This track was downloaded from fusionbd.com.
Royal Tiger Drink presents. Jaha bolibo, sabto bolibo. Recharge yourself. Bhul shuddho miliyei manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. Poribar, samaj, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরো একবার রবিবারের রাতে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। সময় হয়ে গিয়েছে সত্যের সামনে দাঁড়িয়ে নিজেকে একবার ঝালাই করে নেবার। কে আজকে সেই সত্যের সামনে মুখোমুখি হচ্ছেন, সত্যকে ধারণ করে নিজের জীবনের সমস্ত ভুলগুলো অপরাধগুলো আলোর পিঠে এনে নিজেকে যাচাই করবার সুযোগ পাচ্ছেন। এবং একই সাথে আমাদের যারা রয়েছি, যারা হয়তো অপরাধ করেছি কিংবা করিনি কিংবা অপরাধের দিকে যাচ্ছি, তাদেরকে সতর্ক করবার জন্য যে মানুষটি আজকে আমাদের সঙ্গে রয়েছেন, চলুন অনুষ্ঠানের শুরুতেই আমরা তার সঙ্গে একটু পরিচিত হয়ে নিই। কে রয়েছে আজকে আমাদের সাথে জানিয়ে দিচ্ছে আর জে রাজু।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কি দিয়া, আমাদের আজকের অতিথি সেলিম। সহজ সরল মানুষ বলতে আমরা যেমনটা বুঝি, সেলিম ঠিক সেই প্রকৃতির একজন মানুষ। ছোটবেলা থেকেই তিনি মানুষকে সাহায্য করেছেন। বিপদে পড়লে, কেউ আর্থিক সাহায্য চাইলে তিনি তাদের অর্থ দিয়ে সাহায্য করেছেন। ক্ষুধার্ত ব্যক্তি তার কাছে এসে সাহায্য চাইলে তিনি তাকে খাবার দিয়ে সাহায্য করেছেন। এছাড়াও একবার বাক প্রতিবন্ধী ব্যক্তিকে তিনি সাহায্য করেছিলেন, তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। এভাবে তিনি অনেকেরই সাহায্য করেছেন। সেলিম খেতে খুব ভালোবাসেন, বিশেষ করে তার মায়ের হাতে রান্না। সেলিম তার মাকে প্রচন্ড ভালোবাসেন। এছাড়া খেলাধুলা ভীষণ পছন্দ সেলিমের। সব মিলিয়ে সেলিম অনেক গুণের অধিকারী। কিন্তু কি কারণে সেলিম আজ যাহা বলিব সত্য বলিব মঞ্চে, চলুন তা শুনতে চলে যাই আর কি দিয়ার কথায়।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ওকে প্রিয় শ্রোতা, আজকে সেলিম রয়েছে এখানে তার জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের সামনে উন্মোচিত করবার জন্য। প্রথমেই আমি সেলিমকে যে প্রশ্নটি করতে চাই, যে সেলিম আজকে আপনি যে কথাগুলো এখানে লোকসমাজে বলবেন সেগুলো আপনার অপরাধ, সেগুলো আপনার ভুল। সাধারণত বিবেক না জাগলে এই ধরনের ভুল বা অপরাধের কথা বলা যায় না লাখ লাখ মানুষের সামনে। আপনার এই বিবেক জাগানোর কাজটি আসলে কি বা কে করেছে?
আমার এই বিবেক জাগানোর কাজগুলো করেছে FM 89.2 যে অনুষ্ঠানগুলো হচ্ছে, তিনটে অনুষ্ঠানে প্রায় প্রায়।
কোন তিনটা অনুষ্ঠান?
প্রতি বুধবারের যে অনুষ্ঠানটা
Hello 8920,
আর একটা হচ্ছে রবিবারের যাহা বলিব সত্য বলি,
এই অনুষ্ঠানটা যাহা বলিব সত্য বলি।
হ্যাঁ, আর ডর অনুষ্ঠানটা যেদিন থেকে আরম্ভ হয়েছে ঠিক সেদিন থেকে আমি শুনতেছি।
আচ্ছা, তার মানে আপনি ডর অনুষ্ঠানের কথা তো আসলে অন্যভাবে বলতে চাচ্ছেন, এটা বৃহস্পতিবার প্রচার হয় রাত 11:20। তার মানে আমরা বলতে পারি যে এই অনুষ্ঠানগুলোই মূলত আপনার বিবেকটাকে জাগানোর কাজ করেছে। দুই একজনের ঘটনার কথা কি মনে করতে পারবেন? দুই একটা নাম কি মনে করতে পারবেন যে যার ঘটনা শুনে আপনার ভিতরে অন্যরকম একটা অনুভূতি কাজ করেছে এই ভুল পথ থেকে অন্যায় পথ থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসার জন্য?
এখানে কিছুদিন আগে যে নামটা মনে নেই, কিন্তু একটা মেয়ে যে ইংলিশে কথা বলতো, মেয়ের বাবা মেয়ের মা আসছিল, মেয়ের মা বিউটি পার্লার দিয়েছিল, দোকান দিয়েছিল। তো সেদিক থেকে অনেক কষ্ট লাগছিল, এগুলা শুনা। তারপরে আরো আগে আরো অনেকগুলো শুনছিলাম, নামগুলো
বিত্তশালী ছিল, পরবর্তীতে তারা একেবারে পথের ফকির হয়ে যায়, বাবা ভাইস চেয়ার ছিল। ওকে, আপনি হেলুইট 920 এর কথা বলছেন, এরকম অনেক স্টোরি আছে যেগুলো আপনাকে আসলে বিবেক বোধের জায়গাটিকে অনেক বেশি শানিত করেছে। প্রিয় শ্রোতা, আমরা দেখলাম যে আমাদের যিনি অতিথি আজকে সেলিম, তার বিবেক জাগানোর কাজটি করেছে স্বয়ং হেলুইট 920 এবং রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। আমরা মূল পর্ব শুরু করতে চাই, তবে তার আগে বলছি আমাদের সঙ্গে বরাবরের মতোই থাকছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, ফোনে রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে। ডক্টর তাজুল ইসলাম, হ্যালো, এবং আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? জি, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে আপনি আমাদের সঙ্গে থাকবেন এবং মূল্যবান মতামত যেভাবে আপনি প্রদান করেন আজকেও তার কোনো ব্যতিক্রম হচ্ছে না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, থাকছে SMS কল এবং থাকছে সেলিম। সেলিমের জীবনের অপ্রিয় সত্য আমরা শুরু করতে চাই। আমরা তিনটি ভাগে বিভক্ত করেছি আমাদের এই অনুষ্ঠানটি। আপনারা যারা শোনেন তারা নিশ্চয়ই জানেন শততম পর্ব পার করেছি আমরা কিছুদিন আগে। আমাদের এই অনুষ্ঠানে আমরা দেখাই একজন অপরাধীর জন্ম হয় কিভাবে, কি অপরাধ সে করে এবং সেই অপরাধের প্রায়শ্চিত্ত তার জীবনে কি হয়ে আসে, যাতে করে আপনি কোনো অপরাধ কিংবা অপরাধী হিসেবে সমাজে না বড় হন। আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। জি সেলিম, আপনি শুরু করুন, ব্যাকগ্রাউন্ড থেকে আমরা শুনতে চাই।
জি, আমার দেশের বাড়ি হচ্ছে সৈয়দপুর ডিস্ট্রিক্টের সতীপুর থানায়। কিন্তু আমি ছোটবেলা থেকে বলতে চাচ্ছি,
জি,
তো আমার দাদার আলম আমলে অনেক সয় সম্পদ ছিল, আমার বাবার অনেক জায়গা জমিন ছিল, তারপরে অনেক গরু টরু ছিল, এগুলা নিয়ে আমার চাচা জেঠা তারা সবাই একসঙ্গে খাচ্ছে, একসঙ্গে মিলেমিশে থাকছে।
জি,
হঠাৎ এক সময় আমার দাদা মারা যান, তখন তাদের ভিতরে একটা বাঘাবাজি হয়। তো ওই বাঘাবাজির ক্ষেত্রে দেখা গেছে অনেক সময় জায়গা জমি নিয়ে মামলা হয় অন্য লোকের সাথে, অন্য লোক বলতেছে যে এই জমি তোমার, আমার বাবাকে বলছে যে আপনার বাবা এই জমি আমাদেরকে দিয়ে গেছে। তো কিভাবে দিয়ে গেল ওইগুলা খোঁজ করতে গিয়ে দেখা গেছে আমার বাবা অশিক্ষিত ছিল, মানে লেখাপড়া করেনি, সে কাগজপত্র হিসাবে কিছুটা বোঝে না, আমার চাচা কিছুটা বোঝে আর আমার জ্যাঠা একটু বেশি বোঝে। এই ক্ষেত্রে দেখা গেছে আমার জ্যাঠার একটু ভুলের কারণে অন্য মানুষ আমাদের জমি অনেকগুলি আর কি দখলে নিয়ে গেল। ওই জমিন এখনো ফিরে পাওয়া যায়নি, কিন্তু দীর্ঘ 11 বছর পর্যন্ত মামলা চলছে। আমার বাবা ওই জমিনের পেছনে জমিন বিক্রি করে মামলা করছে, অন্য জমিন বিক্রি করে ওই জমিনের ব্যাপারে মামলা করছে। তো মামলা করতে গিয়ে দেখা গেছে অনেক টাকা পয়সা তার নষ্ট হয়েছে। আর আমরা ছিলাম 5 ভাই 2 বোন, তো 5 ভাই 2 বোনের ভিতরে আমার বড় যে ভাইটা তার নাম ছিল আলমগীর, দেশে আছে, এখনো দেশে থাকে, কিন্তু ওই ভাইটা আমাদের জন্য অনেক কষ্ট করছে। তো ওই ভাইয়ের পরে যে একটা ভাই ওটা ছিল দেশেই ছিল, কিন্তু দেশ থেকে হঠাৎ একদিন রাগ করে ঢাকা চলে আসছে।
কয় ভাই বোন ছিলেন আপনারা?
5 ভাই 2 বোন।
5 ভাই 2 বোন, মানে 7 ভাই বোন।
জি।
বাবা কি করতেন?
আমার বাবা তখন গৃহস্থী করতেন,
গৃহস্থী ছিলেন, মানে কৃষক ছিলেন।
কৃষক ছিলেন।
আচ্ছা।
তখন ওই ভাইটা লঞ্চে চলে আসছে ঢাকা, ঢাকায়
ঢাকা চলে আসছেন?
ঢাকা চলে আসছে ছোটবেলায়।
আপনার ছোট না বড়?
ওটা আমার বড়।
বড়?
আমার বড়, তার বড়।
কোন ক্লাসে থাকা অবস্থায় বা কোন বয়সে থাকা অবস্থায় ঢাকায় আসলেন?
সে লেখাপড়া করেনি তখন।
ও আচ্ছা, লেখাপড়া করেনি। হ্যাঁ,
তখন সে ঢাকা চলে আসছে, ঢাকায় এসে গুদুবাগ রেলগেটের এখানে একটা বাজার ছিল, গুদুবাগ বাজার বলে, তো ওইখানে সে এই হাঁটতে হাঁটতে এই পর্যন্ত আসছে, কিন্তু সে দেশে থেকে 8 টাকা নিয়ে চলে আসছিল।
জি।
8 টাকা দিয়ে 3 দিন পর্যন্ত খাইছে, রুটি মুটি কিনা খাইছে 8 টাকা দিয়ে।
জি।
তো এই গুদুবাগ পর্যন্ত এসে সে একটা ছেলের সাথে মিশছে, আপনার টুকরি দিয়ে যে নিমতির কাজ করে।
জি।
ওই ছেলের সাথে মিশার পরে ওই ছেলে বলছে যে তুমি আমার সাথে কাজ করো, আমার সাথে থাকো, তোমাদের একটা ব্যবস্থা হবে।
আচ্ছা।
তখন দেখা গেছে ওই ভাইটা ওই ছেলের সাথে থাকতেছে, কাজ করতেছে। তো একটাই সারে আমার ভাইটারে 3 বার নিচ্ছে, আমি যতটুক ভাইয়ের মুখ
কাজে কাজে 3 বার নিয়েছে।
জি।
আচ্ছা।
কাজে 3 বার নিয়েছে। তো প্রথম নিচ্ছে ভাইয়ের সাথে সাথে ছিল, দ্বিতীয়বারও ভাইয়ের কাছ থেকে একটু দূরে ছিল, তৃতীয়বার যে নিচ্ছে জিজ্ঞাসা করছে যে তোমার চিনি চিনি মনে হয়, তো তুমি কি আমার বাসা চিনো? তখন আমার ভাই বলছে হ্যাঁ স্যার আমি চিনি। তখন বললো যে ঠিক আছে মালগুলো আমার বাসায় দিয়ে আসো, আমি আসতে পারবো না। এই কথা বললে আমার ভাইয়ের এসে চাষ করতেছে যে সে কি মাল নিয়ে কি যাচ্ছে কেন কি, তখন সে অনেক দূরে আছে, দূরে থাইকে আর কি দেখতেছে। তো বলছে যে বাসায় গুলো দিয়ে বাসায় বসে থাকবা, তোমার ম্যাডামরা বলবো যে আমার বস্তু বলছে আমি আসতেছি। এই কথা বলার পরে বাসায় গেছে, বাসায় যা মালটাল দিয়ে দিয়ে রাখছে সুন্দর মতন। তখন স্যারে আসছে, আসার পরে দেখলো স্যারে যে না ছেলেটা তো ভালোই, জিজ্ঞাসা করলো তুমি যে আমাদের এখানে থাকবে কিনা, তখন বললো যে হ্যাঁ স্যার থাকবে। তো তুমি এই যে কাজ করো তোমার এখানে কি কি আছে, তখন বলছে যে আমার কেউ নেই। তখন সেখানে থেকে আমার ভাই বিয়ে পর্যন্ত পাশ করছে,
ওই বাড়িতে থেকে বিয়ে পর্যন্ত পাশ করেছে।
জি।
ওকে।
ওই বাড়িতে থেকে তখন আমার ভাইয়ের কাজ ছিল, ওই খারের দোকান ছিল, খারের বাজার হোলসেলের দোকান, ওইখানে বাদ দিয়ে আসবো লাঞ্চের সময়। আর হাট বাজার টুকটাক কিছু লাগলে ওগুলো কিনে দিবো, এটা ছিল ভাইয়ের কাজ। আর ওই ছাড়ের একটা মেয়ে ছিল, ওই মেয়েটাকে স্কুলে নিয়ে যাবে এবং স্কুল থেকে আনবে। তখন তারা দুজনে প্রশ্ন করলো যে আমরা যদি তোমার লেখাপড়া করাই তখন কি তুমি লেখাপড়া করবে কিনা? তখন বললো যে হ্যাঁ স্যার করবো। তখন ওই একই স্কুলে হেরে ভর্তি করে দিল আমার বাইরে। তো এক সময় দেখা গেছে ওই ভাই উঠে গেছে, কারণ উপরে উঠে গেছে, তো ওই ছাড়ের এখানে আসবে, কিন্তু কখনো ওই ছাড়ের সাথে বিয়ে মানে প্রতারণা কিছুই করে না। তো দেখা গেছে এক সময় হঠাৎ আমার বাবা মার সাথে কারোর সাথে যোগাযোগ নেই আমার ভাইয়ের, এদিকে ভাইয়ের খুব ভালো আছে, লেখাপড়া করতেছে, কাজ করতেছে, কিন্তু কেউ জানে না। তখন তারা সবাই মনে করছে কি যে ওই যে আমার বড় যে ভাইটা ছিল ওই ভাইটাই কিন্তু একটা দৌড়ান দিছিল, দৌড়ান দিছিল, কি একটা কাজের কথা বলছো, তখন অস্বীকার করছো তোরা, দৌড়ান দিছিল, ওই দৌড় দিয়ে সে লঞ্চ হয়ে গেছিল। তখন ওই বড় ভাইরা অনেক বকাবাদ্য সবাই করতেছে যে তোর জন্য নাই। তো এমনি করে দুই বছর পার হয়ে গেছে, দুই বছরের ভিতরে কোনো খোঁজ খবর নাই আমার ভাইয়ের। দুই বছর পরে আমার বাইরে ওই ছাড়ে নিজে 15,000 টাকা দিয়ে পাঠিয়েছে, তখন তার 15,000 টাকা অনেক কিছু, 15,000 টাকা দিয়ে বাড়িতে পাঠাইলো। বাড়িতে যা সবার সাথে দেখা সাক্ষাৎ করার পরে আমার আব্বাকে আমার ভাই নিয়ে আসলো ঢাকা কোন জায়গায় থাকে এটা দেখার জন্য। আমার আব্বা একসময় আসলো, আইসা চীনা রেনা গেলো। তো ওই সময়টা আমরা ওইখানেই দেশে কাজ করতেছি। তো একটা বিষয় হচ্ছে কি, যখন এই আমার ভাই ঢাকাতে থাকে এত কাজ করতে আছে এর মতনই আছে, আর দেশে যে বড় ভাইটা আছে ওই বড় ভাইটার উপরে একলা অর্জন করে মানে ইনকামের রাস্তাটা খুবই কম, সবকিছুর দাম ছিল খুব কম। তখন আমি নিজে চোখে দেখছি 8 টাকা কেজি চাউল, 7 টাকা কেজি আটা, তো অনেক সময় 1 টাকার জন্য আটা কিনা খাইতে হইতো। তো এই ধরনের একটা কষ্টের জীবন গেছিল আমি নিজে চোখে যেটা দেখছি। তখন এভাবে চলতে চলতে মোটামুটি ভাবে অনেকদিনই হলো আমার বাবা কষ্ট করতেছে, মাছ ধরতেছে, তারপরে নিজেকে জমিন আছে, জমিন ইনজেকশন করতেছে, খাওয়াইতেছে। তো এক সময় আমার বললো কি ওই সময় আমি প্রায় 7 বছর হয়ে গেছে আমার বয়স, কিন্তু আমি সবই বুঝি। আর এই 7 বছর বয়সকালে কিন্তু আমার বাবাই আমার নিয়ে নিয়ে চলতো।
আপনি কি স্কুলে যেতেন সেই সময়টাতে?
আমি টোটালি ভাবে ক্লাস 5 পর্যন্ত পড়ছি। তো এভাবে চলতে চলতে মোটামুটি ভাবে অনেকদিনই চললাম। তখন হঠাৎ করে আমার বাবা বললো যে চল একটা দোকান দে বাজারে, লেখাপড়া যখন হবে না তো একটা দোকান। তো আমি দোকান দিচ্ছি, একটা দোকানটা হয়েছে আমার দিয়ে পান সিকেটের, এটা হোস্টেলের সামনে আমি পান সিকেটের দোকানদারি করতেছি, মোটামুটি ভাবে একটু ভালোই চলতেছি। তো লেখাপড়া করতে ইচ্ছা করে অনেক সময় চিন্তা করি, এই অনেক লোকজনে বিড়ি নেয়, সিগারেট নেয়, বাকি এগুলো হিসাব করতে হয়, অনেক সময় মনে থাকে না, এগুলো লেখতে হয়। তো লেখা যদি ঠিক মতো না জানি তাহলে এগুলো খেয়াল রাখবো কিভাবে এতগুলো? তারপরও মানে পড়ালেখার দিক দিয়ে একটু মনোযোগ ছিল, কিন্তু ওই সময় দোকানদারিটা প্রায় 6 মাস পর্যন্ত করছি। 6 মাস করার পরে আমি আর করলাম না। আমার বড় যে ভাইটা ছিল, যেটা আমার বড় আর কি, এই ছিল অনেক দুষ্ট। তো এর সাইডে যেমন আমি একটু নর্মালি ভাবে ছিলাম, মানে ঠান্ডা মেজাজ, তো এর কোনো সময় কোনো কাজে নিতে পারতো না আমার বাবা। এর যদি ডাকতো তখন আমার ওই ভাইটা বলতো যে আমার কথা বলতো যে হেরে নিয়ে যান, ছেলে মেয়ে নিয়ে যান। তখন ওই ভাইটা যাইতো না, কথা বললে এরকম এড়িয়ে চলতো। তো এক সময় কি করলো, ওই যে আমার ভাই যেটা ডাকা থাকে,
কি নাম যেন ছিল,
বাবুল নাম,
বাবুল,
জি। তো ওই ভাইটা এক সময় দেশে যায়, দেশে গেলে আমাদের আর আমার আব্বারে নিয়ে আসে
ঢাকাতে,
ঢাকাতে।
আচ্ছা,
যে আমার সাথে চলেন, যে একদিন বেড়াইতে যাইছি, আমরা আমাদের মালিক তো বাসা চেঞ্জ করবো, তো নতুন বাসা তোর চিনবেন না। আর তখন কোনো টেলিফোনের যুগ ছিল না।
আচ্ছা,
টেলিফোনের যুগ ছিল না, একমাত্র চিঠির যুগটা ছিল, কিন্তু চিঠি অনেক সময় পাইতো, অনেক সময় পাইতো না। তো আমার ভাই নিয়ে আসলো, আনার পরে এখানে আবার ওই যে বাসায় কাজ করে সেই বাসার যে সার, ওই সারের যে মেয়েটার সাথে একসাথে স্কুলে যেত আইতো, কিন্তু ওই সারের একটা পরিকল্পনা ছিল যে সারের মেয়েটাকে আমার ভাইয়ের কাছে দিয়ে দেবো। আমার ছেলে দিয়া আনতে পারবো সেই। আর আমার ভাইয়ের কথা হয়েছিল যে বাবা আপনি এই বিয়েতে কখনো রাজি হন না, কারণ এরা হচ্ছে ঢাকার মেয়ে এবং এই মেয়ের দেশ গ্রামে রাইখা এই লাঠি চুলো দিয়া পাকুড়া খাওয়ানটা অনেক ব্যাপার স্যাপার, আপনি এই মেয়েকে কখনো রাজি হন না, যেমনি আসি এমনি ভালো আসি। মানে এটা আমার ভাইয়ের দিক থেকে আর কি আমার ভাই বলতেছে। আর আমার আমার বাবা বলছিল মেয়ের বাবাকে যে দেখেন আমাদের তো বাড়ি করে অবস্থা খুবই খারাপ, অর্থ সম্পদ নাই, তো আপনার মেয়ের আমরা আমার ছেলের জন্য যদি নেই এটা কি সম্ভব? এটা সম্ভব না। তখন ওই মেয়ের বাপে বলছিল আপনাদের অর্থ সম্পদ নাই, তাতে কি হচ্ছে? অর্থ সম্পদ যদি এই ছেলের যদি অর্থ সম্পদ কইরা দিই, তাহলে ছেলে যদি মেয়ের নিয়ে যদি সুখী হয় তাহলে আমাদের তো কোনো প্রবলেম নেই। এটা বলার পরও কিছুদিন রাজি হয়নি। তো এই ব্যাপারটা নিয়ে ওই ভদ্রলোক একটু কষ্ট পাইছিল, যেমন আমার ভাই যে বিয়েতে প্রস্তাবে রাজি হয়নি, যার কারণে একটু কষ্ট পাইছিল। তাদের ছেলের মতন জানাইছে জানছে। তো একটা সময় দেখা গেছে আমি আমার ভাইয়েরা বললাম যে ভাই আমার ডাকার একটা ব্যবস্থা করে দিন, আমি পড়ালেখা করি, ডাকারা যখন দেখি ছাত্রছাত্রীরা খুব সুন্দর করে স্কুলে যাইতে চাইতেছে, তখন আমার মনটা কাছে চেঞ্জ হয়।
আচ্ছা,
চেঞ্জ হয়ে গেছে, আমি ডাকা থাকবো, যদি ভাই যদি ডাকা যদি রাখে আমি ডাকা থাকবো, ডাকা থেকে লেখাপড়া করবো। তো আমার স্বপ্নটা টোটালি ভাবে ডাকা ছিল যে আমি ডাকাই থাকবো, যাবো না। তো পরে আমার বললো যে আশ্বাস দিল যে ঠিক আছে, এবার মতন বাড়িতে যা, তো তোরা আমি ডাকা নিয়ে আসবো, না তোরা আমি স্কুলে ভর্তি করে দিন। তো আমার ভাই একটা কথা বলছিল, আমার এই কথাটা আমার এখনো খারাপ লাগে, যেটা আমি বুঝতাম না দিলেই আর কি, ওইটাই আমি বুঝে নিতাম। আমার বলছিল যে নটর ডেম কলেজে ভর্তি করে দিব।
আচ্ছা,
নটর ডেম কলেজ মানে কি আর স্কুল মানে কি সেটা আমি জানতাম না তখন।
আচ্ছা,
তখন আমি তো জানতাম যে এটারই স্কুল বলে, আর এখন তো আমি জানি যে নটর ডেম কারে বলে, নটর ডেম কলেজ কি, সবই জানি। তো এই আশ্বাসটা দিয়ে আমার দীর্ঘ অনেক দিন আমার ভাই আমার ই করে ওয়েট করে রাখলো, এবং তার লাভের জন্য আমার দিয়ে অনেক কাজ করেছে, অনেক ক্ষেত্রে অনেক কাজ করেছে। তো বাড়িতে আবার চলে গেলাম, রিটার্ন চলে যাওয়ার পরে দেখি আমার বড় ভাই ওই যে বাতে যে জাল দিয়ে যে মাছ ধরতো, তো এক পথ জাল আছে দেশে যে কাকে মাছ বলে, যে মাথারা যে চোখা
লম্বা হয় অনেক,
হ্যাঁ লম্বা হয়, লম্বা মাছটা
অনেকে কাকলাও বলে।
হ্যাঁ, তো ওই মাছ গুলা ধরতে ভাই রাত্রে তিনটা সাড়ে তিনটা আড়াইটার দিকে অনেক সময় ঘুমের থেকে উঠেত আমাদেরকে। আর ওই মাছ গুলা ধরার জন্য লোক লাগবে চারজন, চারজনের নিচে হয় না। তো অনেক সময় দেখা গেছে মাছ বললে বাড়িতে চাল কিনবো, মাছ বিক্রি করা, তারপরে দিয়া ভাত রান্ধবো, ওই ভাত খাম, এরকম ধরনের একটা দিনকাল চলছিল। তো ঠিকই রাত্রে বেলা ঘুমে আসতাম, রাত্রে একটার দিকে বাড়ি জায়গায় রাখতো মাছ ধরার জন্য, তখন মাছ ধরতে চাইতাম, খিদা প্রচুর খারাপ লাগতো। তো আমি মনে করি, এখন মনে করি যে আমার যেরকম খিদাটা লাগছিল, কিন্তু তাদেরও তো একই অবস্থা খিদা লাগছিল, কিন্তু তারা হয়তো বড় দেখে বলে না কিছু, কিন্তু
মাছ না ধরলে পেটে ভাত যাবে না,
মাছ না ধরলে পেটে ভাত যাবে না, এরকম একটা ইয়া। তো এক সময় দেখা গেছে এভাবে চলতেছে, মাছ বিক্রি করতেছে, খাইতেছি, চলতেছি, তো আস্তে আস্তে পানিও শুকাইতেছে, দিনও পরিবর্তন হইতেছে। তো একটা সময় আমার বয়স সাড়ে সাত, তখন সাড়ে সাত কি আট বছর, যখন পানি শুকিয়ে গেছে গা, তখন মানুষের ক্ষেত্রে কাজ করতে গেছি,
কামলা দিতে হতো যেটাকে বলে,
জি জি কামলা দিতে হতো। তারপরে এভাবে দিনকাল চলতে থাকলো, কাজকাম করতেছি করতেছি, তো হঠাৎ আমার বাবা বললো যে ঠিক আছে তোরে ডাকা পাঠাই দিব, মানে আমার ডাকা পাঠাই দিব।
আবার
আবার আমি আবার বাবার রিকোয়েস্ট করলাম যে আমি লেখাপড়া করবো, এসব আর ভালো লাগে না, এসব ক্ষেত্রের কাজ ভালো লাগে না, মাছ ধরা ভালো লাগে না, আর তোমরা মাছ ধরে কি করতে পারছো, আমি থাকুন না, আমি ভাইয়ের কাছে জমবো। কিন্তু তখনটা কিন্তু আমার ভাইটা আদর করতো আমাকে, যে ভাইটা ডাকা থাকতো। তো এক সময় আমি ডাকা আসলাম, আসার পরে আমার ভাই, আমার ভাইয়ের যে একটা ঘটনা শুনলাম, শুনে মানে আমারও মনটা একটু খারাপ হয়ে গেছে। আমার ভাই যেই বাসায় চাকরি করতো সেই বাসারই একটা কাজের মেয়ে ছিল, কিন্তু ওই কাজের মেয়ে আমার বাইরে জোর করে মহল্লার পোলাপানের টাকা দিয়ে বিয়ে করেছে, জোর করে কামিং করেছে।
কাকে করেছে? মানে কাজের মেয়ের সাথে কি আপনার ভাই?
হ্যাঁ হ্যাঁ।
ওকে প্রিয় শ্রোতা, আমরা একটা বিরতি শব্দ শুনতে পেয়েছি, এ পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই। আমরা আজকে যার জীবনের অপ্রিয় সত্য লাখো মানুষের সামনে আনছি, তিনি হচ্ছেন সেলিম। সেলিমকে যদি আপনারা দেখতে চান বা কিছু বলার থাকে, আপনারা চলে আসবেন সরাসরি আমাদের ফেসবুক পেজে, আমাদের এবিসি রেডিওর অফিসিয়াল ফ্যান পেজ www.facebook.com/abcradio89.2। ওখানে গিয়ে আপনারা লাইক দিলেই আপনারা সঙ্গে সঙ্গে এবিসি রেডিওর মেম্বার হয়ে যাবেন, আর এবিসি রেডিওর মেম্বার হয়ে যাওয়া মানে হচ্ছে আপনারা সমস্ত অনুষ্ঠানের ওখান থেকে আপডেট এবং একই সাথে আরজেদের অ্যাক্টিভিটি সবকিছু আপনারা জানতে পারবেন। আমরা ফিরে আসবো 10 মিনিট পর আবারও রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে।
Royal Tiger Drink presents Jaha Bolibo, Sapto Bolibo. Recharge yourself. 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইউর সেলফ।
3 মিনিট পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আমি আর জি কিবিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আমার সঙ্গে রয়েছে আজকে সেলিম, তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে। সেলিমের মতো আপনারা যদি এই আসনটিতে বসে নিজের জীবনের অপরাধগুলো ভুলগুলো কনফেস করতে চান লাখো মানুষের সামনে, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক, সোসাইটিতে কেউ কখনো অপরাধী হয়ে জন্ম না নিক, এবং যারা অপরাধ করছেন তারা অপরাধের কাছ থেকে দূরে সরে যাক, তাহলে আপনি চলে আসতে পারেন আমাদের এই অনুষ্ঠানে। আসার জন্য আমাদেরকে ফোন দিতে হবে, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে অবশ্যই আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি, যে নাম্বার থেকে আপনি ফোন করেছেন সেই নাম্বারটি মুখে স্পষ্ট করে বলে বলবেন আপনার জীবনের ভুল বা অপরাধ কি, আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। ওকে সেলিম, যেখানটিতে আমরা ছিলাম যে আপনার ভাইকে ওই বাসারই কাজের মেয়ে ভুলিয়ে ভালিয়ে তার সঙ্গে কাবিন করে ফেলেছে বা বিয়ে হয়েছে, এরকম একটা ঘটনা আপনি বলছিলেন, তারপর?
তারপরে দেখা গেছে যে মেয়েটা ওইখানে কাজ করে, সেই মেয়েটা আমার ভাইকে বিয়ের প্রস্তাব দিছিল এক সময়, আমার ভাই বিয়ে করবে না তাকে। আমি টাকাই তো যাই হোক ভাই ওইখানে বিয়েটা করলো, করার পরে ওই ছাড় মাইনা নেয় না। তো মাইনা না নেওয়ার পরে দিয়ে এক সময় ছাড়ে একটা কষ্ট পাইছে, তখন চোখের পানি ছেড়ে দিয়া ওই ছাড়ে টাকা দিয়ে দিল আমার ভাইকে, দেড় লাখ টাকা দিয়ে দিল ক্যাশ। যে ঠিক আছে তুমি, তোমার কাছে আমার মেয়েটা দেওয়ার চিন্তা ভাবনা ছিল, তো যাই হোক বিয়ে জন করে ফেলাইছো, এখন এই মুহূর্তে এই মেয়েরও ক্ষতি করো না আর এই মেয়েও তোমার ক্ষতি করবে না, তো যাও তোমরা আপাতত ছোটখাটো একটা সংসার করো। তখন সাড়ে দেড় লক্ষ টাকা দিয়ে দিলাম আমার বাইরে ব্যবসা বাণিজ্য করে খাওয়ার জন্য। জাস্ট যদি আমার মেয়েরা যদি বিয়ে করতো তাহলে তো এই যাই কিছু ব্যাপার আসার দিতাম পাইতা। তো এই মেয়েটা যখন ছোট থেকে বড় হয়েছে আমার এখানে, তো যা এই হিসাবে আমি তোমার এই টাকাটা দিলাম, এটা রাখো এটা দিয়ে ব্যবসা করো। তো ভাই ওই টাকা দিয়ে ব্যবসা ট্যাবসা করতেছে, ভালো কথা। তখন ভাই একটা অফিস গিয়ে আনিল মুরগির ড্রেসিং কারখানা, যারা বলে যে যেটা দিয়ে মুরগি ড্রেসিং করে, ওই একটা মেশিন ছিল আপনার ছাটের বাজারে এখানে বনগ্রাম পানি ট্যাঙ্কের সামনে, ওইখানে একটা রুম নিল। তো রুম নিয়ে আমার বড় ভাই যেটা যেটা আমার বড় আর কি সালাম নাম, তারেও নিয়ে আসলো ঢাকা মানে কাজ করানোর জন্য। তখন আমার বাবারও বললো যে ঠিক আছে এই সেলিম আর সালাম থাকুক আমার এখানে কাজ টাজ করুক, আমার তো আরো লোকজন লাগে, তো সমস্যা কি আমি মাসে মাসে টাকা পয়সা দিয়ে দিই, ওদের একটা বেতন দাহ্য করে। তো এইভাবে করলো আর আমাদেরকে দিয়ে দিন রাত ঘুরে আর কি কাজ করে। তো যখন আমি বাইরে বলতাম যে ভাই আমার লেখাপড়া কি হলো, তখন আমার বললো যে ঠিক আছে আমি কালকে যাইতেছি, কালকে যাই স্যারের সাথে যোগাযোগ করি। তো এইভাবে বললো আর কি, তখনও স্যারের সাথে যোগাযোগ করে না। আবার ওই সালাম বাইরে বললো আমার বড় যেটা, হ্যাঁ বললো যে সালাম নটর ডেম কলেজে সেলিম দিয়ে ভর্তি করে দেবো, তো আমি যাই কথা কো মানে তো সেলিম দিয়ে নিশ্চিত থাকতে কো মানে এইসব কথাগুলো আমার শুনে শুনে কইতো। তো আমার মনে কিন্তু একটা উৎসাহ জাগলো, যাক ভাই আমাদের স্কুলে ভর্তি করে দিবো, স্কুলে পড়ালেখা করবো। তো এক সময় দেখা গেছে এইভাবে করতে করতে হ্যাঁ প্রায় মাস ছয় মাস পার করতে লেগেছে আমার স্কুলে ভর্তি করতেছে না। তো এক সময় হ্যাঁ আমাদের দিয়ে মুরগি কিনে তো কারণ বাজার, আমার সু যে বর্জ্যতা বর্জ্যতার ভিতরে টাকা ঢুকাই দিত হ্যাঁ নিজেই, আমি হাইটা ওনার সময় যাইতাম, ওনার সময় রিক্সা যাইতাম, ওনার সময় বাসে যাইতাম, যায় কারণ বাজার যায় আপনার এই তেজগড় যে মুরগির আড়াত, মুরগির আড়াত থেকে মুরগি কিনতাম। তো একটা সময় দেখা গেছে ভাইয়ের এই যে আমাদের দিয়ে যে কাজ করাইতেছে এই পরিশ্রম করাইতেছে কিন্তু স্কুলে যে ভর্তি করা দেয় না, এটার জন্য আমার অনেক শখ ছিল স্কুলে পড়ালেখা করার জন্য কিন্তু দেয় না বিদায়। আমার মনে একটা জিদ তৈরি হইলো যে না বাইরে এখানে থাকুন না জামুগা। তো একটা সময় ভাইয়ের বাবার সাথে যোগাযোগ করা আমার মাদ্রাসায় ভর্তি করে দিচ্ছে। তো ওইখানে মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পরে দেখি আমার ভাই এক মাসের টাকাও অ্যাডভান্স দিয়ে দিল ওই হুজুরদের, তখন সাতশো টাকা নিত এক মাসে। তো ওইখানে প্রথম ফার্স্টে যেভাবে পড়ালেখা করাইতেছি কিন্তু আমার প্রতি আমি দেখতেছি যে আমার প্রতি অনেক একটা প্রেশার পুরা যায়, যেহেতু কিরকম সকালে ফজরের আজানের আগে ঘুম থেকে উঠতে হইতো, উঠা কোরআন শরীফ লইয়া বসতে হইতো, বৈশা আধা ঘন্টা সময় পড়তে হইতো, তারপরে একজন যে কোনো একজন দিত না ইয়ে আজান দেওয়ার জন্য, আজান দেওয়ার পরে নামাজ পড়তে হইতো, নামাজ পড়ার পরে আবার যেটা কোরআন শরীফ লইয়া বসতে হইতো, বৈশা পড়তে হইতো একটা না সকাল আটটা পর্যন্ত। তো এভাবে থাকতে থাকতে আমি সাত আটটা দিন ছিলাম, একদিন আমি হুজুরের কাছ থেকে ছুটি চাইছিলাম মাত্র এক ঘন্টার জন্য, যে স্যার আমাকে একটু ছুটি দেবেন আমি আমার ভাইয়ের সাথে একটু দেখা করতে যাবো, কিছু টাকা আনতে যাবো খরচে, তো আমার ছুটি দিতে পারবো না। আমার কি করলো আরেকজনে আরেকটা হুজুরে বললো কি যে একটা কাজ করেন, ওর তো মুটি কুটি খারাপ দেখা যায়, ছুটি চাইছেন দেন নয় কিন্তু ওই যে কোনো একটা কিছু করে যেতে পারে না, ওরা পায়ে ছিকুল দেয়। তো ঠিকই আমার পায়ে ছিকুল দিয়ে দিল এই হুজুরের কথা। তো পায়ে ছিকুল দিল, তখন আমার তো কান্না আসতেছে যে ব্যাপারটা কি, আমি তো কোনো কিছু করলাম না, জাস্ট একটু ছুটি চাইছিলাম, কিন্তু পায়ে ছিকুল দিল কেন, এমন বাইরে আমার ইমার্জেন্সি প্রয়োজন ভাইয়ের কাছে এই অভিযোগটা দেওয়ার জন্য, আমি বাইরেও পাইতেছি না ভাইও আসতেছে না। একপর্যায়ে কি করলাম আমি এই ওই শিকল সহকারে ওই যখন দুপুরের পরে একটা সময় দেয় একটু ঘোরাফেরার জন্য হাঁটা ওঠার জন্য, ওই সময়টা আমি পলাইলাম ওই শিকল সাথে করি, শিকল নিয়ে পলাইলাম, এসে পড়লাম সরাসরি বাসায়। তখন আমি চলে গেলাম পলায়া, আর হইলো না আমার মাদ্রাসায় পড়া, আর স্কুলে তো পড়ালেখা হইলে না। তো একটা সময় এভাবে দুষ্টামি করতেছি ফাজলামি করতেছি, ভাই বাসায় জায়গা দেয় না, ভাবি বাসায় জায়গা দেয় না। তো আমার যে আর একটা ফ্রেন্ড আছে সেলিম নাম, ওই সেলিমে এরকম আমার মতো নেই আর কি, একটু দুষ্টামিটা বেশি করে
যাযাবর টাইপ।
হ্যাঁ, তো এক সময় দেখা গেছে ও আমার বুদ্ধি দিল কি যে চল দোস্ত কিছু খাইতে হবে, তো আমরা কি করবো পকেটে টাকা নাই, তো চল রড চুরি করি,
রড চুরি করি।
হ্যাঁ, তো এক জায়গা থেকে একটা রড লইলাম মিনিমাম চার হাত লম্বা, তো রডটা লয়ে বাঙালি দোকানে বিক্রি করতে গেছি মাত্র তিন টাকা দিল। তো তিন টাকা দিয়া দুজনে দুটা বন্ধু রেখেছি, দু টাকা দিয়ে কিনা আর এক টাকা পকেটে লয়া ঘুরতেছি। তো ঘুরতে ঘুরতে দেখা গেছে এক সময়
বন্ধুর নাম যেন কি ছিল,
ওর নামও সেলিম ছিল,
ওর নামও সেলিম ছিল।
জি জি, আচ্ছা দুজনে রুটি কলা খায়াটা, তারপরে চিন্তা করতেছি ডিসিশন নিতেছি যে কি করবো,
আপনি এবং সেলিম,
আমি এবং সেলিম। তো সেলিম বললো কি যে ঠিক আছে চল তুই না মুরগির ব্যবসা করতি তোর বড় ভাইয়ের সাথে, তো মুরগির আড়তে যাই, মুরগির আড়তে দেখি কোনো কাজ টাজ পাই কিনা, দূরে যা দরকার পড়ে দুজনে দূরে যায় কাজ করবো কেউ যাতে আমাদের না দেখে।
আচ্ছা,
তো চলে আসলাম কারণ বাজার তেজগাঁও, তেজগাঁও চলে আসার পরে দেখি যে মরা মুরগি কেমনি কি করে ওগুলা দেখতেছি। একটার সময় যে মহিলাটা মরা মুরগি টোকায় নেয় ওই মহিলার পিছন লাগলাম। ট্রেনের যে ডাব্বা গুলো আছে ওই ডাব্বার এখানে মুরগি নিয়ে একটা ছেলেরে দিয়া পলিথিন দিয়া রক্ত আনায় প্রত্যেকা জানি। আমরা পরে বুঝতে পারলাম যে যেখানে গরু জবাই হয় যেসব দোকানে কষাই দোকানে তো ওইখানে ডেরিন দিয়ে কিন্তু রক্তগুলো আছে, তো ওইখান থেকে ওই ডেরিনের দিকটা থেকে হাত দিয়া রক্ত পলিথিনে ভরে আর মরা মুরগি গুলার জবাই করে ছিল্লা তারপরে ওই রক্ত দিয়া চুবাইয়া তারপরে প্যাকেট করে দোকানে দোকানে বিক্রি করে এগুলা বিক্রি করে হোটেলে। তো ওই চাকরির লোকের কথা বললাম যেগুলো কেমনি কি আমরাও বিক্রি করবো, মানে এরা কিন্তু বলতে চায় না যে আমরাও বিক্রি করবো তো কত টাকা করে পার পিস নেবো। তখন চাকরি বললো তুমি যদি বড় সাইজ নাও তাহলে 20 টাকা পিস নেবো আর ছোট মাদার সাইজ নিলে 15 টাকা পিস, ছোট সাইজ 10 টাকা পিস।
মরা মুরগি কিনছে না আপনারা তাই তো?
মানে মরা মুরগি আমরা পরে কিনছি, এখনকার কাছ থেকে ততটা জেনে নিলাম।
ওকে,
তো এভাবে জেনে দেন না গেলাম কা। তো আমাদের আরেকটা ফ্রেন্ড আছে, ওই ফ্রেন্ডের নাম ছিল রাজীব, ওই ফ্রেন্ডের বোনের রয়েছে জন্মদিন। তখন ওই ফ্রেন্ডের কাছে গেছিলাম আমরা দেখা করতে, যা দেখি ওর বোনের জন্মদিন। তো ওই ফ্রেন্ডে বলতেছে যে দোষ আমার বোনের তো জন্মদিন, তো তোমার ভাইয়া তো মুরগি ব্যবসা করে, আমার আব্বু বলছে যে মুরগির কথা তখন তাকে আনে দিতে পারবো কিনা। তখন ফ্রেন্ডের সাথে চুক্তি হলো যে আমার ফ্রেন্ড যে সেদিন বললো যে দোষ তাহলে চল আর আমার এই বন্ধুর বোনের জন্য মরা মুরগি এনে দিই কিনা, আমাকে বহু টাকা খেয়ে দিব। তখন দেখা গেছে ওই রাজীবের বাপের সাথে পরিচয় করে দিল রাজীব। পরিচয় করে দেওয়ার পরে রাজীবের বাবা বললো যে আচ্ছা ঠিক আছে, তো তোমরা কি আমার জন্য মুরগি ভালো দেখে আনতে পারবা? তখন আমরা বললাম যে ঠিক আছে স্যার আমরা ভালো দেখে আনতে পারবো, অসুবিধা নেই, আমার বড় ভাই মুরগি ব্যবসা করে। তো জিজ্ঞাসা করলো যে 10 পিস মুরগি এনে দিবা তোমার 1200 টাকার বা 200 টাকার, এটা কত করে পার পিস পড়বো? তখন বললাম যে স্যার আমি যেই রেডে পাইকারি কিনে আনি ওই রেডি আমি আপনার দাম দূর মনে আপনার 10 টাকা দিবেন আমি কিনে এনে দিবো, কোনো লাভ লস নেই। তখন টাকা দিল 1300 টাকা দিল 10 পিস মুরগির জন্য, 130 টাকা পার পিস। আমরা কি করলাম এই চাষির কাছ থেকে 10 পিস মুরগি লয়ে গেলাম মাত্র 20 টাকা পিসে, বড় বড় দেখে যাতে স্যারে খুশি হয়। তো 20 টাকা পিসে 10 পিস মুরগি নিয়ে ওইখানে দিলাম। তো মুরগিগুলো আনলো আমাদেরকে দাওয়াত করলো যে আজকে কিন্তু তোমরা বাবা অনেক কষ্ট করছো আমাদের জন্য, তো তোমরা এখানে খাওয়া দাওয়া করবা। এখন তো পরিস্থিতি জানালায় এখানে যা খাই দিব। ফিলিম যে বন্ধুটা ওই বন্ধুটা কইতেছে কি যখন খাবার সামনে দিচ্ছে তখন বলে কি যে আমার ডাক্তারের নিষেধ আছে মুরগি মাংস খাওয়া, সে এটা বলতেছে কিন্তু আমি বলবো কি এখন আমার সামনে দিচ্ছে, এখন আমি তো বারবার তোমা পড়তেছি যে আল্লাহ পরের জন্য খোঁজ করলে নিজের এই কথা পড়তে হয়, কিন্তু আমি কি করলাম এখন তো ওই মাংস আমাদের সামনে আসলো। তারপরে আমি এটা চিন্তা করে কি করলাম চতুর্দিকে চাই চাই আর ওই মাংসটা হাতে ছিঁড়ি যাতে হেরা যাতে বোঝে যে আমি আসলে খাওয়ার জন্য শিখতেছি। তো এক সময় টেবিলের নিচে বালতি ছিল ময়লার, তো বালতিতে সবগুলো ফেলা দিলাম, ফেলা দেওয়ার পরে হাতটা দুয়ে একটু উঠে গেলাম, সবাই জানলো যে খাওয়া দাওয়া শেষ। তো চলে আসলাম, চলে আসে আমি মিনিমাম 2 ঘন্টা পর্যন্ত এই টেনশনটাই করছি আমি শুধু যে এটা আমি কি করলাম যে এতগুলো মানুষে এটা ওর কথা শুনে আমি খাওয়াইলাম আবার সেই খাবার নিজের সামনেও পড়লো, কিন্তু এটা তো আমার উচিত ছিল না। তো যাই হোক গেল গা এটা এ পর্যায়ে। এক সময় আমার বড় যে ভাইটা ছিল ওই যে বড় ভাইয়ের এখানে যে ড্রেসিং কারখানায় কাজ করতো সেই ভাইটা গ্রিল ওয়ার্কশপের দোকানে কাজ করছে, ওই বড় ভাইয়ের সাথে একটু কথা কাটাকাটি করে সে গ্রিল লাইনে কাজ করতেছে। তো ওইখানে আবার আমার কান দিল যে আমার ওইখানে দায়িত্ব কাজ করে, তো আমি এক সময় ওইখানে দায়িত্ব কাজ করতেছি মহিলা কলেজের সামনে, টিকাটুলি মহিলা কলেজের সামনে। তো ওইখানে বড় ভাই দোকান দিচ্ছে, ওইখানে দোকানে থেকে কাজ করতেছি ভালো কথা চলতেছি সুন্দর মতন। এর ভিতরে কলেজ ভিউ টাওয়ার যেই একটা বিল্ডিং আছে কলেজ ভিউ টাওয়ার 2, একটা হচ্ছে কলেজ ভিউ টাওয়ার 1। তো কলেজ ভিউ টাওয়ার 2 যে বিল্ডিংটা এটার চারতলায় ফ্ল্যাট বাসা নিয়ে একটা মহিলা থাকতো, ওই মহিলাটার মেয়ে আমার সাথে ফালজামি করতো উপর থেকে। তো উপর থেকে যখন ফালজামি করতো আমি নিচ থেকে দেখতাম, তো এভাবে এভাবে ফালজামি করতে করতে এক সময় তার সাথে আমার একটা ভালো একটা সম্পর্ক হয়ে যায়। তো সম্পর্ক হয়ে যাওয়ার পরে দেখা গেছে এই ওদের বাসায় একটা কাজের মেয়ে ছিল কিশোরগঞ্জ, তো ওই কাজের মেয়েটারে দিয়ে আমার সাথে কথা আর কি নেওয়া আনা করে, মানে সে কি কইছে সেটা আমার জানাই তো আমি কি করছি সেটা ওরা জানে জানে।
মানে কাজের মেয়েটা আসলে আপনাদের মিডিয়েটর ছিল যেটাকে বলে, একজনের জিনিস আরেকজনের কাছে পৌঁছানো, ওনার জিনিস আবার আপনার কাছে পৌঁছানো মাধ্যম। হ্যাঁ
হ্যাঁ, তো একসময় দেখা গেছে এবার এরকম করতো, তো কাজের মেয়েটা যখন দেশে যেতে বেড়াইতে তখন চিঠি লেখা সুতা দিয়ে চিঠি ছাড়তো চারতলার থেকে।
আচ্ছা,
তো ওই সুতার থেকে চিঠি লোয়া ওই চিঠি পইরা আবার এই হাতে ইশারা দিতাম সুতা ছাড়তো দিতাম ওই চিঠির রিপ্লে উত্তর দিতাম। তখন ওই সুতা যখন টানতাম নিচ থেকে তখন উপরে পর্দা চলতো, বললে বুঝতে পারতো যে আমি ডাকছি তাকে, তখন সে আবার উপর থেকে ওই সুতারে পাশে যেত তাছাড়া চিঠি নিয়ে যেত। তো এভাবে মোটামুটি 6 মাসের মতন চলছে এই চিঠি নেওয়া দেওয়া কথাবার্তি ওই মেয়েটার সাথে। তো ওই মেয়ের মার সাথে আবার আমার যে বড় ভাই গ্রিলের কাজ করে গ্রিলের দোকান, ওই বড় ভাইয়ের সাথে আবার ওই মেয়ের মা আবার খায়ের ব্যবসা করে। ওই ভবনটা ছিল 10 তলা ভবন, তো এটা ছাদের উপরে বসে তারা কথা বলতেছে।
আচ্ছা,
কথা বলতে গিয়ে দেখা গেছে আমরা যে দুজনে কি করতেছি না করতেছি সব কিন্তু তারা উপর থেকে দেখতেছে। তো উপর থেকে দেখতেছে, এক সময় দেখা গেছে ওই মেয়েটা ওই চারতলা থেকে নেমে আমার কাছে আসছে দোকানে। তো আমি দোকানে চেয়ার দিলাম বসতে, বসলো। কেক দিলাম, কোকান্না দিলাম, হাত প্রাণ করাইলাম, সে উপর থেকে সব দেখতেছে। দেখার মাধ্যমে আমার বড় ভাইয়ের কাছে অভিযোগ দিয়ে দিল যে আপনার ছোট ভাই অনেক ডেভেলপ হয়ে গেছে, সেই দেখেন কি অবস্থা শুরু করছে, আমার মেয়েকে ডাইকা নিয়ে নিচে হাত প্রাণ করাইতেছে, আমাদের কি বাসা বাড়ি নিয়ে, আমরা কি আমাদের কি মান সম্মান নেই। তো এই ধরনের একটা বড় ধরনের অভিযোগ দিল যে আপনার ছোট ভাইয়ের বিচার আপনি কিভাবে করবেন সেটা আপনার কাছে দিলাম।
ওকে,
তো এর ভিতরে আবার ওই যে মেয়েটা কাজ করতো ওদের বাসায়, তো এক সময় আমার কাছে ওই মেয়েটা 500 টাকাতে ছিল জমা, জমা রাখতে আমার বলছে যে ভাই আমি যখন দেশে যাবো তখন আমি টাকাটা আপনার কাছ থেকে নেবো।
মেয়েটার নাম কি ছিল?
মেয়েটার নাম ছিল পারভিন।
পারভিন, ওকে।
তো তারপরে দেখা গেছে ওইদিকে আমার ভাই আমার এদিকে তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিলো, বন্ধ করে আমরা শুরু করলো দরজা মজা লাগা অনেক মাইক, মানে এত ভাবে মাইক দিলো বলার বাহিরে। তো আমার শরীরে একটা জিদ কাজ করলো যে না আমি আর হ্যাঁ দোকানই কাজ করবো না, বাড়িতে যাবো গা, বাড়িতে গিয়ে আমার বাবার সাথে আমি জিএসটি কাজ টাজ করবো, ওইটি আমার ভালো, যেহেতু লেখাপড়া হলো না কিছু হলো না। তো যাই হোক, আমাদের বাসায় যে একটা বুয়া ছিল পাকসা করে টুটে দিত, ওই বুয়া আমাকে সহযোগিতা করলো, আমাদের ডাক্তার নিয়ে খাওয়াইলো। তো আমার আবার কিছু টাকা ছিল জমানো, এই 5,500 টাকার মতন ছিল জমানো একটা দোকানদারের কাছে। তো টাকাটা আমি তুলে নিলাম, তুলে নেওয়ার পরে ওই মেয়ের আমি খুঁজতেছি টাকা দেওয়ার জন্য 500 টাকা, যে মেয়েটা আমরা টাকা দিচ্ছি যে 500 টাকা দিয়ে আমি দেশে যাইবে। তো এর তথ্য জানতে গিয়ে দেখা গেল কি দেশে চলে গেছে, এটা ভুলে গেছে, এবং এদের বাড়ির পাশে আর একটা মহিলা আসছিল, ওই মহিলা আবার আজকে বাড়িতে যেতেছে। তখন ওই মহিলা আর কি আমার বলবো, তো মহিলার কাছ থেকে আমি এটা মানে ওদের বাড়ির ঠিকানা অ্যাড্রেসটা নিলাম হাতের ভিতরে লেখা। তো যাই হোক, এভাবে গেলাম কিশোরগঞ্জ এলাকার ভিতরে। তো আমার জীবনে ফার্স্ট কিশোরগঞ্জ এলাকায় যাওয়াটা। তো ওইখানে মেয়েরা টাকা দিতে গেছি, টাকা দিতে গিয়ে আমি ফাইসা গেছি গা, মেয়ের অনেক লোকজনে বলতেছে যে ছেলে যদি মেয়েরা পছন্দ না করে তাহলে ছেলে এত দূর থেকে এখানে আসতো কেন। তো এই ধরনের একটা প্রশ্ন হচ্ছে, মেয়ের বড় ভাই আমাকে বিভিন্ন ভাবে বিভিন্ন প্রশ্ন করতেছে, আমার যা সত্য আমি তাই বলছি, কিন্তু বলতে গিয়ে যেদিন আমি তাদের বাড়ি থেকে বিদায় নিবো কিন্তু সেদিন আমাকে বিদায় দিচ্ছে না, সেদিন উল্টা অন্য মন্তব্য হচ্ছে কি যে নিশ্চয়ই ছেলের সাথে মেয়ের সাথে যে কোনো একটা বাবা আছে, আর নাই তো এত দূর কেন আসবে। তখন তারা মুরব্বী ডাকে, মুরব্বী ডাকলো, মুরব্বী দিয়ে প্রশ্ন করাই দিই। তখন ওই দেশি মেয়েদের বাসা আমি সহজভাবে বুঝি না, কিন্তু ওই পারভিনের বাসাটা আমি ক্লিয়ার বুঝি।
আচ্ছা,
তো পারভিনের অনেক মেয়েরা চাটাই তো যে কিরে সেরি তোরা কি কোনো বাবা আছে, তোরা কি ছেলেটা পছন্দ করছো, পছন্দ না করলে এত দূর থেকে আসবো কেন। তখন পারভিন বলতো যে হ্যাঁ বাপ থাকলে আসে, তোর আর কি তোরা চুপ থাক। তোর এই কথাটা যখন বলছে তখন পারভিনের বড় ভাইয়ের মাথা মুঠা নষ্ট হয়ে গেছে গা, যে ওই কথাটা কেন বললো, তাহলে নিশ্চয়ই কি ওদের সাথে সম্পর্ক আছে। তখন মুরব্বী ডাক দিল, মুরব্বী আমাকে জিজ্ঞাসা করলো যে আচ্ছা বাবা তুমি যে এখানে আসলা কেন আসলা কোন উদ্দেশ্যে। তখন আমি বললাম যে আঙ্কেল এই ব্যাপার আমি তো ঢাকা থাকি, এই ও এই মেয়েটাও ঢাকা থাকে আমাদের পাশেই, তো ও আবার বেতন পেলে টাকা দিয়ে জমা আমার কাছে, যখন বাড়িতে আসে তখন নিয়ে আসে, কিন্তু এবার টাকাটা নিয়ে আসছে নাই, আর তাছাড়া আমিও আমাদের দেশে যাবো তখন এরা টাকাটা কিভাবে দেবো। তখন চিন্তা করলাম যাক আপনাদের দেশ থেকে ঘুরে আসি আর টাকাটা দিয়ে আসি। তো দেশটাও গড়ো হলো, টাকাটাও দেওয়া হলো, এই জন্য আমি আসছি। তো টাকা দিচ্ছ? আমি তো হ্যাঁ দিচ্ছি। তো মেয়ের মারা জিজ্ঞাসা করছে টাকা পাইছেন? তাই হ্যাঁ পাইছি। তো এখানে আমার কথা শেষ। এখন এরাটা বলছে যে মেয়ে কিছুক্ষণ আগে একটা কথা বলছে, সে কথাটা শুনছো? আমি না তো কি বলছে আমি তো জানি না, যে মেয়ে তো বললো যে হ্যাঁ বাপ করলে করে তাদের ওগো কি ইচ্ছে, তাহলে নিশ্চয়ই মেয়ের লোকের সম্পর্ক, তো এইভাবে তারা আমরা বিয়ে দিব, আমাকে বিয়ে দিব মেয়ের।
আচ্ছা,
তো ওই বিয়েটা আমি রাজি না। তো এক সময় দেখা গেছে আমার তারা আটকে রাখলো।
আচ্ছা,
তখন আমি হ্যাঁ বলি না, আমি নাই বলি যে না আমি বিয়ে করবো না এই মুহূর্তে, কারণ আমার গার্জেন আছে, বাবা মা আছে, আমি একাই ভাবে বিয়ে করবো না। তো তারা অনেকভাবে আর কি চেষ্টা করে আমাকে বিয়ে দেওয়ার জন্য, তো এইভাবে পারে না। তো লাস্ট মুহূর্তে অনেকজনে অনেকভাবে কথাবার্তা বলতেছে, এক একজনে একেবারে কথাবার্তা বলতেছে, কেউ ভালো বুদ্ধি দিতেছে আমার, কেউ খারাপ বুদ্ধি দিতেছে। তো হঠাৎ করে আমার একটা মহিলা একটা খারাপ বুদ্ধি দিচ্ছে যে মিয়া তোমার চিন্তা কিসে, তুমি বিয়েতে রাজি হয়ে যাও, তোমার নিয়ে যখন এত চিন্তা করতেছে তুমি বিয়েতে রাজি হয়ে বিয়েটা করো, করার পরে দিয়ে তুমি যাওবা, তখন তোমার ঠেকাই দেখি।
আচ্ছা,
তা আমি চিন্তা করলাম যে না এটা যে কথাটা যে বলছে এটা আসলেই এভাবেই করতে হবে, তো ঠিকই আমি বিয়ে করে চলে যাবো। তো যাই হোক, বিয়েতে রাজি হইলাম, তারা অনেক ইয়ে করলো, খুশি হলো সবাই, বিয়ে দিয়ে দিল। তো একটা মজার বিষয় হচ্ছে কি ভাই, ওইখানে যখন আমার বিয়েটা দিচ্ছে, যখন তাদের আত্মীয় স্বজনের সালাম দিতে পাঠাইছে আমার, তখন আমি 84 প্যাকেট পাইছি বিড়ি সালাম দিয়া।
বিড়ি পাইছেন আপনি?
বিড়ি পাইছি 84 প্যাকেট।
সবাই আপনাকে বিড়ি গিফট করেছেন?
জি, বিড়ি গিফট করেছে আর পান খাওয়াই দিচ্ছে, যারা বাড়ি সম্পর্ক, দাদি সম্পর্ক, নানি সম্পর্ক তারা।
ওকে,
আমি পান খাই বা না খাই কিন্তু মুখেলে ফেলা দিতে হবে। তো এরকম 84 প্যাকেট বিড়ি দিল আমাকে, কি বকশিস আর কি সালামি।
আচ্ছা,
তো ওগুলো আবার আমার শ্বশুরে দিয়ে দিচ্ছি। পরে বিয়েটা হইলো, হওয়ার পরে দিয়ে মনে করেন আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে কথাবার্তি বললাম, আমি ঢাকা আবার ঢাকা চলে আসছি এক সপ্তাহ ধরে এখানে থাকি।
বউ কি আপনি সাথে নিয়ে আসলেন?
না, বউ ওইখানে।
আচ্ছা,
তো আমি ঢাকা চলে আসলাম, তাদের কাছে বললাম। কিন্তু এইখানে আবার আমাদের আরেক জায়গায় একটা টর্চারিনের মতো হয়ে যায়, ওই যে মেয়ের সাথে আমি প্রেম করছি, ওই মেয়ের নানার বাড়ি আবার নিজস্ব বাড়ি এই টিকাতলি মহিলা কলেজের এখানেই। তো ওদিক দিয়ে রাস্তা দিয়ে আমি যেতেছি, পরে মেয়ের নানা আমার ডাকে, বন্ধুরা আমার চিনতো, তো ডাক দিচ্ছে যে এই ছেলে এদিকে আসে। তো গেলাম, যাওয়ার পর আমার বললো যে তুমি কি পারবেন দিয়ে বিয়ে করেছো? কিন্তু জি বিয়ে করছি। তো যখন এই কথা বলছি তখন ওই অ্যাপার্টমেন্টের যে সুপারভাইজার তারা ফোন দিল যে রশিদ এদিকে আসো, সালামের বাইরে দৌড়ছি আটকেছি, এটা পুলিশে দিবো, এই করবো সেই করবো, ও পারবেন দিয়ে বিয়ে করে আসতে। হম, ও আমার নাতিনের সর্বনাশ করতে চাইছিল, এখন এই সেটা পারে না, এখন আবার কিশোরগঞ্জে যা পারবেন দিয়ে বিয়ে করে আসছে, বা আমাদের বাসায় যদি কেউ যদি থাকে তাহলে ওর জন্য থাকতে পারে না, মানে স্বপ্ন মিথ্যা আর কি যাই এভাবে আর কি গোসায় বললো। তো আমার আটকে রাখলো পাকঘরের ভিতরে, ওইখানে আমি চিন্তা ভাবনা করছিলাম ওই তিনতলা থেকে আমি লাভ দেবো গ্রিল ব্যাংকা, মানে এমন একটা সিম কার্ড করছিল। আর আমার হিসাবে ছিল যে আমি আমার ভাইয়ের সাথে আমার ভাইয়ের সঙ্গে মুখে দেখাতে পারবো না, যেহেতু বিয়ে করে ফেলাইছি এই বিষয়টা যেহেতু জানছি।
প্রিয় শ্রোতা, আমরা বিরতির ঘন্টা শুনতে পেয়েছি আরো একবার, ছোট্ট একটা বিরতি নিতে চাই, ফিরে আসবো রাত 12:06। অপরাধের পেছনের ব্যাকগ্রাউন্ড আমরা মোটামুটি পরিষ্কার করেছি, এর পর্যায়ে আমরা জানবো অপরাধগুলো আসলে কি কি। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে সেলিম রয়েছে এখানে তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে। সেলিমকে দেখার জন্য আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradiofm89.2। ফিরছি ঠিক 12:06।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতার, সময় এখন রাত 12:06। আমরা আরো একবার ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আজকে সেলিম রয়েছে এখানে সেলিমের জীবনের অপ্রিয় সত্য নিয়ে। সেলিমের কাছে আমরা আবারও ফিরতে চাই, তাকে দেখার জন্য চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। হ্যাঁ, যেটা আপনি বলছিলেন সেলিম, তারপর
আমাদের পাকঘরে আটকে রাখছে পরে আমার বড় ভাই পাঠাচ্ছে একটা মুরব্বী আমার ছাড়া নেওয়ার জন্য, কিন্তু আমার বড় ভাই লজ্জায় আসে না,
যেহেতু
আমার বড় ভাই অনেকেই চিনে, আবার ওই বাড়িওয়ালা চিনে। এই জন্য তো ওই মুরব্বীর স্টেটমেন্ট ছিল, তারা যদি ইসলামে সই রাখতে চায় তবুও দিবে, কিন্তু তবু আমার ছাড়তে হবে। এখন যেই বদ্রলোক আমার আটকে রাখছে, ওই বদ্রলোকের চিন্তা ভাবনা মানে ইসলামে সই রাখবে ঠিকই, কিন্তু আমাকে ছাড়বে না, আমাকে পুলিশে হাতে ধরে দিবে।
স্ট্যাম্পে কেন সই রাখবে?
স্ট্যাম্পে এই জন্য সই রাখবে যাতে নেক্সট টাইমে যদি তাদের কোনো ক্ষতি করতে না পারি।
ক্ষতি বলতে আসলে কি বোঝাচ্ছে উনি?
ক্ষতি বলতে বোঝাচ্ছে, দেখা গেছে যদি তার বাসা থেকে যদি কোনো মেয়ে চলে যায় তাহলে সেটা আমার জন্য গেছে, এবং তাদের জন্য একটা সমস্যা হয়, এবং তার নাতি স্কুলে যায় যদি কোনো প্রবলেম হয় রাস্তাঘাটে সেটা আমার জন্য হবে, হ্যাঁ, যাতে এগুলো যাতে না হয়, যার কারণে স্ট্যাম্পে সই রাখতে চায়। তো ওই মুরব্বী, যে মুরব্বীরে পাঠাইছে আমার বড় ভাই, সেই মুরব্বী স্ট্যাম্পে সই দিতে চায়, দিয়ে আনতে চায়, কিন্তু তবুও সে মানে না, সেটা ধরাই দিব। তখন আমার ভাই, ওই আমার যে ফ্রেন্ড সেলিম নাম, ওই বন্ধুটা যাইতে লুসে যাওয়ার পর আর কি দায়িকা বললো যে এই ব্যাপার তোমার বন্ধুরা আটকে রাখছে। কিভাবে কেমনি কি পরে বললো, বলার পরে ওই বন্ধু কি করলো, 20-25 জন পোলাপান নিয়ে চলে আসতো, এই একটা সিম কার্ড করার পরে আমার আপাতত ছেড়ে দিচ্ছে।
আচ্ছা,
ছেড়ে দিচ্ছি, ওখান থেকে চলে আসলাম। আসার পরে আমার ভাইয়ের বল দিয়ে যায়, ভাইয়ের কথাবার্তি বলে না, কিছু কোনো কিছুই বলে না, ভালো মন্দ কিছুই বলে না। তো না বলার পরে আমি আমার মতন কাজ করতেছি, ভালো কোনো কাজ টাজ পাইলে করবো এই ধরনের একটা কিছু, বা আমি যেহেতু বিয়ে করছি, আমার টোটালি চিন্তা ভাবনা ছিল যে এভাবে যখনই বিয়েটা হয়েছে জোরজাবত করে আমি আর ওই কিছু এলাকায় যাবো না। তো এই চিন্তাটা হওয়ার পরে আবার মাথার ভিতরে কাজ করতেছে যে মেয়েটার তো কোনো দোষ নেই, দোষ হচ্ছে মেয়ের বাবা মার আর মেয়ের ভাই বোনের, তো ওর তো কোনো দোষ নেই, আর ও তো আমার সাথে কখনো এই ধরনের ভুল বা দোষ কিছু করে নেই, ওর জীবনটা নষ্ট করে তো লাভ নেই। তো এই দিকটা দেখে আমি আবার মন ঘুরে গেছে, আবার কিশোরগঞ্জে চলে গেলাম যে না, ঢাকার আমি থাকবো না, কিশোরগঞ্জে কাজ করবো। তো কিশোরগঞ্জে একসময় কাজ টাজ করতেছি, আমাদের ডিসিশন আমরা আলাদা থাকবো, আর আমার শাশুড়ির ডিসিশন তাদের বাড়িতে থাকতে হবে, তারা গড় তুলে দিবে ওইখানে থাকতে হবে। আর আমার টার্গেট যে আমার তো বাবা মা ভাই বোন সবাই আছে, আমি কেন তাদের বাড়িতে গড় জমিয়ে থাকবো? এইটা নিয়ে একটু ঝগড়া কথা কাটাকাটি আমার বড়ি নিয়ে আমি চলে আসলাম যে এখানে আর থাকবো না, এক মুহূর্ত আমার রাত্রি নিয়ে যাবো, আমি যেখানে পারি সেখানে যাবো। তো যাই হোক, একসময় এরকম একটা ঝগড়া হইতে হইতে রাত্রে 11:30 মতো বেজে গেছে। তো ওই 11:30 সময় আমি রওনা দিছি ওইখান থেকে আমার রাত্রি নিয়ে, তো ঢাকা চলে আসলাম। তো ঢাকা চলে আসা আমি আমার যে ওই যে আগে যে একটা বুয়া ছিল আমাদের বাসায় পাক করতো, ওই বুয়ার সহযোগিতা নিলাম, ওই বুয়ার কাছে আমার ওয়াইফ রাখলাম। রাইকা আমি কিভাবে বাড়িতে নেবো ওই চিন্তা ভাবনা করতেছি। পরে বুয়া আমাকে বললো যে আপাতত ছোটখাটো একটা রুম নে, তো রুম নিয়ে তুই কাজ কর আর তোর ওয়াইফের বাসায় থাকো, সুন্দর মতো চলতে পারবি। তেমনি থাকতেছি থাকতেছি, তো আমার শাশুড়ি হঠাৎ করে একদিন আসলো, চার মাস পরে এসে কান্নাকাটি করতেছে যে মেয়ের বাড়িতে নিব। তো নিল আবার বাড়িতে, বাড়িতে নেওয়ার পরে আর তো মেয়ে দিবে না। এভাবে নিয়ে অনেক কিছু হয়ে গেল, মেয়ে আর দেয় না, মেয়ের যা শিখিয়ে দেয় মেয়ে তাই পায়।
মেয়ের
দিবে না, আমি আমার বাড়ি করছি না, কিছু চিনে না। হ্যাঁ,
এতদিন পরে সেই কাণ্ড জ্ঞান হয়েছে।
হ্যাঁ,
আমার
বাড়ি করছি না, কিছু চিনে না, বিয়ে দিছে এটা ভুল করছে, কিন্তু এখন দিবে না। তো যাই হোক, ওদের এলাকার ভিতরে মেম্বার ছিল, মেম্বারে ধরলাম আমি। তো মেম্বার আমার অনেক সহযোগিতা করছে, মেম্বার একটা ভাই ছিল আমাদের, এখনো শ্রদ্ধা করে ছোট ভাইয়ের মতো। তো এই বিস্তারিত ব্যাপারগুলো এরা সবাই জানে। একসময় আমি আলাদা সংসার করতেছি কিশোরগঞ্জে, কিশোরগঞ্জে আরেকটা রুম নিলাম, রুম নিয়ে তারপরে ভাড়া থাকতেছি, সংসার করতেছি আলাদা। তো ওইখান থেকে আমার শাশুড়ি অন্য মহিলার যে আমার অর্থ নিয়ে গেছে, এর পরে আমার বউ কয় আসবে না। তো এভাবে না করার পরে দিয়ে আমি কি করলাম, চিন্তা ভাবনা করলাম যে না, এখানে আর থাকা সম্ভব না। আবার অনেকে বুঝতেছে থাকবো না কি করবো, তুমি যেহেতু এখানে ব্যবসা বাণিজ্য করো, তখন আবার আমি বাদামের ব্যবসা করতাম। তো বাদাম পাইকারি কিনা দোকানে দোকানে সেল দিতাম, ওইখানে মার্কেটে কিছু টাকা আমার রয়ে গেছিলো, ওই টাকাগুলো কালেকশন করার জন্য আর কি আমার ওই জায়গায় ওই এলাকায় থাকতে হইলো। তো এর ভিতরে আমার ওয়াইফকে আমার শাশুড়ি কি করলো, আবার টাকা পাঠিয়ে দিচ্ছে, আমি জানি না। আমার না জানার মতো ওই বাসায় একই বাসায় যে বাসার থেকে এই কাহিনী হয়েছে, ওই একই বাসায় আবার পাঠিয়ে দিচ্ছে, কিন্তু আমি জানি না। তো আমি এখানে মাস্কের পর থাকতেছি, বছরের পর থাকতেছি, একটা না দুই বছর পর্যন্ত ছিলাম আমার ওয়াইফ ছাড়া। তো ওইখানে অনেক লোকজন আমার বিয়ে সাদি করায় দেওয়ার চিন্তা ভাবনা করছিল, কিন্তু আমি কোনো কিছুতে রাজি না। আমি একমাত্র ওইখানে ছিলাম আমার ওই ব্যবসাটার জন্য, আমার ব্যবসাটা ছুটে যাবো, প্লাস আমি ঢাকা গেলে একটা ব্যবসা করবো, যে কোনো জায়গায় গেলে একটা কাজ করে রাখার মতো, এই জায়গায় যখন ভালো চলতেছি কাজ করতেছি সমস্যা কি, এই জন্য আমি ওইখানে ছিলাম। তো এর ভিতরে দেখা গেছে এই কিছুতেই আসবে না, আর আমিও খোঁজ খবর পাইতেছি না। তো আমি একসময় দেশে চলে যাই। তো দেশে চলে যাওয়ার পরে আমার অনেকে জিজ্ঞায় কি রে, তুই বলে কিশোরগঞ্জের কাদের মেয়ের বিয়ে করছো, ওই করছো সেই করছো, কিন্তু আমি মিথ্যার আশ্রয় নিছি, আমি অস্বীকার করছি, না আমি বিয়ে করিনি। কত বড় ভাই বললো, আমি কি বাইকে দেখছে, কই দেখে না, শুনছে দেখে বলছে, আমি কি শোনা কথা তো ভালো না। তো এভাবে এই জিনিসটা মিথ্যার ভিতরে রাখছি, গোপন মানে প্রকাশ করি নি যে আমি যে বিয়েটা করছি। তো ওইখানে দেখা গেছে একসময় আমাদের দেশে এই কিছু ছেলেরা আছে খুব ভালো করে, খুব গরিব ফ্যামিলির এই শান্ত সুস্থ ছেলেরা, ওরা কারোর সাথে কখনো ঝগড়াঝাটি করে না ওই ছেলেরা, কিন্তু অনেক সময় রিহার্সাল দেয় আপনার গান রিহার্সাল করে। তো এক জায়গায় বসে গান রিহার্সাল করতে গেলে আপনার আমাদের এলাকার একটা চেয়ারম্যানের বাস্তি আছে, ওই বাস্তি আবার যখন লেখতে দেয় স্কুলে, ওই তখন আবার হুদাই আন্দাজি ওই কোনো ছেলে যদি দেখে যে গান গাইতেছে বা টাকায় রয়েছে, এটা অভিযোগ দিয়ে বাড়িতে দেয়। তো বাড়িতে দিলে চেয়ারম্যানের বাকি যা আছে ওরা কি করে, আয়া বাড়ির থেকে দূরে দূরে নিয়ে নিয়ে পোলাপন মারে। বাড়ি থেকে যদি বাবা মার সামনে যদি সন্তানকে মারে তাহলে বাবা মার অনেক কষ্টের বিষয় না? এরকম ধরনের অনেক ঘটনা ঘটছে, আমি বাড়িতে যাই আর কি শুনতেছি যে প্রায় নাকি ছয় সাত জন মারছে। তো মারার পরে আমার বললো যে দোষ এদিক চাইছ না, এদিকে চাইলে কিন্তু চকুরিয়া লেগবো, কেন কি এই ব্যাপার, এই মেয়েটার দিকে কেউ চাইতে পারে না। কথা কেউ বুধুর থাকে চাইলো মিথ্যা অভিযোগ দেয়, চুক্তি বিধিছে ওই করছে এই করছে, তো এদিন পরে মারামারি হবে। তো আমি করলাম যে মেয়েটাই বাবা হেনে গেল, মেয়ে দেখলাম ছোট মানুষ, আর ওখানে আজকা এত কিছু অভিযোগ দেয়, এত খারাপ ভালো অভিযোগ মিস করে দেয়, এটার জন্য যে মানুষের কত ক্ষতি হয় এটা তোর বোঝার উচিত, তখন কয়ে থাক দরকার নেই যাওয়ার। তা আমার লোক আবার আরেকটা গুলো কি না চাইবো নাকি, সে লিখিয়েছে। তো আমি গেলাম ভূগোলে, যাই করলাম যে ভাইয়া ভালো আছো, তো তোমার বিরুদ্ধে একটা রিপোর্ট আসলো, শুনলাম তুমি নাকি এরকম এরকম করো, তো তুমি একজন স্টুডেন্ট, তোমার কি এগুলো করাটা ঠিক, তুমি কেন এগুলো করো, তোমার মান সম্মান তুমি নিজেই নষ্ট করো, বাড়িতে একটা বিচার দাও, তোমার বাইরে এসে মারধর করে বাজারের লোকজনে জানে দেখে শুনে বাজারের উপর দিয়ে যাওয়া আসা করো, হ্যাঁ তো এগুলো তো খারাপ। তো এই কথাটা কেন বললাম, আমার সে স্যান্ডেল খুললো, আমাদের যে স্যান্ডেল খুলে স্যান্ডেল দিয়ে বিটামো, হ্যাঁ তখন আমার সার্টিফিকেট উল্টা পাল্টা হয়ে গেল, যে এটা আবার খুলছি না, এটা বললাম ভালোর জন্য, কিন্তু আবার রিপ্লে আমার স্যান্ডেল দিয়ে মারতে চায়। তখন আমি চিন্তা করলাম যে এটা এই যেতগুলো মানুষের সামনে যে স্যান্ডেলটা যে উঠেছে চলছে, এটা তো লোকজন দোকানের লোকজনও দেখছে, আবার যে পাশে যে পোলাপানি বই দিচ্ছে ওরাও দেখছে, তো আমার একটা লজে লেগে গেলো। তখন আমি বললাম যে স্যান্ডেল দিয়ে তুই আমার পিটাবি, তোরা যদি হ্যাঁ করা পিটাই তাহলে কেনা কি করবি। তো দেখা গেছে এই কথা ওর সাথে কথা কাটাকাটি হয়, কাটাকাটি হওয়ার পরে এক সময় ও আমার হাত দিয়ে ঠাকুর মেজাবে ওই মেয়েটা। তো ঠাকুর মারার পরে যে আমার শরীর একটা রাগ উঠলো, তখন আমি আবার কি করলাম আমার হাতটা ধরলাম যদি আর কি ওরা আমি যেটা ঠাকুর মারছি। তো দেশ গ্রামে কিন্তু পাতলো না বর্ষার সিজনে মহিলারা, ওই মহিলার আবার পাতলু দিচ্ছিল, ওই মহিলারা কিন্তু এসব দেখছে, দেখে ওই মহিলারা আবার মিথ্যা কথা শিখিয়ে দিচ্ছে মেয়েটারে, যে তুই যা তোর বাড়িতে তোর বাবার কাছে বা তোর কাকার কাছে যাই বলিস যে তোর এই জামা কাপড় নিয়ে টানা টানা আসতে শুরু করছে বলার।
আচ্ছা আচ্ছা,
তো এটা নিয়ে হয়ে গেল বিশাল ধরনের কাহিনী। কারণ আমার তো বাড়ি ঘর ছাড়তে হয়, যে ধরনের গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছে, এই গাছের ঠেলামালা কাটতেছে, আমার বাজার আইন না, হাজার হাজার মানুষের সামনে বাইন্ডে ফিরে যাবো, আমি নাকি মেয়ের ইজ্জত নষ্ট করতে চাইছি, তখন এই করতেছে কাজকৃতি। আমার অনেকে বুঝতেছে দোষ কি বলা, তুই টাকা দিক গা কে কয় এই ব্যাপার, ওর বাইরে তো লাড়ি ডেঙ্গা কাটতেছে, আজকে বিকেলের ভিতরে এটা বিচারিব তোর, তোর তো মারবো প্রচুর, এরকম মেয়ের আমি দেখাইছি অজাটা এই কুটাছে। তা আমার এসে বলছিল যে না আমি তোর বাইরে কোনো কাজ করিনি, বিচার হয়ে হোক সমস্যা কি, বিচার হলে আমার আমি যতটুকু পারি বুঝাইতে আমি এতটুকু বলবো, যদি আমারটা কি তাদের ভালো লাগে না খারাপ লাগে সেটা তারা দেখবে বা আরো পাঁচজনে দেখবে, সমস্যা কি। তো এভাবে বলার পরে দেখা গেছে ঠিকই ওরা লোকজন নিয়ে আসা পড়ছে, তাই সে এমন ধরনের একটা গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছে। আমার খোঁজ করতেছে আমাদের বাড়িতে গেছে, আমাদের বাড়িতে যা আমার বাবা মারা গালাগালি শুরু করছে, বকাবাদ্য শুরু করছে, এরপরে গড়ে টিভি ছিল টিভিটা বাড়িতে নেমে গেছে। আমার কথা ছিল কোনটা, যে যা কিছু হয়েছে আমার সাথে হয়েছে, প্লাস মেয়ের ভাই আসছে ভালো কথা, আমার জিজ্ঞাসা করতো, আমি যদি সেখানে কিছু অস্বীকার করতাম তাহলে পাঁচজন দিয়ে আমার ডাকা এটা মীমাংসা করতো বা আমার বিচার করতো যদি আমি ভুল করতাম, কিন্তু আমার বাড়িতে যায় আমার বাবা মার অত্যাচার করবো প্লাস বাড়ির জিনিসপত্র অত্যাচার করবো, এগুলো তো ঠিক না। তো যাই হোক এগুলা নিয়ে আমি তারপরও ব্যারিকেড সৃষ্টি করতে চাইনি, কিন্তু ওরা আর কি এই গ্যাঞ্জাম গুলা সৃষ্টি করছে যেহেতু একটু ক্ষমতা টেমতা একটু বেশি এই জন্য। তো ঠিকই এই তিন এলাকার তিনটা চেয়ারম্যান আসলো, আচ্ছা আমাদের বাজারের ভিতরে, আমাদের বাজারের সাথে কিন্তু আমাদের বাড়িটা, তো ওইখানে একটা বিচার বসাইল। তো যাই হোক এভাবে আর কি তারা বিচার ইয়ে করলো, পরে তারা বলতেছে কি যে এটার একটা জরিমানা হবে। জরিমানা হবে কেন, যে এইসব আচরণের কারণে। তো ঠিক আছে জরিমানা দিতে রাজি রাজি আছি। তো এখানে 70,000 টাকা জরিমানা করলো মুরব্বীরা
আপনার।
জি, এইখানে আবার আমার চাষ্ট ভাই খোসা দিয়ে একটা কথা বলছে যে একটা মেয়ের ইজ্জতের দাম যদি 70,000 টাকা হয় তাহলে 1,40,000 দিব, ডাবল দিব, সমস্যা কি। এই কথাটা বলার পরে তাদের মাথা গেছে নষ্ট হয়ে, যে কি তাহলে কি ইজ্জত বিক্রি করার টাকা নিব। তো এই ধরনের একটা কথা বলতে গিয়া দেখা গেছে কিছু চেয়ারম্যানে গবেষণা করতেছে যে মেয়ের কাছে সাথে আর কি আমার বিয়ে করাই দিব। তো ওই মেয়ের সাথে ঠিকই আমার বিয়ে দিয়ে দিয়ে দিব,
সেটারে
বলতেছে যে ইজ্জত নষ্ট করছে। হ্যাঁ, তো 10 জন সাক্ষী হয়ে গেছে কেনা, 10টা লোকের সামনে যখন বলছে যে মেয়েটার ইজ্জত নষ্ট করছে।
ওহো,
এইটার জন্য আর কি আমার স্বাস্থ্য ভাই বললো যে তার ইজ্জতের দাম তাহলে আরো 70,000 বেশি দিন, 1,40,000 দিন, সমস্যা নেই। এইভাবে বলার পরে তাদের একটা পেস্টিতে বেজে গেল, যেহেতু তাহলে একটু নামি দামি মানুষ, তো মেয়েকে বিয়ে শাদী দিয়ে দিব ভালো কথা। তখন আমি বলছি যে আমি বিয়ে করবো, কিন্তু মেয়েরা আমি জাস্ট 6 মাসের ভিতরে মেয়েরা আমি তালাক দিন, এই 6 মাস পর্যন্ত তারা আমি রাখবো
না। কিন্তু আপনি কি তখন বলেছিলেন যে আপনি বিবাহিত?
না, আমি তখন কিছু বলিনি।
আপনার বাড়ির কোনো লোকজন জানা না যে আপনি বিবাহিত?
আমার বাড়ির লোকজন আমার ভাইয়ের কাছ থেকে জানছিল, কিন্তু আমি মানা করছিলাম, আমি না করছিলাম যে আমি বিয়ে করিনি।
ভাইয়ের কাছ থেকে ওই মুহূর্তে জেনেছিল আপনার বাড়ির লোকজন?
না না, ওই মুহূর্তে না, কিন্তু আগে আমি বাড়িতে আসার আগে জানছিল, কিন্তু আমি পরবর্তীতে বাড়িতে এসে ওইটা স্বীকার জানি, কারণ আমি বাড়িতে আসছি 4 বছর পরে।
বুঝতে পেরেছি, ওকে। তারপর
তো যাই হোক, যেভাবে হোক বিয়ে শাদী দিচ্ছে, চলতেছে খাইতেছি, কারণ আমার তো জিদ কাজ করতেছে। কত বড় একটা কথা বললো, সে নিজের ওয়েট নিজে কমাইলো, তো এটা কেমন তারা একটা জিনিস। তো যাই হোক দেখি কি করা যায়। তা আমি আমার মতন চলতেছি ভালো কথা। তো ঠিক ওই যে 6 মাসের ডেট দিচ্ছি আমি, কিন্তু 4 মাসের কালে আমি 6,000 টাকা দিয়ে বিদায় করে দিচ্ছি।
6,000 টাকা দিয়ে বিদায় করে দিলাম?
হ্যাঁ, 6,000 টাকা দিয়ে ছেড়ে দিচ্ছি।
কেমনি করলেন এটা?
এটা ছেড়ে দিচ্ছি, এটা নিয়ে আমার নামে বিভিন্ন ধরনের সত্য মিথ্যা মামলা তৈরি করছে। পরে ওই ওদের যে মুরব্বী, ওদের মুরব্বীর আমি টাকা খাওয়াইছি, টাকা খাওয়ানোর পরে দেওয়া মুরব্বীরা মুরব্বীর সিদ্ধান্ত নিল যে এই ছেলের ঘর করলেও সংসার ঠিক থাকবে না, আর এদিক দিয়ে আবার আমার আবার ওদের পক্ষের লোকায় বলতো যে এই মেয়ের যে নিয়ে সংসার করলে তোমার সংসার ঠিক থাকবে না। তো এভাবে আর কি কথা প্যাস লাগাইতো, প্যাস লাগাই টাকা লাস্টে ডিসকাস করতে কয়, আমারও বলতে কয় ডিভোর্স দেওয়ার জন্য, কারণ আমি কই না আমি ডিভোর্স দেবো না। তো আমার শিকার দেওয়া হয়েছে যে তুমি যদি ডিভোর্স দিতে চাও তাহলে কিন্তু তোমার যে 1,00,000 টাকা যে এই কামিন বানছে 1,00,000 টাকা নগদ ক্যাশ দিতে হবে। তো তুমি অস্বীকার করবো, দেখবো যে মেয়ে নিজে ইচ্ছাকৃতভাবে ডিভোর্স দিতে চাইবো। তো ঠিক আছে, নিজে ইচ্ছাকৃত ভাবে ডিভোর্স দিতে চাইছে মুরব্বীদের কথায় বা দেওয়াইছে, এভাবে গেল একটা চলে। তো যাই হোক আমি আবার বাড়িতে এইভাবে থাইকা ঢাকা আসলাম। লঞ্চে আমি ঢাকা আসার সময় আমাদের এলাকার আরেকটা মেয়ে ঢাকা আসতেছে, তো ওই মেয়েটার সাথে আমার সাথে কোনো প্রেম ভালোবাসার কোনো কথাবার্তি হয় নয়, জাস্ট একটু পরিচয় হয়েছে যে সে আমাদের এলাকার আমি তাদের এলাকার, এটুকুই পরিচয় হয়েছে। তো এটুকু পরিচয় হওয়ার পরে আমার নাম্বারটা ওই মেয়েটা রাখছে, মেয়েটার নাম্বারটা আমি রাখছি। তো এইভাবে ওই মেয়েটার সাথে আমার সাথে কথাবার্তি বলা হয়, মেয়েটার নাম ছিল কুকুমণি। তো কথাবার্তি বলা হয় হওয়ার পরে দিয়া অনেকদিন যাবৎ কথাবার্তি হইতেছে, কিন্তু আমাদের কোনো এই লাভের ভিতরে যাওয়া হচ্ছে না। তো এভাবে কথাবার্তি চলতে চলতে আমি আবার কি করলাম, ঢাকা আইসা কয়েকদিন কাজ টাজ করে দেবে, আবার ওই কিশোরগঞ্জে গেলাম, ওই কিশোরগঞ্জে গেলাম, আমার কিছু বকেয়া টাকা ছিল দোকানে, ওই টাকাগুলো কালেক্ট করলাম, কালেক্ট করে আবার ঢাকা আসলাম। তো ঢাকা এসে আমি আবার আমার বড় ভাইয়ের দোকানে হিজা ওই ওয়ার্কশপের দোকানে কাজে নিয়েছি, মানে আমার ফ্যামিলির থেকে আর কি মাইনে দিছে যে থাক যাই হয়েছে কাজ টাজ করো। তো আমি কাজ টাজ করতেছি করতেছি, ওই যে আমার ফার্স্ট ওয়াইফ ওই ওয়াসে দেখি ওই বিল্ডিং এ ওই চারটা লাইট, যে জানলাটা দিয়ে আগে আমার ওই লাভারে কথা বলছিল ঠিক সেম ওই জানলাটা দিয়ে দাঁড়ায় দিচ্ছে। তো দাঁড়ায় যখন ধরছে তখন আমার তো মাথা নষ্ট হয়ে গেছে, ওরে দেখে আমি শুক্রবারে জীবন নামাজ করে আসতেছিলাম থেকে তোদের বড় মসজিদ থেকে আসার পথে দেখি অবস্থা। তো ওইখানে আবার আমার ভিতরে আবার দোকান নিষেধ করে দিচ্ছিল আমার বড় ভাই আর ওই মেয়ের, এই যে মেয়ের সাথে প্রেম করছিলাম ওই মেয়ের মা, হ্যাঁ, যে সেদিন যাতে কখনো বললে গেটের ভিতরে না ঢুকি, কারণ ওই বাড়ির দারোয়ান সবাই কিন্তু আমার চিনে। তো আমি ঢুকতে লেছিলাম, পরে দারোয়ানরা বললো যে এই ব্যাপার সেদিন তুমি তোমার দোকান নিষেধ আছে, তোমার ভাই না করছে বা ম্যাডামে না করছে। আচ্ছা ঠিক আছে, নিষেধ থাকলে যাবো না, সমস্যা কি, তোমার বউ তো থাকে উপরে এই জন্য ভালো কথা যাবো না, এই কথা কয়ে পরে ওদের চা সিগারেট খাওয়ালাম, খাওয়া আমি আসতে উপরে বললাম যে তোমাদের ওয়াশরুম লাগানো কোন দিকে, তখন দেখাই দিছে আমি গেট করে লিফটে উঠে গেলাম উপরে, উপরে এটা কয়েল টিপ দিলাম চারটালা, তো মেয়েটা দরজা খুলতে লেছে হাত ধরা দূরে বসে দূরে বা সিঁড়িটা দূরে নেমে গেছে, দূরে নেমে গেছে ওদিক দিয়ে দারোয়ান যখন আমার না পায় না পায় লিফটে চলে গেছে, আমরা সিঁড়িটা দূরে এসে বসতে এসে একত্রিশ কেনে ডাইরেক্ট একদম ডাইরেক্ট বাড়ি
তারপর
তো এভাবে আমাদের বাড়িতে দুই বছর পর্যন্ত সংসার করছি মোটামুটি ভালোই। তো আমার শাশুড়ি আসলো, সুমন্তি আসলো, আসার দেড়াটা দায় গেল আর বললো যে আমার শ্বশুর নাকি আমার ওয়াইফকে দেখতে চাই। তো ভালো কথা আমার কাছে চাইছে, আমি দিতে চাই না, ও যে আমার দুর্বল একটা আমার শ্বশুরই ভালো না, যার কারণে আমি দিতে চাই না। তো আমার বাবা মায় বললো কি যে ঠিক আছে দে, তোর বোনে যদি তোর বোনের শ্বশুর বাড়িতে যাইতো, যদি আমরা যদি দেখতে চাইতাম তাহলে তো তারা দিত, তো দে। তখন আমি দিলাম, তো দিলাম ওইখানে, ওই সময় কিন্তু আমার একটা বাচ্চা আমার ওয়াইফের গর্বে, তো ওই সময়টাই আমার শাশুড়ি নিয়ে গেল, তো আমার ওয়াইফের গর্বে আমার বাচ্চাটা সাত মাসে চলতেছে, তো নিয়ে গেল আমার শাশুড়ি, শাশুড়ি নেওয়ার পরে আমার ওয়াইফকে তার দিকে বলছে চার পাঁচ দিন থেকে এসে পড়বে। তো এক সপ্তাহ পরে আমি ফোন দিতেছি, আমার ফোনে উল্টাপাল্টা যাথা ব্যবহার শুরু করে দিচ্ছে, 15 দিন পরে ফোন দিতেছি যাথা ব্যবহার শুরু করে দিচ্ছে, আমার শাশুড়ি আমার ওয়াইফকে দিচ্ছেই না ফোন। তো আমার বাবুরে দিয়ে ফোন দেওয়াইলাম, আমার বাবু বললো যে আমার দাদা কিন্তু বিয়ে শাদী করাইলাই, আপনারা আপনার মেয়েরে দিলে দেন আর না দিলে বিয়ে শাদী করাইলাই। আমার শাশুড়ি বললো যে ঠিক আছে করাইলাম, তখন আমার কথা ছিল যে ঠিক আছে আমি আমার ওয়াইফের কথাটা শুনতে চাই, সে কি বলে সেটা জানতে চাই। তখন তার কথা তারে জিজ্ঞেস করলাম, তখন সেও আমার বললো যে না আমার মা এত দূরে দিবে না, হ্যাঁ তুমি বিয়ে করো নাহলে জামন সাথেই করো আমি যাবো না।
সাত মাসের সন্তান গর্ভে নিয়ে ধরনের
কথা বলছে, তখন সে আসবে না, তো ভালো কথা সে আসবে না। তখন আমি কি করলাম, বাড়িতে থেকে কাজ টাজ করতেছি টুকটাক, আমি আর কোনোদিকে যাচ্ছি না আর ওই ওয়াইফের টেনশনও করতেছি না। তো এইভাবে আমার এক বছর পার হয়ে গেছে, এর ভিতরে আমার ওয়াইফ আসে না, আমার সন্তান হয়েছে, শুধু আমি আমার খবর দিছে, আমি খবরটা পাইছি। তো খবরটা পায়া আমি একবার গেছি যে আমার সন্তানকে আমি দেখে দেখে আসছি, তখন তারা আমার আমার সাথে একটা বেমানি করছে, বেমানি করছে কি তারা আমার নামে একটা জিডি করছিল আগে, তাদের বাড়ির থেকে আমি 30,000 টাকা নিয়ে আসছি আর দেড় বুড়ি সময় নিয়ে আসছিলাম লুট করে আর তাদের নিয়ে বাজার নিয়ে আসছিলাম, এজন্য একটা জিডি করছিল। তো আমার বাচ্চারা যখন আমি দেখতে গেছি তখন আমার পুলিশ হাতে ধরা দেওয়া হয় কিশোরগঞ্জ, তো পুলিশ হাতে ধরে যখন ধরা দেওয়া হয় পুলিশে আমার নিয়ে গেলো, আমার কাছ থেকে অনেক টাকা পয়সা চাইলো কিন্তু আমার লোকজন ছিল না।
না কিন্তু আপনি অপরাধ না করলে আপনাকে পুলিশের হাতে কেন ধরিয়ে দেবে, সবকিছু তো এত সহজভাবে বললে আমরা বিশ্বাস করবো না, নিশ্চয়ই আপনার কোনো না কোনো অপরাধ ছিল, যে অপরাধগুলো আপনি সেখানে স্বীকার করতে এসছেন।
জি,
প্রথম কথা হচ্ছে যে আপনার স্ত্রীকে তো তারাই প্রথমে জোর করে আপনার সম্পর্কে না জেনে না শুনে আপনার হাতে তুলে দিল, বিয়ে দিয়ে দিল, তারপরে তারাই এখন আপনার কাছ থেকে ছুটিয়ে নেওয়ার জন্য তারা এখন চেষ্টা করে যাচ্ছে এবং তারাই আপনাকে পুলিশে দিয়ে দিচ্ছে। কি এমন অপরাধ ছিল বা কি এমন ভুল ছিল যে কারণে ওরা আপনার সঙ্গে এই ধরনের আচরণ করছে?
তাদের কাছে আমার অপরাধ ছিল এটাই যে তারা চাইছিল তাদের মেয়ে নিয়ে তাদের এখানে থাকতে, কিন্তু আমি সেই কাজটা করিনি।
ও ওকে, ঘর জামাই থাকতে কিন্তু আপনি থাকেন?
জি না, আমি থাকিনি। তারা তাদের কথা হচ্ছে আমার একটি মেয়ে, কিন্তু আমার মেয়েটা দূরে কোথাও যেতে যেতে না পারে আমার জামাইকে নিয়ে এখানে থাকবে, কিন্তু আমি সেটা চাইনি, এটাই ছিল আমার ভুল।
ওকে,
তো যাই হোক এভাবে
পুলিশে দিয়ে দিল,
পুলিশে দিয়ে দিল। তো পুলিশে এখান থেকে আমার ওই যে মেম্বার আশ্রয় নিয়েছিলাম ওই মেম্বারের ভাই আমাকে জামিনিয়া ছাড়া নিয়ে আসতো, জামিনিয়া ছাড়া বলতে কি টাকা পয়সা দিয়ে একবার খালাস করে নিয়ে আসতো আর কি। ওইখান থেকে
কতদিন ছিলেন জেলে?
ওইখানে ছিলাম আমি 28 দিন।
আচ্ছা,
28 দিন ছিলাম। এই 28 দিনের ভিতরে আমার বাবা মা কিন্তু জানে না আমি কোথায় আছি, কি অবস্থানে আছি, কি আসলে বিষয়। এর ভিতরে আমার ওয়াইফও কিন্তু আমাকে দেখতে দেয় না, আমার শাশুড়িও কিন্তু জানে, তাদের গার্জেন কোনো কেউ জানে, একমাত্র যাওয়ার ভিতরে ওই মেম্বারের ভাই গেছে, মেম্বারের বউ গেছে, এরা এরা গেছে। যাই হোক, সেখান থেকে আবার আমি চলে আসলাম। তো এবার আমি একদম টোটালি এভাবে আমার ওয়াইফের চিন্তা ভাবনা ছেড়ে দিলাম যে তার জন্য যখন আমার জেল কাট করলো, এর চিন্তা ভাবনা করে লাভ নাই, একসময় তার নিজের ভুল সে নিজে বুঝতে পারবে। আচ্ছা যাই হোক, তো আমি বাড়িতে গেলাম বা বাড়িতে যাওয়ার পরে বাড়িতে মোটামুটি এভাবে অনেকদিন থাকতেছি। তো আমার বাবা এই আমাদের এলাকার এক মুরব্বীরে বললো কি যে আমার ছেলেটারে বিয়ে করাবো, তো আপনারা ভালো একটা মেয়ে দিয়েছেন। তো মুরব্বী এটা কথা বলছিল কোসামাইরা যে আপনার যে ছেলে একবার এক মেয়ের জোর করে বিয়ে করছে, এভাবে এভাবে ইজ্জত নষ্ট করে বিয়ে করছে, তো এই চার মাস পরে ছেড়ে দিছে, আবার মেয়ে দিলে আবার কি কিনা কি করে, এই সুরতপুর ডিস্ট্রিক্টের মধ্যে কোনো মেয়ে পাইব না আপনার ছেলে। তো এই জন্য কথা অনেক লোকজনের সামনে বলছে, কিন্তু তখন আমি উপস্থিত ছিলাম, আমি কথাটা শুনে ফেলাইছি, আমার মাইন্ডে গেল জিনিসটা যে আমার বাবার এভাবে লোকজনের সামনে এই কথাটা কেন বলবো। তো লাস্টে আমি ওই মুরব্বীরে বললাম যে কাকা আপনি আমার বাবার মতন বয়স, আপনি বাবার এই কথাটা এভাবে না বললা, আপনি আলাদাভাবে বলতে পারতেন, এতগুলো মানুষের সামনে এভাবে না বললা, হ্যাঁ কিন্তু আপনি এভাবে কেন বলছেন, আপনি জানেন আমি মানুষটা ছোট হইতে পারি কিন্তু আমি ইচ্ছা করলে একদিনের ভিতরে বিয়ে করতে পারি। তো এই কথাটা যখন বলছে তার মাইন্ডে গেল, সে কি করলো জিতপুরার দোকানের কাছে থেকে 20,000 টাকা বাড়ি করলো। সে আমাদের 6 দিনের সময় দিল, 7 দিনের, যে একদিন না 7 দিনের ভিতরে যদি বিয়ে করতে পারো 20,000 টাকা তুমি নিয়ে যাবে। তখন আমি বললাম তার সাথে যে 7 দিন না, আমি একদিনের ভিতরে বিয়ে করতে পারবো, তা বাবা আপনাদের ভিতরে আপনাদের ফ্যামিলির ভিতরে আপনাদের বংশের ভিতরে। এইভাবে কথাটা কাটাকাটি হয়। তো কাটাকাটি হওয়ার পরে আমার অনেকে থামায় রাখে, মুরব্বীর অনেকে থামায় রাখে, তো থামাই দিকে দুজনের একজনও থামি না, মানে মুরব্বীও 7 দিন না, আমিও 7 দিন না। তো এভাবে এক পর্যায়ে দেখে গেছে আমি বিয়ে করতে চলে যাই ওই মুরব্বীর এক আত্মীয়র বাসায়।
বিয়ে করতে চলে গেলে তো আপনি বিয়ে করতে পারবেন না, বিয়ের ব্যাপারটা তো এরকম না।
হ্যাঁ বিয়ে করতে
চলে কিভাবে প্ল্যান করেন?
আমি আমার একটা আশা ভরসা ছিল কি আমি যেখানে বিয়েটা করতে যাচ্ছি ওই মুরব্বীর আত্মীয়র বাড়িতে, কিন্তু ওই মেয়েটার একসময় আমার কাছে বিয়ে দিতে চাইছিল মেয়ের বাবা মা সবাই, কিন্তু আমি তখন বিয়ে করতে রাজি ছিলাম না। তো এটার জন্য আমার আত্মবিশ্বাস ছিল, আবার আমাকে এটাও বলে দিচ্ছে যে যদি তুমি যদি আমাদের মেয়ে যদি পছন্দ করো বা যদি নেও তাহলে যে কোনো সময় বলো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আমি একটা সাইকেল টাম দিয়ে নিয়ে আমার চাষতো ভাইয়ের সাইকেলের পিছনে দেওয়া, তেলের দোকানে টাকা পয়সা দেওয়া, এক ঘন্টার ভিতরে সময় দেওয়া, আর যাবতীয় যা যা আছে এগুলো আর কি অর্ডার দেওয়া, সব কিছু দিয়েছে এদিন আমি যাই বিয়ে করতে। আমার টাইম হচ্ছে মাত্র একদিন, তো গিট কাজ করতেছে একদিনের ভিতরে এবার আত্মীয়র ভিতরে আমি বিয়ে করবো। কারণ প্রথম ফার্স্ট আমি যেখানে বিয়েটা করতে যাই বা করছি সেখানেই আগে যাই, তো সেখানে আগে গেলে মেয়ের বাইরে দিতে চায় না বিয়েটা, যে দেখেন ছিলেন ভাই আপনি বিয়ে করতে আসতেন ভালো কথা আমার বোনের, কিন্তু একটু সময়ের প্রয়োজন আছে বা আত্মীয় স্বজন জানার প্রয়োজন আছে, একটা আনুষ্ঠানিকভাবে একটা কিছু করার প্রয়োজন আছে, মানে হঠাৎ করে এভাবে তো হয় না। তাই আমি বললাম যে ভাই আমার হাতে সময় কম, রাত্রে 11টা পর্যন্ত টাইম আছে, কিন্তু এখন 3টা বাজছে বেলা, তো যদি হয় তাহলে বলো, না যদি না হয় তাহলে না বলো, না আমি অন্য ব্যবস্থা করি
না। কিন্তু সময় নিয়ে কথা আপনি কেন বললেন তাদেরকে? তারা তো নিশ্চয়ই জানতে চাইবে যে সময় নাই কেন।
হ্যাঁ জিজ্ঞেস, সেটা জিজ্ঞেস করছে আমরা যে কেন, তো তাড়াহুড়ার কারণ কি বল। পরে আমি বলছি যে আমার তাড়াহুড়ার কারণ হচ্ছে আমার একটু প্রবলেম হচ্ছে, তাদের কাছে একটা মিথ্যা আশ্রয় নিছে যে আমার বাবা মা অন্য জায়গায় বিয়ে করা লাগবে আমার, যার কারণে আমি তাড়াহুড়া করতেছি।
কেন তারা কি জানতো না যে আপনার একটা স্ত্রী আছে?
না এটা তারা জানতো না, আমাদের বাড়ি থেকে 4 কিলোমিটার দূর ছিল।
আচ্ছা,
তো সেখানে আমরা ওই কাপড় চোপড় এভিদিন যা কিনছিলাম ওগুলো সব তাদের বাড়িতে রেখে চলে আসছি সাইকেল দিয়ে, জামা আরেক জায়গায়, মানে রাজি না তারা, তো জামা আরেক জায়গায়। এই কিছুক্ষণ যাওয়ার পরে পিস থেকে ডাকতেছে, আবার পিস থেকে ডাকতেছে যে একটা কাজ করলেন, এটা কিছু করলেন, এখন এত কিছু সবকিছু আনছেন, এলাকার লোকজনে জানে, এখন আমার বোনের তো একটা কলঙ্ক, আরেক জায়গায় দিয়ে দিতে গেলে এই দৃশ্যটা তখন সমালোচনা হবে, তখন তো একটা বদনাম হবে, তো অনেক কেমনি কি করা যায়। তা আমি যে দিমু ভালো কথা, কিন্তু আমার গার্জেন লোকজন যখন মুরব্বীরা যখন প্রশ্ন করবো আমার বাবা মারা তখন উত্তর দিবে কি, তখন আমি তাদেরকে বললাম যে ঠিক আছে আপনার আব্বারে আমাদের আপনার নানিদের বাড়িতে পাঠিয়ে দেন, মুরব্বীরা প্রশ্ন করলে এটা কিভাবে উত্তর দেওয়া লাগে আমি বলে দিতেছি, আপনার ঠিক সেভাবে উত্তর দেবেন। তারপরে বললো এই কাজে অফিসে নিয়ে গেল, বিয়ে শাদী হইলো, বিয়ে শাদী হওয়ার পরে ঠিকই মুরব্বীরা পেট বসছে, পেট বসছে যে মেয়ে বিয়ে দিয়ে দিলা জানাইলা না কিছু না, এটা আবার কেমন তারা বিয়ে এটা মানি না হইছে। হ্যাঁ তখন বলা হয়েছে ছেলে মেয়েরা পছন্দ করে, মেয়ে ছেলেরা পছন্দ করে, এখন মেয়ের ভাই গার্জেন হিসাবে বিয়ে দিয়ে দিছে, আমরা উপস্থিত ছিলাম না বাড়িতে, যদি থাকতাম তাহলে বিয়ে দিতাম না এভাবে। তো এভাবে ওইটা ওইখানে সমস্যার সমাধান হয়ে গেল। তারপরে দেখি বিয়ে করে আনলাম বাজি ধরে এটা মুরব্বীর সাথে, পরে বাজারে যত দোকানদার আছে সবগুলোতে মিষ্টি মিষ্টি খাওয়াইতেছি, মুরব্বীরা অনেকে লজ্জা টজ্জা দিতেছে। তো যাই হোক, মোটামুটি ভাবে ভালো সংসার সংসার করতেছি, দিনকাল কাটাইতেছি।
ওই লোকটা কি করলো, আপনাকে টাকা দিল?
হ্যাঁ টাকা দিছে, ওটা আগে জমা হয়ে গেছে, আমি ওই টাকা 20,000 জমা দিচ্ছি, ওই লোকটা 20,000 জমা দিচ্ছে, এটা আগে দেওয়া হয়েছে
তৃতীয় পক্ষের কাছে জমা দিয়েছে।
হ্যাঁ হ্যাঁ
আচ্ছা।
তো যাই হোক, মোটামুটি ভাবে বাড়িতে থেকে কাজ কাজ করতেছি, দোকানপাট ব্যবসা নিজে করতেছি, ওটা এক সময় আমার ব্যবসা মারি খেয়ে গেলাম না, শ্যামবাজার সদরঘাট আপনি নৌকা ডুবে গেছে যখন, তখন আমার মোটামুটি 96,000 টাকার মাল এই নৌকাতে ডুবে গেছিল, আমি টাকা পয়সা ওইখানে গেলাম মারি খেয়ে। তো মারি খেয়ে যাওয়ার পরে এক পর্যায়ে আমি ঢাকা এসে পড়ি, তো ঢাকা এসে আমি কি করি আমার
ভাইটিকে আপনি বিজনেস শুরু করেছিলেন সেই মুহূর্তে?
জি জি জি।
কিসের বিজনেস ছিল এগুলো?
এটা বিজনেস ছিল আমার, আমি গেছে এই প্রথম ফার্স্টে কলার ব্যবসা করছিলাম, ডিমের ব্যবসা। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমি বিজনেসটা একটু বাড়াইছিলাম, আমি ঢাকা থেকে পেঁয়াজ আলু ডাল সিড চিনি ডিম ইত্যাদি নিয়ে আর কি এই পাইকারি কিনে আবার দেশে আবার পাইকারি সেল দিতাম, মানে দোকানে পাইকারি সেল দিতাম, খুচরা বিক্রি করতাম, পাইকারিও বিক্রি করতাম।
তো এগুলো আপনার এভাবে ডুবে গেল, কিসে ডুবে গেল?
এভাবে এভাবে ডুবে গেছে আপনার নৌকা, যে নৌকা দিয়ে শ্যামবাজার থেকে মাল কিনা লোড করছি
ওই নৌকাতে ডুবে গেছে।
হ্যাঁ, ওই নৌকা দিয়ে আবার লঞ্চের এখানে নিয়ে তারপর মালগুলো লঞ্চে উঠানো হয়েছে।
আচ্ছা আচ্ছা,
ওই নৌকা ডুবে গেছে। এইভাবে মার খাওয়ার পরে আমার বাইকও আসতে চেয়েছিলাম, আমার বাবা অনেক জিজ্ঞেস করে বলছে যে দেখ সেলিম, তো তোরা যখন ডাকা থাকস সম্পূর্ণ সংসারটা সেলিম চালাইছে, কিহাতের কাজকর্মের সময় কাম লাগো টাকা পয়সা সেলিমের দোকান থেকে সবকিছু দিচ্ছে, যেমন সেলিমের যখন এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো তোরা সেলিমকে কিছু টাকা পয়সা দিয়ে হেল্প কর, তখন তারা কোনো টাকা পয়সা দিবে না, তাদের কত হয়েছে 1000 টাকা ইনকাম করে নে। তো ভালো কথা, আমি আর কোনো কোথাও হেল্প পাইলাম না। তো না পাওয়ার পরে দিয়ে আমি রিক্সা চয়েস করে নিলাম,
রিক্সা চালানো শুরু
করলাম। তো রিক্সা চালালাম, আমি কিছু টাকা ঋণ ছিলাম দোকানদারি করা, ওই টাকাগুলা আমি এদিকটা রিক্সা চালাইতেছি, এভাবে চলতেছি চলতেছি। তো আপনার ওই যে মেয়েটা আমাদের বাড়ি থেকে আসছে, ওই মেয়েটাই কি করলো, মানে আমাদের দেশে থেকে আসছে লঞ্চে, মোবাইল নাম্বার দিছিল।
কোন মেয়েটা?
এটা আমি ঢাকা যখন আগে একবার আসছিলাম লঞ্চে, তখন আমাদের এলাকারই একটা মেয়ে আসছে, কিন্তু আমি মেয়েরে চিনি, কিন্তু মেয়ে আমার চিনে না যে আসলে আমি কে বা কি বা আমার বাড়ি কোনটা, কিন্তু জানে যে ওই এলাকায় বাড়ি, মানে এক থানা এক ডিস্ট্রিক্ট, এটা জানে। ওই মেয়েটা কি করলো, অন্য একটা মেয়ের নাম্বার দিয়ে আমার সাথে কথা বলে একবার, তো কথা বলতেছি আমি আমার মতন কাজ করতেছি, কথা বলতেছি ওর সাথে, তখন কিন্তু আমার ওয়াইফ কিন্তু দেশে আসছে, মানে তৃতীয় স্ত্রী। তো কথা বলার পথে ওই মেয়ের সাথে একসময় ভালো রিলেশন হয়, সম্ভব হয়ে জায়গা। তো আমার একদিন যাইতে বলে দেখতে টুঙ্গি, তো আমি টুঙ্গি গেলাম।
তৃতীয় ওয়াইফ যখন আপনার বাড়িতে, ওনার নাম কি ছিল?
ওনার নাম ছিল মাহমুদা আক্তার।
মাহমুদা, তো মাহমুদা যখন বাড়িতে আপনার, তখন তো পারভিনের সঙ্গে আপনার ডিভোর্স হয়নি?
না,
পারভিন তার বাবার বাড়িতে,
জি,
আপনার বাচ্চা সহ,
জি।
তো ব্যাপারটা কি দাঁড়ালো, পারভিন আর পরবর্তীতে যোগাযোগ করেনি ওই সময়টাতে?
না,
আপনি জানিয়েছিলেন ওকে যে আমি
জানিয়েছি, এবং পরে আমার বড় ভাইয়ের বাসায় আসছিল পারবেন এক সময়, আসে আমার ব্যাপারে সবকিছু ভালো মন্দ কেমন আছে কি আছে সে জানলো, আমার ভাই বাদী এদের সাথে দেখা সাক্ষাৎ সবকিছু ওই দিন করে টুটে গেছে।
কোনো আপত্তি ছিল না?
না,
তাহলে ডিভোর্স কেন দিচ্ছিলেন?
হ্যাঁ, ডিভোর্স দিচ্ছিলাম না, যেহেতু কামিনা হচ্ছিল না, দেখা করতে। তো আমার কিন্তু মেয়েটার সাথে মেয়েটার বিয়ে করার মতন বা খারাপ ধরনের কোন আচরণের ছিল না, মন্তব্য ছিল না, কিন্তু জাস্ট এটাই ছিল যে এলাকার মেয়ে অনেকদিন ধরে কথা বলি হিসাবে দেখতে চাইছে। হ্যাঁ, যাকে একটু আজকে যখন ফিরিয়ে আসছে শুক্রবার, তো দেখা সাক্ষাৎ করে আসছে, মনটা একটু ভালো লাগবে। তো এখানে গেছি, পরে মেয়েটাই বাইরে আসলো, আসে আমার বললো কি ভাইয়া আপনি একটু দাঁড়ান আমি আসতেছি, এ কথা বললো বাসায় যেয়ে গেলো আর আসতো না। পরে আমার ফোন করে বললো কি যে আপনার চেহারাটা দেখে হিরণ সিং মতন লাগলো, মনে হলো যে আসমান না মাথায় ভেঙে পড়লো, এই কথাটা বললো ওই মেয়েটা।
মেয়েটা আপনাকে বললো এই ধরনের কথা?
আমাকে বললো এই কথাটা।
প্রিয় শ্রোতা, আমরা আরেকটা বিরতি শব্দ শুনতে পেলাম, আমরা আরেকটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফএম 89.2 তে। আমরা ফিরে আসতে চাই সেলিমের জীবনের অপ্রিয় সত্যে আরো একবার। আপনারা যদি তাকে দেখতে চান ফেসবুকে তার ছবি দেওয়া আছে, চলে আসতে পারেন আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2। ফিরে আসছে ঠিক চার মিনিট পর আবারও রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
চার মিনিট পর প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, সেলিম রয়েছে আজকে আমাদের সাথে। ওকে সেলিম, আমরা যে জায়গাটিতে ছিলাম তারপর কি হলো?
তারপরে মেয়েটা আমাকে বললো যে আমার চেহারাটা দেখার সাথে সাথে তার মাথায় নাকি আসমান ভেঙে পড়ছে, যেহেতু আমাকে দেখতে তার কাছে খারাপ লাগে, হিরণশীল মতন দেখা যায়, বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বললো। তখন আমি তারা বললাম যে এই কথাটা সরাসরি ভাবে বললে চলতো, আর আমি তোমার এই বিয়ে করতেও আসিনি আর তোমার সাথে কখনো আমি প্রেমও করিনি, যে এই কথাটা বলার মানে এটা। তো আমার মনে ভিতরে একটা জিদ কাজ করলো যে এই কথাটা যখন সে বলছে, সে কতটুকু বিশ্ব সুন্দরী এদেশের, সে আমাকে এই কথাটা বললো। আমি চুপচাপ আইসা বললাম ওইখান থেকে, তার সাথে যোগাযোগ টোটালি বিচ্ছিন্ন, অলরেডি তার নাম্বার আমি ডিলিট করে ফেলেছি। আমি কাজ করতেছি সুন্দর মতন চলতেছি, বাড়িতে টাকা পয়সা দিতেছি, এভরিথিং সবকিছুই আমার সুন্দর মতন চলতেছে। তো মাঝখান দিয়া এক সময় বাড়ি থেকে আমার একটা চাপ আসছে যে আমি যে টাকাগুলো লস করছি, সেই যে পাওনাদাররা আসিল, পাওনাদাররা এমন ভাবে একটা চাপ দিচ্ছে যে 15 দিনের ভিতরে টোটাল পুরো টাকা ক্লিয়ার করতে হবে। আর আমার টার্গেট ছিল যে আমার আমার কাছে যদি কেউ যদি 20,000 টাকা পাওনা থাকে, আমি চারজনে যদি 20,000 টাকা পাওনা থাকে, আমি 5,000 টাকা করে হলে 20,000 টাকা হয়, কিন্তু তাদেরকে আমি 10,000 টাকা দিয়ে থামাবো, চারজনে 2,500 টাকা করে, কিন্তু থামালে 13 জনকে থামাবো, একজনের দেবো আরেকজনের চা থাকবে, ওইটা ঝগড়া বাড়বে। তো আমি খেয়েছিলাম এভাবে, কিন্তু এভাবে কখনো হয় না, হইতে পারাই দেয় না। এক সময় আমি বাড়িতে যাই, তো বাড়িতে গেলে আমাদের বিশাল ধরনের অপমান অপদস্থ করে। তো এই অপমান গুলা করার সুযোগটা পাইতো না, পাইছে আপনার ওই যে আমি যে ওয়াইফটা বিয়ে করছিলাম চার মাস টাইকা ছেড়ে দিছিলাম, ওই তাদের ভিতরে একটু মুরব্বি টুরুব্বি ছিল, আবার ওই যে আমি যে বাজি ধরে যে আমার ওয়াইফকে বিয়ে করছি ওই মুরব্বিও ছিল, যার কারণে এইসব অপমান গুলা করার সুযোগটা পাইছি। তো এটুকু আমি বুঝতে পারছি, তো বুঝতে পারতে আমি কিছু বলি না, আমি আমার মতন আমি কাজ করতেছি ঢাকায়সা, আমার বিশাল মানে অনেক ধরনের অপমান করছে। তো এক সময় ঢাকায়সা কাজ টাজ করতেছি, মানে আমার বাড়ি থেকে বলতেছে ঠিক আছে তুই টাকা পয়সা পাঠা ক্লিয়ার করে দিয়া তারপরে বাড়িতে আসবি, এর আগে তুই বাড়িতে আসবি। তো আমি থাকতেছি খাইতেছি সুন্দর মতন চলতেছি। তো এক সময় কি করলো, ওই যে সেলিম নাম যে ফ্রেন্ড বন্ধু, ওই বন্ধু আবার দেখা সাক্ষাৎ করতেছে আমার সাথে কথাবার্তা বলতেছে। তো ওই বন্ধু হঠাৎ করে আমার একদিন নিয়ে গেল এই রথখোলা মোচরে হোটেল আছে একটা, ওই হোটেল। তো আমার বললো যে দোস্ত চল এক জায়গায় যাই, যে কোথায় এই ব্যাপার অমুক জায়গায় যাই, আমার কিছু পরিচিত লোক আছে ওর সাথে দেখা করে আসি একটা চাকরি নিব। তো আমার বুঝতে দেন যে কোথায় যাইতেছি, পরে গেলাম যে দেখলাম যে ওইখানে এই অসামাজিক কাজ চলে। তো ওইখানে আমি মানে পারি না, আইতে পারি না যাইতে, এমন পর্যায়ে আসছিলাম। তো এর ভিতরে আল্লাহ আমার বাসাইছে আপনার পুলিশের একটা রিপোর্ট ছিল ওইখানে থাকা অবস্থায়, মানে আমি সিঁড়ি দিয়ে কি মনে করে জানি আমি নামতেছিলাম, ওই বন্ধুটা ওই জায়গায় আছিল, তো আমি নামতেছিলাম, আমি ওরা বলেছিলাম যে আমি নিচে দাঁড়াই তুই আয়, তুই যাবি না, আমি তুই আয় তারপর আমি যাবো না। তো আমি সিঁড়ি দিয়ে নামতেছিলাম, ওইখানে পাঁচতলার দোতলা পর্যন্ত নেমে গেছি, যা আর তিনতলা বাকি আছে, যেটাকে পুলিশ উঠে গেছে। পুলিশের লোক আমার বুড়ির লোকের বাড়িও খাইছে, পুলিশে জিজ্ঞাসা করছে যে তুমি কোথায় গেছিলাম, পরে আমি বললাম যে আমি এই তো দোতলায় গেছিলাম, আমার পাঁচতলা কথা বলিনি। তো আমরা আমি এভাবে ইচ্ছাকৃত ভাবে একসাথে রাস্তার উপরে দাঁড়ায় দিচ্ছি, কিছুক্ষণ পরে দেখি ছেলে মেয়ে এই আপনার যা 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 জামা কাপড় ছিল গায়ে ওইভাবে অবস্থায় দূরে দূরে এনে গাড়িতে উঠেছে সাথে আমার বন্ধু। তা আমি কি করলাম, ওই বন্ধু যখন গাড়িতে উঠে গেছে আমি চলে আসলাম যে না এখানে আর এক মুহূর্ত থাকা সম্ভব না। তখন আসে পড়ছি, আসে পরে পরে আমাদের দেশে আমাদের বাড়ির পাশে একটা ছেলে আছিল, নাম হচ্ছে সাদের, ও ডালটাকের ব্যবসা করে। তখন ওর সাথে এক সময় আমার সাথে দেখা হয়, দেখা হওয়ার পরে দিয়ে আমার বললো যে সেলিম তোর কি অবস্থা, কি কাজ করো, বাড়িতে দেনা টানা হয়ে গেছে, টাকা পয়সা দিতে পারতেছিস না, এমনি রিক্সা চালায় আর কতদিন চলবি, আর যে রিক্সার পর 300-400 টাকা রুজি করা এই টাকা দিয়ে কি করবি, বোবলান পালবি না তুই চলবি। তখনও আমার বলতেছে যে ঠিক আছে তুই আমার লোকের ব্যবসা করবি, পরে আমি বললাম যে আমি যে আপনার লোকের ব্যবসা করবো যদি ধরা খাই অবস্থা হবে কি, পরে বললো যদি ধরা খাস তাহলে আমার আমি পুরো ছাড়া বের করবো। পরে আমি বললাম যে দেখেন আমি তো বিয়ে করছি, তো অলরেডি আমার বাচ্চাও আছে একটা, আর আমি যদি এই মুহূর্তে ধরা খাই তাহলে তো আমার সমস্যা, যদি আমি যদি বিয়ে না করতাম বা বাচ্চা টাচ্চা না থাকতো ওইটা আসলে এক সাবজেক্ট, ওটার জীবনটা আসলে একরকম। তারপরে আমার বললো যে তুই ওটা নিয়ে টেনশন করিস না, তোর বউ বাচ্চা আছে তাদের কি ইচ্ছে, এরপরে তোর বাইরে আছে ঢাকা শহর, তোর বউ বাচ্চার তো তোর বাইরে ডেকশন করবে, আর তোর সারানোর ব্যবস্থা তো থাকবে আমার। তো এইভাবে ধরো না এভাবে ও আমার একটা লোকলান অসনা দেখাইলো। তো আমি কি করলাম, ওর কথা রাজি হয়েছি। তো ওর কথা রাজি হওয়ার পরে আমার ঘনিষ্ঠ বন্ধু একটা আমাদের এলাকায়, ও মানে ও আমার ছোটবেলা থেকে ফ্রেন্ড, খুব ভালো, ওর হাজার টাকা নষ্ট করে ফেলাই আমি অনেক সময় কিছু বলে না, আমার হাজার টাকা নষ্ট করলে আমি কিছু বলি না। তো ওই ফ্রেন্ডটা আবার ওর সাথে ব্যবসা করতো। তো আমি ওই ফ্রেন্ডটা জিজ্ঞেস করলাম যে আমার এই অফারটা দিছে সাদের, তো তুই তো জানো তুই তো লোকে কাজ করে তো কেমনি কি, তারপরে ও আমার নিষেধ করলো, ও আমার বললো যে দোষ তুই ওর লোকে যাস না, কে ও কিন্তু কঠিন মানুষ, ওই জাল টাকার ব্যবসা করে নিয়ে গো, ব্যবসা করে নিয়ে গো বিক্রি করে ফেলায়, আবার মানে গার্মেন্টসে কাজে দেওয়ার কথা কয়ে মেয়েদের দেশ থেকে আনে, আনে মেয়েদেরকে বনিকে বিক্রি করে ফেলায় নিয়ে নিয়ে ফ্ল্যাটে থেকে ব্যবসা করে।
ওকে,
প্লাস এই জাল টাকা নিয়ে গুদিয়া, জাল টাকা ব্যবসা করে নিয়ে গুদিয়া, আবার ও নিজেও ব্যবসা করে, ও আমাদেরকে দিয়েও ব্যবসা করায়, কিন্তু সব টাকা ওয়াইফা আমাদেরকে লাস্টে দিয়ে কিছুই দেয় না ঠিক মতন। আমরা টাকা জমা রাখবো বাইরে, ও বাইরে রাখতে দিবে না, ওর কাছে রাখতে চায়, তার মানে কি? হ্যাঁ, তো এই ধরনের কিছু বললো। আবার এটাও বললো যে আমি ওর সাথে কাজ করার 3 মাসে আমি 138,000 টাকা ইনকাম করছিলাম, কিন্তু ওই টাকাটা মাইরে দিছে, আমার মাইরে দিছে যখন মানে ওই বন্ধুটা ধরা খাইছিল। তো ধরা খাওয়ার পরে জেলে যখন ঢুকছে, তো ঢোকার পরে দিয়া ওদের দেশের বাড়ির গরু বিক্রি করেছে, ওর বাইকের কাছে বললা যে আপনার বাইরে পুলিশে ধরছে, তো ছাড়াই দিব এমনি এমনি, অনেক এমনি কি, পরে গুরু টুরু বেঁচে দিচ্ছে, ওর বাইরে আইসে আর ওর কাছে টাকা দিছে, টাকা দিছে, ওই টাকা খাটাইছে, আর ওই যে 1,37,38,000 টাকা জমা ছিল ওই টাকাটা মাইরে দিছে পুরা। তো জেলের থেকে যখন 3 মাস পরে বাইরেছে, বাইরে হওয়ার পরে দিয়ে ওই 1,38,000 কতর পিছনে টাকা গেছে আমার 3 লাখ, তোর বাইরে দিছে মাত্র 30,000 গুরু বেচ্ছা আরো পানো হেঁটিতে, সেই নিম্ন লোক একটা ক্যাঁচালো। তো ক্যাঁচালোর পরে ওই আমার বন্ধুটা বলছে যে দোষ তো ওর সাথে করিস না, চল আমি আর কি করি, তো কিভাবে করবো, তো আমার ল্যাঙ্গেজ দেখাই দিব। হ্যাঁ, যে আমরা যদি করি এটা তাহলে আমাদের ফ্যামিলি বাসা লাগবে। আচ্ছা, তো ফ্যামিলি বাসা লাগলে তুই কি করা যায়, আমার ওয়াইফ জানাইলাম দেশের থেকে, যে দেশে যেহেতু আমি যেতেছি না টাকা পয়সা দিই, আবার আমার ওয়াইফও বলতেছে জানি ইয়া দেশে থাকবো না, আমাকে ডাকা নিয়ে আসো, আমি ডাকা নিয়ে আসতাম, আমি না মানিকনগর একটা রুম নিলাম, তো ওইখানে থাকতেছি। তো জাল টাকা যেই টাকাটা যেভাবে ব্যবসা করে আমি সেখান থেকে বলতে চাইতেছি যে কিভাবে টাকাটা সেল দেয়, কিভাবে টাকাটা ট্রান্সফার করে। হ্যাঁ, এটা দারুণটা কি আমি বলে যাই আপনার, যখন ওরা বান্ডিলটা লয় 500 টাকা নোটের একটা বান্ডিল 50,000 টাকা, আপনার 1,00,000 টাকা কিনা পরে ওদের মাত্র 18,000 টাকা দিয়ে একটা 500 টাকা নোট 180 টাকা দিয়ে কিনা।
আচ্ছা,
তো 1,00,000 টাকা কিনে 18,000 টাকা দিয়ে, তো ওই 1,00,000 টাকা দেখা গেছে একটা 500 টাকা নোট ওরা বিক্রি করে কিন্তু 500 টাকা। তো 500 টাকা বিক্রি করে এইভাবে আপনার একটা থাকবে ভালো টাকা, একটা থাকবে খারাপ টাকা একজনের পকেটে।
আচ্ছা,
টাকাটা যায় ছেল দিবে, আর 10-20 থাকবে আরেকজনের পকেটে, তার পরিবেশ থাকবে হয়তো লুঙ্গি পরানো, আর নাই তো যদি নিয়ে নিয়ে যায় তাহলে কোলে হয়তো বাচ্চা থাকবে আর মেয়ের কাছে থাকবে বা হাতে একটা বাজারের ব্যাগ থাকবে।
ওকে,
অনেকগুলো টাকা যার কাছে থাকে।
এই পয়েন্টগুলো একটু ভালো করে কেয়ারফুলি সবাই লক্ষ্য করেন প্লিজ। ওকে, হ্যাঁ বলুন, তারপর?
তখন ও আমাদের প্রথম দিন টেবিন দেওয়া নারায়ণজিনিয়া, ও একটা বান্ডিল আনছে আর না আমার রুমে আমার খাটের বিছনা উঠা বিছনার তোলে বিছায় রাখলো, কাঠনের ভিতরে তাপর দেওয়া, তারপর ওর বিছায় রাখলো যাতে টাকাটা স্ট্রং থাকে, টাকাটা যাতে কোনো মুহূর্তে দুর্বল না হয়। যদি টাকাটা দুর্বল হয় তাহলে টাকাটা চালাইতে পারবো না, যে কোনো লোকে বুঝে ভালো বুঝে এটা খারাপ টাকা।
ওকে,
তো টাকাটা ভাই এমন সিস্টেম দেখছি ও প্রতিদিন আমার লাইটে আমার ঘরের যে লাইট ছিল ওই লাইটের আলোতে টাকাটা গরম করতো হিট দেওয়া।
আচ্ছা,
টাকাটা গরম করলে টাকাটা একটু শক্ত হয়, একটু নতুন হয়, তো নতুন হলে টাকাটা কি করে একটা টাকার উপর আরেকটা উঠায় উঠায় এইভাবে এটা রাবার দিয়ে একটা সে বান্ডিল করে।
আচ্ছা,
তো বান্ডিল করলে ওইখান থেকে টার্গেট থাকে যে আজকে যদি 10-500 টাকা নোট যদি খাওয়াইতে পারি, 10-500 টাকা নোট কিনা হয়েছে মাত্র 1,800 টাকা আর বিক্রি হয়েছে 5,000 টাকা।
হ্যাঁ,
তাহলে সর্বনিম্ন 10-500 টাকা নোট আজকে যেমনিও খাওয়াইতে হবে, নাহলে পোষাইব না। এরকম ধরনের একটা টার্গেট থাকে। তো প্রথম দিন আমার হয়ে গেছে যে দোস্ত তুই রিক্সা চালাস, আমাদের একটা পয়েন্ট আছে। কি পয়েন্ট? তো আমি বললাম যে দেখে আমি যদি তোর লোক এটা করি আমার বাইরে আমার বাইরের চোখে বাইরে যাবো, আমার বাইরে বলবে কি আমি যে কাজ করি না টাকা পাইছি, অথচ গড়বাড়া দিয়ে কিভাবে বগুলো চালাই কিনবে? তাহলে তোমার রিক্সা জমা দিব, তুমি রিক্সা লইবা, তোমার বাইরের সামনে খালি রিক্সা চালাইয়া পড়বা, আয়া রিক্সা গ্যারেজে, আরেক গ্যারেজে তালা মেরে দিবা, সারাদিন আমার লোকে থাকবা, রাত্রেবেলা গ্যারেজ নিয়ে রিক্সাওয়ালা রিক্সা বুঝিয়ে দিবা আর জমাটা বুঝিয়ে দেবে। সে ঠিক আছে, তোমার টাকা দিবো আমি 300 টাকা হাজিরা, এই আমার বললাম। ওই বন্ধু আমার 300 টাকা রোজ দিব, আর এই যে রিক্সা যে নিমু রিক্সাওয়ালার কাছ থেকে এই রিক্সার জমা ওই বন্ধু দিয়ে দিব। আর আমার ঘরে কোনো বাজার সদাই কিছু লাগবো না, সব কিছুই বন্ধু দিবে। তো বাজার সদাই লাগবো না, এইভাবেই দেখা গেছে ভাই একটা মাছ কিনতে গেছে, তো একটা মুরব্বী খুচরা টাকা গুনতেছে, ও দূর থেকে ফলো করতেছে যে মুরব্বীর কাছে 500 টাকার উপরে বাকি আছে। তখন মুরব্বীরে জিজ্ঞেস করছে চাচা মাছটা কত, বাজার মাছটা এত টাকা দেন, এই 100 টাকা দেন বা 120 টাকা দেন, না চাচা একটু কমায় টমায় রাখেন, এই লোন কত রাখবেন রাখেন, টাকা খারাপ দিয়ে দিন। তখন চাচা চিন্তা করলো যে এখন দাম কম নয়, ওই যা 10 টাকা বেশি রেখে দিই, এই চিন্তা ভাবনা করে 10 টাকা বেশি রাখতো কিন্তু টাকার দিকে ফলো করতো না।
আচ্ছা আচ্ছা,
তো 10 টাকা বেশি ঠিকই রাখতো। যেই লোকেরা 500 টাকা নোট দেওয়া দাম কয় না সেইখানে কিন্তু একটু সমস্যা, যে 10 টাকা বেশি রেখে দিই। তখন এভাবে রেখে দিত, রেখে দেওয়ার পরে ওই কি করতো আমাদের চোখে ইশারা দিত, কিন্তু আমি যে ওর লোক এটা যদি বুঝতে না পারে। ও এভাবে আরেকটা কথা কি, ও যখন টাকাটা দিবে তখন আমার যাইতে হবে ওই চাষার কাছে, ওই ওর পাশে যে চাষা ওই মাছটা কত, তো চাষা যদি বলে যে এটা 180 টাকা কেজি, যে চাষা না এটা তো 90 টাকা কেজি, যাতে চাষা বিক্রি না করতে পারে আমি যদি কিনতে না পারি, জাস্ট দাম কমু এবং চাষার মনটা আউলমু, যাতে আমার সাথে কথা বলতে বলতে যাতে ওর টাকাটা রাইখে ওরে যাতে ভালো টাকা দিয়া বিদায় করে দেয়, তারপরে যাতে আমার সাথে কথা বলে। এই সুযোগের জন্য আর কি ওর পিছনে থাকতেই অন্য লোক সাইজা।
ওকে,
তো এইভাবে জাল টাকা ফেল দিতে আসে, তো ও আবার কি করে চোখে ইশারা দেয় বাম পাশে, যাইতে বললে বাম পাশে দেয়, তো বাম পাশে গেলে ওই যে বাংকি টাকাটা চাষা দিয়ে দিচ্ছে ওই মাছটা আমার হাতে ধরাই দিব আর বাংকি টাকাটা আমার কাছে দিয়ে দিব। 500 টাকা নোটে দেখা গেছে 50 টাকার মাছ কিনছে, 450 টাকা ছিল, ওই 450 টাকা আমার কাছে টোটালি দিয়ে দিব, দিয়ে মাছটা আমার কাছে দিয়ে দিব, আমি বাজারে ব্যাগের ভিতরে ঢুকে রাখবো আর আমি আমার পকেট থেকে আরেকটা 500 টাকা নোট বের করবো। এই 500 টাকা নোটে বাংলা ভাষা বলা হয় পাঞ্জাবি, আর এই 100 টাকা নোটে বলা হয় গেঞ্জি। হ্যাঁ, মানে এটা পুলিশের সামনে র‍্যাপের সামনে ওপেন ভাবে বলতেছে, দোস্ত আমার জন্য 10টা গেঞ্জি লাগবে, আমার জন্য 50টা পাঞ্জাবি লাগবে।
আচ্ছা,
কিন্তু এটা আর কি এই এই কথাটা আর কি উচ্চারণ করা হয়।
আচ্ছা,
কিন্তু এরারাই বোঝে যে গেঞ্জি কারে কয়, পাঞ্জাবি কারে কয়, 50 টাকাটা কি কয়, 50 টাকা মোজা কয়, এইভাবে আর কি ওরা ব্যবসা করে। তো যাই হোক, তো এইভাবে সে ভালো টাকাগুলো কালেক্ট করতো। তো লেচু সিজনে লেচু, আম, কাঁঠাল, ওটা সেটা, হ্যাঁ, পোলাও চাল, ইলিশ মাছ, বিভিন্ন কিছু আমার ঘরে বাজারে অভাব নেই। আমি দৈনিক দেখতাম যে আমার ঘরে 5 কেজি পেয়ে যাইছে, এরপরে 3 কেজি পোলাও চলেছে, 1টা ইলিশ মাছ আইছে, 10 কেজি আম আইছে, 2-3টা কাঁঠাল আইছে, খাওয়ার লোকজন নাই। তো এরপরে আমি চিন্তা করে দেখলাম যে এত কিছু যে আসে, এই যে বাড়িওয়ালারা বারাটিয়ারা দেখে তাদের কাছে একসময় আমি মাইন্ড করে যাবো আনা সম্ভব না। তো আমি জাস্ট কি করতাম, ওই পোলাও চলটা এই মানে রাখার মতন যে জিনিসটা নষ্ট না হয় সেটা রাখতাম। দেখা গেছে একটা তেল আছে 1 লিটারের, হ্যাঁ, এভাবে ওই 1 লিটারের তেলগুলি আর কি বেশি আছে। তা আমি একসময় বিপদে পড়ে গেলাম, আমার শ্বশুর আসতে বাড়িতে ওই খাটের বিছনা তোলে 3,500 টাকা 7টা বান্ডিল, সাজা রাখতে দিচ্ছে সুন্দর মতো।
আপনি কি জানতেন যেগুলো টাকাগুলো কোথা থেকে বানানো হয়, কোথা থেকে আসে?
আমি এটা ওর কাছ থেকে যেটুকু জানতাম, কিন্তু আমি ওই যেখান থেকে আনতো সেইখানে যাই আমি পৌঁছাতে পারিনি।
আচ্ছা,
কেন পৌঁছাতে পারিনি? কারণ সেখানে পৌঁছাতে গেলে আমার বিপদজনক।
আচ্ছা ঠিক আছে, তো যেতে পারেননি আপনি?
হ্যাঁ,
3.5 লাখ টাকা আপনার?
হ্যাঁ, 3.5 লাখ টাকা আমার বিছনাতলে রাখছে, তো রাইখা সাজা টাজা রাখছে। এমন এক সময় আমার শ্বশুর আইসা আমার কাছ থেকে টাকা চাই বললো 10,000, কিন্তু আসলে কিন্তু আমার ঘরে 10,000 টাকার মালিক নেই। আমি তো লজ্জা করে গেছি যে টাকা দেখছে। আমার শ্বশুর বলতেছে যে মানে মোটামুটি জানে আমার ভালো আছে বা টাকার ভিতরে ঘুমাইতেছে, কিন্তু আসলে টাকাটা কি এটা তো আমার শ্বশুর জানে না। আর তার কাছে তো আমি বলতে পারি না। তখন টাকা চেয়েছে হল 10,000 টাকা। তখন আমার ওয়াইফকে দিয়ে আর কি আমার শ্বশুরের থামাইলাম যে এটা আরেকজনের টাকা, যে দিয়ে দিতে হবে। তো এই কথা বললা যে আমার কাছে এখন টাকা নেই, টাকা আমি দিলে 1-1.5 মাস পর সেটা দিতে পারবো না। এবার বললো আর কি আমার শ্বশুরে মোটামুটি যা স্ট্যান্ড করার দরকার পুরো দৌড়া 4-5 দিন বেড়াইছে আমার এখানে থেকে, তারপরে বিদায় করে দিচ্ছি। তো এক সময় আস্তে আস্তে মানুষের জানাজানি হইতেছে যে আসলে এই যে আম কাঁঠাল লিচু এত কিছু প্রতিদিন কেন আছে, কি করি? তখন বাধ্য হয়ে বলতো সেবারে ম্যানেজারের কাছে যে আমার এক ভাই আরোদে কাজ করে, তো এই আরোদে মালটাল আসে, তো এই যে খাজনা উঠে যায় লিচু অনেকগুলো ট্রাক ভরে লিচু এলে ওই 50টা লিচু রেখে দেয়। এইভাবে এই জিনিসগুলো কালেক্ট হয়। তো অনেক সময় এই জিনিসগুলো আর কি দিয়ে দেয় খাইতে, ওগুলো তোর কিনা লাগে না, এইসব পুরো প্রস্তাব করা হইতো। তো এক সময় দেখে গেছে আপনার নটরডেম কলেজের সামনে ওই পাশে আইডিয়াল স্কুলের এখানে শনিবার না জানি শুক্রবারে একটা কোথা হাট বসে জামা কাপড় বিক্রি হয়। ওইখানে আমার নিয়ে গেল এই জালটাকে সেল দিতে। তখন ওই বন্ধুটা হোটেলে বাবুরছি, হোটেলে কাটা আছে ওর কাছে। তো মাঝে মাঝে ইউজি করে বিকাল 5টার পর থেকে এই কাজগুলো করে। এই কাজগুলো করতে যায় ওর ওই যে রিকোভারি একটাই তার কাট আছে, এটার জন্য আর কি বেঁচে যায়। তো এক সময় ব্যাথা ধরে ফেলাইছিল এই একটা পোলারে, পোলার বাসের কাছে টাকা দিচ্ছে 500 টাকা নোট, একটা জামাল হয়েছে 130 টাকা দেওয়া, সেখানে আমিও মূল দিতেছি। তো ও লয়াটা একটু ঘুরে চলে গেছে। আমি একটা জিনিস খেয়াল করলাম ভাই, যে ওদের কেমন একটা চোখ যে পিছ থেকে কোন লোকটা আসতেছে কিভাবে সামনে থেকে বুঝা যায়, কিভাবে সামনে থেকে দেখে। তো আমার বললো যে 7টা লোক নিলাম, টাকাটা লোক নিলাম। পরে আমার করলো একটা পাঞ্জাবি দে, আমি পকেট থেকে পাঞ্জাবি মানে 500 টাকা নোটটা বাইর করছি, বাইর করে ওর হাতে দিমু, এখনো দিয়ে পৌঁছেনি আমার হাতে আছে। ও কি করলো আমার সিনা দিয়া ডাকা দিয়া চাপাই দিল।
আচ্ছা,
পিছ থেকে আরেকটা লোকের ঠাস করে দুটো বললো এই নিয়ে আপনি আমার বাপারে জাল টাকা দিচ্ছেন, ওই করছেন সেই করছেন। ও কি করলো 3-4টা চটকা আমার লোক বলাবে
আপনার ফ্রেন্ড।
হ্যাঁ,
ওকে,
তোর কত বড় সাহস, আমি তোর বাপারে জাল টাকা দিচ্ছি মানে কি বসে দিই। আমি কি করলাম সরে গেলাম রাস্তার এই পার, কারণ রিকোভারিটা আমার কাছে। আর ওই মুহূর্তে আমার চেক করলে কিন্তু 36টা পাই টোটাল 500 টাকা নোট। এরপরে বাজার হাট বাজার ওই জামাটা আমার সহকারে পাই। তখন আমি রাস্তার এই পারে দাঁড়ায় থাকলাম, সামনে একটা রেফের গাড়ি। তখন লোকজন এই বিষয়ে গেছে, আইবো রেফের অফিসার আসে জিজ্ঞেস করলো, ও বলতেছে যে না আমি তো এই কাজ করিনি। আর উপলায় বলতেছে যে হ্যাঁ এই করছে, এই যে গায়ে যে সাতটা এই সাতের মধ্যে নেই দেখছি। ব্যাপার কথা হচ্ছে যে ঠিক আছে তোমরা যে সাত দেখছ, কিন্তু সেই সাতটা কোথায়? আর ও যে টাকা দিচ্ছে 500 টাকা নোট, কিন্তু বাকি টাকা কোথায় খুচরা চেক করলো। ওরা চেক করার পরে টোটাল টাকা পেয়েছে ওর পকেটে মাত্র 35 টাকা।
আচ্ছা,
আর কোনো টাকা পাওয়া গেল না। পরে জিজ্ঞাসা করলো তুমি কি করো, কার্ড দেখালো, হোটেল কার্ড দেখালো, কার্ড দেখানোর পরে ওরা ছেড়ে দিল।
আচ্ছা,
আর ওই যে জাল টাকাটা এটা রেফ অফিসারের ভিতরে একজন আছে, ওই লোকে দেখে বলে যে স্যার এটা তো জাল টাকা না, নতুন টাকা তো ব্যাংকের টাকা আসছে, এমন করছে জাল। গেল এটা তো একদিন আমার জাল টাকা দিতে কাটাইছে পাইকারি ছেল টিকা তুলে অভার দিচ্ছে এখানে। ওইখানে ছেল দেওয়ার নিয়মটা হচ্ছে কি, এই টাকাটা যে আমাদের দিয়া নেওয়া হয়েছে, আমি থাকবো টিকা তুলে অভার ব্রিজের এখানে, আমার ঠিকানা দিতে হইব ইত্তেফাকের মোড়ে। যে ভাই আপনি ইত্তেফাকের মোড়ে আসেন, ইত্তেফাকের মোড়ে আইসা আপনি আমার ফোন দেন, তা আমি রিসিভ করি। তো ওই লোক ইত্তেফাকের মোড়ে আসলো, আইসা ফোন দিল, তা আমি কিন্তু ঠিকই ইত্তেফাকের মোড়ে গেলাম, ওই লোক কিন্তু আমার চিনবো না। তা আমি দূর থেকে দেখলাম আমার ফোনটা সে রিসিভ করে কিনা বা আমার সাথে কথা বলে কিনা। আর আমিও দেখতেছি যে তার সাথে কোনো প্রশাসনের লোক আছে কিনা, এবং ধরার মতন একটা লোকের যে একটা মানুষ ধরা দেয় রিকোভারি সহকারে, এই ধরনের কোনো কিছু আছে কিনা। তো যখন দেখি যে না এই ধরনের কোনো কিছু নাই, তখন তার ঠিকানা দেওয়া হলো যে ভাই আপনি টিকা তুলি আসেন।
মানে ওখানে দেখার পরে আপনি নিশ্চিত হয়ে আরেক জায়গায় ঠিকানা দিলেন?
নিশ্চিত হয়ে আরেক জায়গায় ঠিকানা দিলাম, এবং তার পিছনেই থাকলাম। পিছনে পিছনে থাকার মানেটা হলো কি, যে সে কি ফোনে কারো সাথে আলাপ করে কিনা,
ফলো করা,
সেটা ফলো করা। তো এইভাবে যখন দেখি যে না কোনো কিছুটাই না, তখন আমি নিজে শুনা হয়ে আরেকজনকে শুকর এলাম, টাকা কিন্তু আমার কাছে শুকর এলাম আরেকজনের টাকা ছাড়া। তখন আরেকজনের শু হলো যে আপনি কি উমুক, যে হ্যাঁ, যে সেলিম ভাই আমাকে পাঠাইছে আসেন আমার সাথে আসেন। তখন দুইজন সুন্দর করে মানে ফাট ফাট হয়ে হাইটা যায় যাতে বুঝতে না পারে। আর আমার থাকতেই তো যে তারা বেরিকে দেওয়ার মতন লোক আছে কিনা সেটা দেখে। এইভাবে দেখে দেখা গেছে একটা রিক্সা উঠলো, ওই রিক্সা উঠা ওই প্যান্টের পকেট টুন্না টাকাটা বাড়ি করা বাস দিয়ে দিল, 12 টাকাটা গুন্ডা।
ভালো টাকাটা গুনে রেখে দিল আর খারাপ টাকাটা গুনে দিয়ে দিল, 20 পিস 30 পিস 50 পিস এরকম। তাদের কাছে আবার পাইকারি বিক্রি করা হয়েছে 230 টাকা, পার পিসে 50 টাকা লাভ করতে হইতো এরকম। তো যাই হোক এভাবে চললো। তো এইভাবে চলার পরে ওই মতিঝিলের ব্যাপারটা যখন রেফারিয়াটা তখন ওই দড়া খায়, মানে এই এইটার ভিতরে একটা নিয়ম বলে দিচ্ছে যে যদি কেউ দড়া খায় তাহলে কেউ কারো বাঁচানোর জন্য আগাই পানা।
ওকে,
এটার কারণ যদি বাঁচানোর জন্য আগাও তাহলে কঠিন বিপদে ফাঁসে যেতে পারে, আর যদি একজন বিপদে পড়ে তাহলে ওই একজন কিন্তু বাঁচতে পারবো, কিন্তু একজনের সাথে যদি আরেকজনের যদি বাঁচাইতে যাও পরিশোধ দিতে যাও তাহলে ফাঁসে যেতে পারে। তখন আমরা পরিশোধ দিতে যেতাম না, দেখতাম আমার সামনে অনেক সময় মারতেছে, কঠিন মারতেছে, কিন্তু পৌঁছাইতে পারতাম না, বরং চলটা আরো পুলিশে ফোন দিতাম থানায়, পুলিশে ফোন দিতাম যে এমন জায়গায় ধরা খেয়েছে তাড়াতাড়ি আসেন গাড়ি নিয়ে।
মানে এটা যদি আলটিমেটলি পুলিশ তাড়াতাড়ি চলে আসে তাহলে আপনাদের জন্য বেটার,
আমাদের জন্য বেটার, কিন্তু পুলিশে টাকা দেওয়া আছে, থানায় টাকা দেওয়া আছে, তারপরে যে ডিউটি পুলিশ অফিসার ডিউটি অফিসারের টাকা দেওয়া আছে, এরকম টাকা ছাড়া তারা আসবেই না।
ওকে,
তখন এভাবে তাদের সাথে টাকা না দিয়ে কিন্তু বলা যায় না, আর তাদের সাথে প্রত্যেকটা থানায় যোগাযোগ আছে যে আজকে কিন্তু আপনাদের এলাকায় ঢুকতেছি, ফোন দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা একটু আইসেন, এভাবে বলা হয়। যদি বিপদে পড়ে তাহলে ফোন দিয়ে বিপদে না পড়লে বাস কাজ শেষ করে আসবে এই আর কি। তো যাই হোক, গেল এটা সাবজেক্ট, এভাবে চলতেছে। তো আমি ওই বন্ধুর ওই কাহিনীটা দেখে ওই যে সাদার যে ব্যাপারটা এটা দেখে আমি নিজে একদম টোটালি ভাবে বাদ দিয়ে দিলাম।
না কিন্তু আপনি আমাকে তো একটু বলবেন যে এই যে নকল টাকা, নকল টাকা বেসিক্যালি কোন কোন নোটের আপনি ব্যবসা করেছেন? 1000 টাকা নোটের করেছেন?
না, আমি এখন অ্যাভেলেবেল 1000 টাকা নোটের হয়, কিন্তু আমি যখন এই ব্যবসাটা করেছি তখন এটা হয়েছে আপনার 2008 সালে,
তখন শুধু 500 টাকা নোট,
তখন শুধু 500 টাকা নোট।
আচ্ছা, এই নকল নোট গুলো চেনার উপায়টা কি, মানে কি ব্যাপার থাকে
এই নকল নোট গুলো চেনার উপায়টা হচ্ছে কি, আপনার টাকাটা যদিও শক্ত থাকে, টাইট থাকে, কিন্তু টাকাটা থাকে একটু হালকা। টাকাটা কালার তো মানে একদিকটা ভারী একদিকটা হালকা।
আচ্ছা,
অরিজিনাল যে টাকাটা এই টাকাটার কালারটা থাকে সেম একরকম সর্বদিক দিয়া, কম বেশ হবে না, আর এই টাকাটার কালারটা একটু স্বাভাবিক কম বেশ হবে, হয়তো সাইডটা একটু মোটা হবে, মাঝখানটা পাতলা হবে, আর নয়তো মাঝখানটা মোটা হবে, সাইডটা একটু পাতলা হবে, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে এই টাকাটা পানির ভিতরে এই ভিজা হাতে ধরলে সাথে সাথে এটা মাটির মতন গলে যাবে, এটি হচ্ছে মেন প্রমাণ যে হাতে ভিজা হাতে যদি ধরে দূরে যদি একটা বসা দেয় তাহলে রংটা ওঠে এবং প্লাস মাটির মতন গলে যায়, যেটা অত্যন্ত মজবুত সেটার হালকা হালকা একটু রং ওঠে, আর যেটা একটু দুর্বল সেটা মাটির মতন গলে যায়।
আচ্ছা,
তো এটার হিসাব হচ্ছে এরকম।
প্রিয় শ্রোতা, আমরা একটা বিরতির ঘন্টা শুনতে পেয়েছি। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে রাত একটা টাইম চেক হবার সঙ্গে সঙ্গে আবারও ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আজকে এখানে সেলিম আছে তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে। একটা বিষয় আমরা মোটামুটি বুঝতে পারছি, তার যে ছোটবেলায় এক ধরনের দারিদ্রতা, সেই যে দারিদ্রতার মধ্যে বড় হওয়া, বারবার শেখার একটা আগ্রহ, সেই শেখার পরিবেশ না পাওয়া, এবং একই সাথে যেসব মানুষদের সাথে মিশেছে সেই সব মানুষদের দ্বারা ভুল মোটিভেটেড হওয়া, সঙ্গদোষে একটা কথা আছে যে সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ, সেই জায়গাটি থেকে সামাজিক কিছু কিছু অপরাধের সঙ্গে সে জড়িত, এবং একই সাথে এই সব অপরাধ তার নিজের জীবনটাকে অনেক বেশি কলুষিত করে ফেলেছে। আমরা এই বিষয়ের একেবারে শেষ পার্টে আসতে চাই রাত একটা টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আমার টিম মেম্বাররা আরজে রাজু ও সাউন্ড এডিটর মঞ্জুও রয়েছে আপনার সঙ্গে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। সময় রাত একটা, আরো একবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও 89.2 এ। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং সেলিম রয়েছে আজকে আমাদের অপ্রিয় সত্যের মঞ্চে, এবং সেখানে তার নিজের জীবনের ভুলগুলো সে একের পর এক স্বীকার করছে। ওকে সেলিম, তারপর?
তো যাই হোক, ওই বন্ধু অন্যান্য মেয়ে গোয়েন্না তারা আলাদা এস্টাবলিশ ফ্ল্যাট নিয়া, মানে কেউরে বানায় ছোট বোন, কেউরে বানায় শালি, হ্যাঁ, কেউরে বানায় ওয়াইফ, এভাবে ওরা দেখা গেছে ওরা এই অবৈধ কাজ করে, ব্যবসা করে একটা, এইভাবে ব্যবসা করতেছে, দেখতেছি জানতেছি শুনতেছি। তো এক সময় আমি দেখতেছি অনেক সময় ওদের ব্যবসার জন্য আমি ঠিক মতন বাসায় আসতে পারি না, তো বাসায় যদি এদিকে না আসি তাহলে আমার ওয়াইফ টেনশন করে, এবং আমার ওয়াইফ আমার অন্য ধরনের একরকম মাইন্ড করে, তো মাইন্ড করতে গিয়ে আমার সংসারের ভিতরে মোটামুটি ভাবে একটু কাছার সৃষ্টি হয়। তখন আমি ওদের সাথে এই কাজ ছেড়ে দিই, তো এই কাজ ছেড়ে দেওয়ার পরে আমি আমার ওয়াইফকে দেশে পাঠাই দিই, আবার রিটার্ন মানে গ্যান্ডাম হওয়ার পরে, তো দেশে পাঠাই দিই, বাবা আমার সাথে থাকে, কাজকাম করে সুন্দর মতন চলে, আমি একা ডাকা থাকি। তো এক সময় হঠাৎ করে আমার মোবাইলে একটা মেসেজ আসলো, এই খুব সুন্দর একটা মেসেজ লিখে পাঠাইলো একটা মেয়ে, আপনার মেয়েটার বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ। তো এই মুন্সিগঞ্জ মেয়েটা মেয়েটার মামার কাছে থেকে বড় হয়েছে, আপনার মামার কাছে থেকে। তো মেয়েটা খুব সুন্দরই, আর মেয়েটার আমি সর্বদিকে মানে এই যে আমার বয়সে আমি যত মেয়েদের সাথে চলাফেরা করছি, কিন্তু যতজনের লোকে চলাফেরা করছি ওই মেয়েটার পেছনে অন্যরকম। তো ওই মেয়েটা আমাদের বললো যে আমি একটা জিনিস চাই। আমি জিজ্ঞেস আপনি কি চান, আপনাকে বারবার ফোন দেন। পরে আমার বললো যে আমি একটা জিনিস চাই, দিতে পারবেন? কেন আমি বললাম যে আচ্ছা কি চান বলেন। পরে বললো যে আমার এক বোতল বিষয় না দিবেন। তা আমি হঠাৎ চিন্তা করলাম যে বিষ দিয়ে কি করবো। তো পরে বললাম যে আপনি বিষ দিয়ে কি করবেন, যদি এক বোতল বিষের না দেন তাহলে আমার খুশি হবো, আমার দরকার। তো কি দরকার? তিনটা কথাবার্তা কইতে কইতে মোটামুটি দুই দিন তিন দিন চললো। তিন দিন চলার ভিতরে চার দিনের দিনে মেয়েটা চলে আসলো। তো মেয়েটা চলে আসলো, চলে আসার পরে আমি আর আমার আরেকটা বন্ধু গেছি গুলিস্তান থেকে তার রিসিভ করার জন্য। বন্ধু বলছে যদি মেয়েটা যদি খারাপ হয় তাহলে ফোন বন্ধ করে রাখবি, আর যদি ভালো হয় তাহলে নিয়ে আসবি। তখন দেখলাম খারাপ না ভালোই, তো নিয়ে আসলাম। তা আনার পরে দেওয়া ওই মেয়ে বলতেছে এই আমার মেয়ের পছন্দ হয়েছে, প্লাস এক কথায় দুই কথায় আমিও চিন্তা করলাম যে যাক আমারও তো মেয়ের ভালো লাগছে, তো যাক মেয়ের সাথে দেখি ডুপ্লিকেট ভাবে একটা বিয়ে করা যায় কিনা।
ডুপ্লিকেট বিয়ে?
হ্যাঁ ডুপ্লিকেট।
আপনার ঘরে তখন তিন নাম্বার বউ?
হ্যাঁ আমার ঘরে তখন তিন নাম্বার বউ। তখন ওই মেয়েটা এনে নিলাম, নিয়ে গুপি পাগে একজনের বাসায় আশ্রয় নিলাম, সাত দিন ওইখানে ছিলাম। এবং এই সাত দিনের ভিতরে বিভিন্ন ধরনের ফোন আসতেছে, বিভিন্ন মেসেজ আসতেছে, মেয়ের হুতাশা হয়ে খুঁজতেছে। মেয়ের মামা একজন সাংবাদিক, আবার এদিকে আমার বড় ভাই একজন সাংবাদিক, কিন্তু তারা পরিচয় কিন্তু আমি জানি না। এই আমার বড় ভাই যে মেয়ের মামারে চিনে, মেয়ের মামা যায় আমার বাইরে চিনে কিন্তু আমি জানি না। কিন্তু আমার নাম দিছি চেঞ্জ, আমার নাম দিছে সাগর ওই মেয়ের কাছে, আমার সত্য নাম দিইনি। তো যাই হোক এভাবে সাত দিন মেয়েরা আমার কাছে রাখলাম। তো রাখার পরে ওই মেয়ের মামায় শু করলো, মেয়ে একদিন আমার মোবাইল দিয়ে ফোন দিয়েছিল, মেয়ের মামার সাথে কথা বলছিল। তো ওইখান থেকে মেয়ের মামায় আমার খালি ডিস্টার্ব দেয়। তো মেয়ের মামা কান্নাকাটি করে যে যেমনি হোক আমার বাগনিতে দিয়ে দাও, বা তুমি যদি বিয়েও করে থাকো আমি তোমার ক্ষতি করবো না, তুমি আমার বাগনিতে ডিভোর্স দিয়ে দাও, আমি তোমার কোনো সমস্যা করবো না, বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু মানে কান্নাকাটি করে করতেছে। তো যাই হোক কোন জায়গায় আসবো বলেন, তখন আমার বললো যে দেশ ক্লাব আসছে। তো আমি চিন্তা করলাম যে সাংবাদিকদের আপডেট হয়েছে দেশ ক্লাব, আর ওইখানে তো সম্পূর্ণ সাংবাদিকদের বেশি অংশ থাকে। তা আমি এরা একা পাঠাই দিলাম। তো একা পাঠাই দেওয়ার পরে আবার কি করলো, এর মামার সাথে বাড়িতে গেল। এদের এদের বাড়িতে যায় মোটামুটি ভাবে থাকলো, এর মার কাছে বললো যে আমার পছন্দ হয়েছে এসে। তো এমন সুন্দর মেয়েটা কথাবার্তি সর্বদিক দেয়, মানে আমার মাথার ভিতরে যতটুকু জ্ঞান বুদ্ধি আছে আমার চাইতে ভালো জ্ঞান বুদ্ধি ওর মাথায়, কিন্তু ওর বয়সটা একদম কম। তো আমার একটা কথাই ভাই বলতো সে যে দেখেন একটা মিথ্যা কথা বললে সেই মিথ্যা কথাটা ডাকার জন্য হাজারটা মিথ্যা কথা বলতে হয়, কিন্তু কখনো একটা মিথ্যা কথা বললা সেটা ডাকতে গিয়ে হাজারটা মিথ্যা কথা বলবেন না, এই কথাটা আমার প্রায় প্রায় বলতো। তো যাই হোক ওই মেয়ের সাথে আমার সাথে একটা বিয়ার কথাবার্তি চলতেছে। তো আমি একসময় কি করলাম, মেয়েদের বাড়িতে গেলাম টঙ্গি। তো টঙ্গি গেছি, ওইখানে আবার আরেকটা মহিলা আছে, মহিলা সেন্সিটিভলি ব্যবসা করে, মহিলার পোলারও সেন্সিটিভলি ব্যবসা করে। তো ওইখান থেকে আবার একটা খারাপ পোলায় মেয়েরা পছন্দ করছে, বিয়ে করতে চায়। তো আমি আমার এখান থেকে তিনটা বন্ধু নিছি, তিনটা বন্ধু নেওয়ার পরে দিয়া বিয়ে করতে গেছি ওইখানে ওই মেয়েরে। তো খাইতে বলছি, খাওয়ার শেষ হয়েছে, ওইখান থেকে আমার তুলে নিয়ে গেছে ওই খারাপ পোলা বলে দিকে পাঁচ ছয় জনে, যে এখানে বিয়ে করতে আসছে কে, তখন আরেকজনে দেখাই দিছে যে হ্যাঁ তখন আমার নিয়ে গেছে তুলা যেদিক আসে। তো গেলাম ওইখানে আমার ধরে নিয়ে গেল, ধরে নেওয়ার পরে আলাদা একটা এক্সট্রা রুমের ভিতরে নিয়ে আটকে দিল। আটকে পরে আমার বললো যে তুমি যে বিয়ে করতে আসছো এই মেয়েরা তো এই ছেলেটা পছন্দ করে, তো ভালো কথা পছন্দ করছে বা করে সেটা আপনারা আগে দেখেন না কেন, আর এখন এটা আপনাদের ব্যাপার আর মেয়ের ব্যাপার, কারণ আমি কি করবো।
আমি বুঝলাম না, যে মেয়েটাকে প্রেস ক্লাবে ছেড়ে দিয়ে আসছেন সেই মেয়েটাই
মেয়েটা?
ওকে, আপনি তাহলে মেয়েটাকে কেন বিয়ে করতে চাচ্ছেন, আপনার ইন্টারেস্টটা কি?
মেয়েটাকে ইন্টারেস্ট হয়েছে মানে মেয়েটাকে আমার ফিজিক্যাল সম্পর্ক করার ইচ্ছা এবং মানে অনেক ভালো লাগছে, কিন্তু আমি করতে পারিনি এই কাজটা।
এই জন্য আপনি বিয়ে করে করবেন?
এই জন্য বিয়ে করে করবো।
আর মেয়েটা আপনাকে কেন বিয়ে করবে?
আর মেয়েটা বিয়ে করবে, মেয়েটা আমাকে পছন্দ করছে বা ভালো লাগছে, এবং আমি যে তারা যে আশ্রয়টা দিচ্ছি, তারা যে সাত দিন যে আমি যে আমার যে এক জায়গায় যে রাখছি, কিন্তু আমি তার প্রতি কোনো ই করিনি, কথা বলছেন।
মেয়েটা বের হয়ে এসেছিল কেন আপনার জন্য?
না মেয়েটা বের হয়ে আসছিল, মেয়েটার ওই মামাদের বাড়িতে একটু কাছে হয়েছিল।
ওকে,
হ্যাঁ, তো সংসারে একটু সমস্যা।
আপনার সঙ্গে পরিচয় হয় কিভাবে, বের হয়ে আসার আগে না বের হওয়ার পরে?
বের হয়ে আসার আগে।
আপনার
এই যে বিয়ের ব্যাপারটা, তো মেয়ের আরেকটা মামা সম্পর্ক হয় মানে আমার কাছে ভালো মতন ভালো ভাবে যদি বিয়ে সাথে দিতে পারে সে একটা ব্যবস্থা করার জন্য মেয়ের মায়ের কি তারা দিচ্ছে। আমি চাচ্ছিলাম কি যে এটা একটা ডুপ্লিকেট করবো, আর ওই মেয়ের মামায় তো চাচ্ছিল যে জিনুয়েল বিয়ে করতে গেছি জিনুয়েল বিয়ে হবে। তো যাই হোক সেখানে সবই ডুপ্লিকেট করছি, কিন্তু আমার বাবার নামটা ডুপ্লিকেট করতে পারিনি। তো কাজী অফিসে গিয়ে বিয়ে করছি, সব কিছু ডুপ্লিকেট, চাঁদপুরের ঠিকানা দিয়া, আমার নাম সাগর আহমেদ দিয়া, কিন্তু আমার বাবার যে নামটা ওই নামটাই আমি দিচ্ছি। কিন্তু একটাই সমস্যা পড়ে গেছি কি, আপনার আমার একটা ছবি তুলে রাখছিল, ছবিটা আমি সমস্যা পড়ে গেছি। তো যাই হোক সুন্দর মতন ওই আমার এই তৃতীয় যে স্ত্রী দেশে আছে বর্তমানে, আমি সেদিক দিয়ে খোঁজখবর রাখতেছি, খেয়াল রাখতেছি, টাকা পয়সা দিতেছি, আর এদিক দিয়ে তারা যে বিয়ে করছি তারা সাথেও কিন্তু আমি সংসার করতেছি, ছোট্ট একটা রুম দেওয়া, সুন্দর মতন দিনকাল কাটাইতেছি। এখন আমি বিশাল ধরনের টেনশন করতেছি, এটা আমি কি করলাম?
জি,
এটা তো আমি একটা হাসতে হাসতে পাপ করলাম, এখন কান্নতে পাপ ই হবে না। আমি যদি কখনো তোমার কাছে সত্য কথা বলি, তুমি কি কোনো সমস্যা করবা কিনা, বা আমার ক্ষতি করবা কিনা, বা তুমি টেনশন করবা কিনা, তখন সে আমার অর্ডার দিতে, সে কোনো কিছু বলবে না, কিন্তু সে জাস্ট শুনবে আমার যদি কোনো কিছু খারাপ ধরনের বা ভালো ধরনের কিছু থেকে থাকে। তখন তার আমি বলছি যে দেখো আমি কিন্তু এমনি বিয়ে করছি, আমার ওয়াইফ আছে দেখছি। তখন সে খুশি, সে বললো যে ঠিক আছে, এটা তো আপনার ভুল, মানে সে হাসতে হাসতে বলতেছে, রাগের মাথায় না, এটা বলতে হচ্ছে আপনার আপনার ওয়াইফ আছে ভালো করতে, আপনি আমার কেন বিয়ে করলেন? আর বিয়ে যখন আমার করছেন, এখন কেমনি কি করবেন? আপনি চিন্তা ভাবনা করে দেখেন, আপনি ভাবেন, আমার ছাড়তে পারবেন না, তারও ছাড়তে পারবেন না, এই বললো। তো যাই হোক, তার দিক দিয়ে আমি একটু সাপোর্ট পাইছি যে না, এতো আমার খারাপ ধরনের কোনো কিছু দিতেছে না, যা দিতেছে ভালো দিতেছে। তো এক সময় আমার নাম্বারে দেশের থেকে ফোন আসে, তো আমার ওয়াইফে ফোন দিচ্ছে, পরে ও রিসিভ করে, তো রিসিভ করলে দেখা গেছে ওই ফোনটা চুপ করে শুনে, কিন্তু শুনতে গিয়া আমি গোসল করতেছি, মোবাইলে ঘরে চার্জে দিয়ে, কিন্তু আমার টোটালি ভাবে মোবাইলটা লয়ে নিছে, মোবাইলটা লয়ে নিছে, মোবাইলটা লয়ে প্রত্যেকের নাম্বারে একটা করে মিস কল দেয়। তো আমার বড় ভাইয়ের নাম্বারে মিস কল দিল, আমার বড় ভাই ব্যাক করলো, আমার নাম্বারটা চিনে, তো ব্যাক করার পরে দেখে যে মেয়ের কণ্ঠ। তখন আমার বড় ভাইয়ের সাথে কথা বললো যে আমি সেলিমের যে ওয়াট লাগি এই ব্যাপারে আমার বিয়ে করছে। তখন আমার বড় ভাই বললো যে আমার বড় ভাই আছে রাজধানী সুপার মার্কেটে থাকে, তুমি ওনার কাছে যাও, ওনার নাম্বার দিই। তখন নাম্বার দিছে, তো নাম্বারটা আমার সেই রিসিভ করা। তখন ওই যে ভাইটা সাংবাদিক, ওই তার কাছে গেছে তার মামারে নিয়ে, তার মামা যেটা সাংবাদিক তারা ফোন দিচ্ছে। তো ফোন দেওয়ার পরে তার মামারে নিয়ে গেছে যে দেখেন আপনার ভাই তো এই করছে, এখন বিয়ে করছে, আগে বাড়িতে বউ আছে, পোলাবান আছে, আবার এখন আমার করছে, এখন কেমনি কি করা যায়? তো নাই কি করলো, এইভাবে ভাইয়ের কাছে সবকিছু বললো। তো ভাই আবার বাড়ির অ্যাড্রেস দিয়ে দিচ্ছে, আমাদের বাড়িতে লোকেশন দিয়ে দিচ্ছে, কিভাবে যাইবো, কোন জায়গায় যাইবো, কি নামে চিনবো, সবকিছু আর কি বলে দিচ্ছে। তো এক সময় ওই ওই যে আমার সেট দিয়ে ঘরে ঘরে আসছে, তো রাত্রেবেলা আবার আমি কি করছি, ওদিনকে আসছে, ওরে খুঁজা না পায়া আমার নাম্বারে ফোন দিচ্ছে, কথা বললাম, দেখি যে বন্ধ সেট। তো ওই শুয়ে দিচ্ছে, আমি ওর হিতানের ভিতরে হাত দিয়ে দেখি যে বালিশের তোলে আমার সেট করে দিচ্ছে, আমার সেট দিয়ে দিচ্ছি আমি, আমার সেট দিয়ে আমি জিত করা যে এই কাজটা কেন করলো, এতগুলো জিনিস ছড়াইলো কেন, আমার কাছে বলছে যে আমার কোনো কিছুই করবে না, জাস্ট আমাদের কিভাবে কি করতে হবে সেটা আমাদের দিয়ে কি আমারটা আমারই করতে হবে সেটা বলে দিচ্ছে, সুন্দর দিচ্ছে শুন দিচ্ছে, কিন্তু এখন আবার সে এত কিছু এলোমেলো কেন করে। তা আমি জিত করে কি করলাম, বাড়িতে গেলাম না, ও আবার আমি যেদিন বাড়িতে গেছি ঠিক চার চার দিন পরে বাড়িতে গেলাম। তো বাড়িতে যাওয়ার পরে এমন ধরনের একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, কিন্তু ও কিন্তু বিশৃঙ্খলাটা সৃষ্টি করতেছে না, করতেছে কিন্তু আমার তৃতীয় স্ত্রী। তৃতীয় স্ত্রীর কথা হয়েছে যে আমি তো বৌদিকা বিয়ে করিনি, আমার বিয়ে করার পর আরেকটা বিয়ে করছে, সেটা তো আমার দেখার বিষয় না, আর আমি সতীনের ঘর কেন করবো? আর মেয়ের কথা হয়েছে যে আপনি আমার বিয়ে করছেন, এখন আপনি আমার কোথায় রাখবেন, কিভাবে রাখবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার বউ আছে থাকুক, মানে এটা হয়েছে এই চতুর্থটার কথা, আমার ছোট বউর কথা, যে আপনার বউ আসছে ভালো কথা, আমি আপনার বউ লোকই মেনে খাবো, কিন্তু তৃতীয় বউ এটা মানতে চায় না। আচ্ছা, এখন লোকজন অনেক জমে গেছে গা, তো কেমনি কি করা যায়? তো লাস্ট পর্যায়ে আমার এই চতুর্থ বউরে আমি লঞ্চে উঠে দিলাম একবার, আমি নিজে আয়া আমার এই তৃতীয় বউরে আমি বুঝা বললাম যে দেখো আমি যেমনিও করে একটা ব্যবস্থা করি, তুমি টেনশন করো না, হ্যাঁ, আর না তো জানি যে আমার যদি একটা মারমাটাম্ব করবো তো একটা সমস্যা দেখা দিবে। তো আমি লঞ্চে আসলাম, এসে আমার চতুর্থ বউরে লঞ্চে উঠে দিলাম, বিছনা টিছনা করে টুটা দিয়ে আমি টলার উঠে চলে গেলাম, আয় পড়লাম। জাস্ট আমি একটা হোটেলে পানি খাইতে ঢুকছি, দুই কাপ পিস দিকে চা দেখি আবার আমার ওই চতুর্থ বউ পিছনে টলার দিয়ে আবার চলে আসছে। আচ্ছা বলে আমার যাইতে ইচ্ছা করে না, আমার মন টানতেছে না, তুমি কি করবা সেটা করো, আর না এলাম যাবো না। তো কি করা যায়, এর ভিতরে একটা কথা আমি যেটা করতে ভুলে গেছিলাম গা, যেদিনকে আমার চতুর্থ স্ত্রী গেছিল বাড়িতে, সেদিন রাত্রি আমাদের এলাকার কিছু লোকজন আছে মুরব্বী, ওই মুরব্বীরা চেয়েছিল আমার ওয়াচে দিয়ে আমার বিরুদ্ধে মামলা মামলা করানোর জন্য, মানে চতুর্থ ওয়াচে দিয়ে, কিন্তু পারে না একমাত্র আমার জন্য, দেখছে যে আমি বড় অধিকার দিয়ে দিচ্ছি। তো আমার ওয়াচে আমি সান্ত্বনা দিলাম কি যে ঠিক আছে তুমি ঢাকা যাও, আমি ঢাকা আসতেছি এক সপ্তাহের ভিতরে, আমি আইসা একটা ডিসিশন নিতেছি, তুমি টেনশন করো না, এখন যদি তুমি যদি আমার এনে যদি একটা বিশৃঙ্খলা সৃষ্টি করো তুমি আমার পাইবা না, আবার আমার তৃতীয় স্ত্রীও আমার পাইবা না, মাঝখানটা আমি আমার কেস মামলা হইব বা জেলজুল থাকতে হইব, বিভিন্ন ধরনের কিছু হইব, তখন এটা কিছুই হইব না, তোমাদের কাছে তোমরা কেউ ঠিক মতন পাইবো না, মাঝখানটা একটা গ্যাঞ্জাম সৃষ্টি হইব। তো যাই হোক, ওরা বুঝাইছে, বুঝটা মানছে, কিন্তু কথা দিয়ে মানছে যে ঠিক আছে আমি বুঝ মানবো, আপনার একটা কথা আছে, কি কথা? যে আপনার কথা আমি রাখবো, আমার কথা আপনি রাখতেই। তো কেমন আপনার মন মতন, আপনার সাথে আমি যতদিন এই দেড় বছর ধরে চলছি, দেড় বছরে আপনার ভিতরে আমি যেটা পাইছি অন্য কারোর ভিতরে পামো কিনা তা জানি না, কিন্তু আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি আমার এই অনুরোধটা যদি রাখেন তাহলে আমি যাবো, আর নাহলে আমি আপনার সংসারতে কখনো যাবো না, এ বললো আমার চতুর্থ স্ত্রী। তো কিরকম যে আপনি নিজে চয়েস করে যে কোনো ভালো একটা ছেলে দেখে আমাকে বিয়ে দিয়ে দিলেন,
ওকে,
এই আর কি বললো আমার চতুর্থ স্ত্রী। তখন এই বিষয়টা আমি চিন্তা করতেছি যে আমার ওয়াইফ আমাকে এই কথা বললো, তখন তার সাথে তো আমার যোগাযোগ করতে হয় বা ভালো মন্দ জিনিসটা বুঝতে হয়। তো ঠিক আছে, আগে ওরা পাঠাইলে আমি আমার মাথামুটা ঠান্ডা হোক, তারপর আমি ঢাকা আসি, তারপরে কেমনি কি করা যায় দেখি। তো আমি এক সপ্তাহ পরে ঠিকই ঢাকা আসলাম, আমার কিন্তু স্ত্রীতে বুঝা টুজা বুঝলাম। তো ঢাকা আসার পরে দিয়ে আমার ওই চতুর্থ স্ত্রীর সাথে দেখা করলাম, বললাম যে না লাইবার বলো কি সমস্যা বা কেমনি কি করা যায়। তখন আমার বললো যে আপনি আপনার মন মতন এবং আপনার পছন্দ মতন আপনি যে কোনো ভালো একটা ছেলে দিকে বিয়ে দিয়ে দিবেন, যেহেতু আমার বাবা মা গরিব বা আমার বড় কোনো ভাই নেই, কিন্তু আমারও তো একটা গার্জেনের দরকার। আর আমি যদি আপনার গার্জেন হয়ে যদি থাকতে চাই, আপনার জীবনে বিশাল ধরনের জ্ঞানজ্ঞান সৃষ্টি হইবে, আপনি কখনো সফলতা হইতে পারবেন না। মানে ওই মেয়েটা কি বললো আমার ওয়াইফ, তখন আমি মাথার ভিতরে ঢুকাইলাম জিনিসটা যে আসলে ও যে কথাটা বলছে, কিন্তু আমি যদিও ওরে যদি ছেড়ে দিই, যদি টাকা পয়সাও দিয়ে দিই, কিন্তু ছেড়ে দেওয়ার পরে ও দেখা গেছে আরেকটা ছেলে সংসার করলে করবো, সেই ক্ষেত্রে ওর জীবনে সেই ছেলেটা ভালো হইতে পারে খারাপ হইতে পারে। তো ও যখন এভাবে বলছে, তার সাথে দুজনে মিলামিশে উভয়পক্ষে মিললাই আমি তারা ভালো একটা ছেলে দিকে দিয়ে দিই। তখন তার কথা অনুযায়ী তার কথা রাখতে গিয়া সে তার মাথা ছেড়ে আমার শপথ কাটাইছে, পরে আমি তার ভালো একটা ছেলে দিকে দিয়ে দিচ্ছি। ওই ছেলের সাথে সে এখনো খুব সুন্দর মতন সুখীভাবে সংসার করতেছে। তো এই লুকিয়া তার বিষয়টা,
ওই ছেলেটা কি জানে যে আপনি তার হাজবেন্ড ছিলেন?
না, ওই ছেলেটা জানে আমি তার ভাই।
ওকে,
খুব ভালো। আমি মানে মেয়ের কাছ থেকে শুনছে যে আমি খুব ভালো তার একজন ভাই, কিন্তু সে আমার গার্জেন, মানে আমি তার গার্জেন। তো তার কাছে দিয়ে দেওয়ার পরে ফোনে ফোনে তার সাথে যোগাযোগ হচ্ছে। তো যোগাযোগ হচ্ছে কিন্তু সরাসরি ভাবে তাদের বাসায় যায়নি, যায়নি দেখা গেছে এক কথা দুই কথা সে যদি তার হাজবেন্ড যদি জানতে পারে বুঝতে পারে একটা কেতন সৃষ্টি হবে সংসারে, যার কারণে আর কি আমি যাইনি। তো ওরা বলে দিচ্ছি যে তোমার যখন প্রয়োজন, যখন দরকার, তুমি আমার সাথে ফোনে যোগাযোগ করো বা কোনো সুবিধা অসুবিধা হলে বললো, কোনো সমস্যা হলে বললো, আমি আমার সমর্থনে যতটুকু পারি আমি ওটুকু দেখবো।
আমি এটা খুব ভালো করে বুঝতে পারছি যে এইসব মেয়েলি ব্যাপারে আপনার চারিত্রিক যে দুর্বলতা বা চারিত্রিক যে সমস্যা সেটা আরো বেশি পরিমাণে আছে, এটা বোঝাই যাচ্ছে, কারণ প্রশ্নগুলো উত্তরগুলো বেরিয়ে আসবে। এই ধরনের এই চারটি মেয়ের সাথে বৈবাহিক সম্পর্ক ছাড়া আপনি আরো অনেক মেয়ের সাথে মিশেছেন, আমি রাইট?
জি জি।
কতগুলো মেয়ের সাথে আপনি এভাবে মিশেছেন বা লিপ্তকতা করেছেন?
এভাবে আমি আরো 15-20 জন মেয়ের সাথে মিশছি।
15-20 জন মেয়ের সঙ্গে আপনি মিশেছেন, এবং তাদেরকে আপনি হাত করতেন কিভাবে?
তাদেরকে আমি হাত করতাম, তাদের সাথে ফোনে যোগাযোগ করতাম, কেউ যদি চান্স না দিত, পাত্তা না দিত, তখন তার জায়গায় আমি খুব সুন্দর ভালো ব্যবহার করতাম, ভালো কথাবার্তা বলতাম, হয়তো দেখা গেছে সে আমার কথায় রাজি।
এবং শেষ পর্যন্ত কি হতো, এই মেয়েগুলো কি যখন জানতে পারতো আপনার সম্পর্কে বা আপনি যখন আপনার সত্যটা বলে দিতেন, মুখোশটা খুলে দিতেন, তখন কি করতে?
যখন আমার ব্যাপারে সব কিছু জানতে পারতো তারা, কিন্তু যেগুলো নিয়ে আমি যে বিয়ে ছাড়া সংসার করছি এর ভিতরে একজনও জানে না যে আমি বিয়ে করছি
না। কিন্তু যখন আপনি লিপ্তকতা করতেন, তখন যখন জানতে পারতো আপনার সম্পর্কে মেয়েরা, তখন কি করতো এরা?
তখন এরা গার্মেন্টসে কাজ করতো কেউ, হ্যাঁ, এরপরে কেউ বাড়িতে থাকতো।
কোন ধরনের কোনো অ্যাকশনে যেত
না? না, কোনো ধরনের অ্যাকশনে যেত না। আর আমি কোন সময় দেখা গেছে তাদেরকে আমি কখনো বিপদে ফেলাইনি।
আপনার তৃতীয় স্ত্রী, আজকে আপনি এই যে এখানে যেগুলো কনফেস করলেন, আপনার তৃতীয় স্ত্রী সব বিষয়গুলো জানে?
জি জি।
যে আপনার সঙ্গে ঘর সংসার করছে?
জি, সব জানে।
সবকিছু জানার পরে সে আপনাকে ক্ষমা করেছে?
সবকিছু মানে এই বিষয়গুলো যে সে জানে, জানার পর থেকে আমার সংসারের ভিতরে বিশাল ধরনের ক্যাসাল সৃষ্টি হয়েছে। তো এই ক্ষেত্রে আমাকে কখনো সে কিছুতেই বিশ্বাস করতে পারে না,
এখন আর বিশ্বাস করে না,
এখন আর বিশ্বাস করে না।
ওকে,
যার কারণে আমার সংসারটার ভিতরে একটু এই সমস্যা দেখা দেয়। আমি যদি আমি কিন্তু এখন প্রায় এক বছর হয়েছে, এক বছরের কাছে হয়, আমি এগুলো সব ছেড়ে দিচ্ছি, এডিটিং যা আছে, কিন্তু আমি হালাল পথে টাকা ইনকাম করতেছি, ব্যান গাড়ি চালাইতেছি, রিক্সা চালাইতেছি, খাইতেছি, সুন্দর মতো চলতেছি, আমার ওয়াজ জানে, কিন্তু তবুও আমি যে এইসব কাজে এখন বর্তমানে যে জড়িত নাই, আমি যদি এই যে মানুষের বাসা বাড়ি চেঞ্জ করে অনেকের সময় অনেক সময় রাত্রে চেঞ্জ করে দিনে চেঞ্জ করে ট্রাক দিয়ে পিক আপ দিয়ে মাল নামাইতে হয় দিন রাত ঘোরা, ঠিক আছে, কিন্তু সেই ক্ষেত্রে যদি আমি যদি আমার ওয়াইফকে যদি বলি যে আজকে রাতে কাজ আছে, আমার ওয়াইফ কখনো বিশ্বাস করে না।
রাইট, তো আপনি সারাটা জীবন একটা মানুষের সাথে থাকবেন কিন্তু সে আপনাকে অবিশ্বাস করে যাবে, এর চেয়ে বড় পেনাল্টি আর কি হতে পারে? ওকে প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের সেলিম। আমাদের সেলিম যে স্তরে, সমাজের যে স্তরে বসবাস করেন, অর্থনৈতিকভাবে এক ধরনের অবশ্যই নিম্ন স্তর, সেই জায়গাটি থেকে তার যে সার্কেল, সেই সার্কেলের মধ্যে তার যে অপরাধ, তার যে বাউন্ডারির মধ্যে অপরাধ, সেই অপরাধের সীমা কিন্তু খুব ছোট নয়। সামাজিক অপরাধ এবং চরিত্রগত যে অপরাধগুলো সেগুলো, এবং একই সাথে জাল টাকার ব্যবসা, এবং আপনারা দেখেছেন যে ওর যে স্বীকারোক্তি সেই অনুযায়ী ও কত ধরনের বড় ধরনের অপরাধের সঙ্গে যুক্ত ছিল। সবচেয়ে বড় পেনাল্টি হচ্ছে ও একটা সংসার করছে তৃতীয় স্ত্রীর সাথে, কিন্তু সে মানুষই তাকে আর বিশ্বাস করে না। আপনি বছরখানেক আগে এই ধরনের অপরাধ থেকে কেন বের হয়ে আসলেন?
আমি বছরখানেক আগে এই ধরনের অপরাধ থেকে বের হয়ে আসছি আপনাদের এই যে এই এবিসি রেডিওর যে গল্পগুলা, যা বলিব সত্যগুলো বলিব, এগুলা শুনা শোনার পর থেকে আমার মানে মনটা একটু ইয়ে আসলো যে আসলে কিন্তু আমি যেগুলো করছি এগুলো কিন্তু সম্পূর্ণভাবে ভুল করছি। প্লাস আমার এই পিছনের ব্যাকগ্রাউন্ড গুলার জন্যই কিন্তু আজকে আমার স্ত্রী আমাকে সত্য কথা বললো, কিন্তু সেটা সত্য মনে করে না। তো যার কারণে আর কি আমি এই এক বছর আগে থেকে এগুলো ছেড়ে দিচ্ছি টোটালি।
ওকে প্রিয় শ্রোতা, এই হচ্ছে সেলিমের জীবনের অপ্রিয় সত্য। আমরা একটু পরে আমরা ফেসবুকের কমেন্টস গুলো নিয়ে পড়বো এবং একই সাথে আমাদের সেলিমের ওপিনিয়নটা জানতে চাইবো। তবে তার আগে আমাদের যিনি এক্সপার্ট প্যানেল থেকে ছিলেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর, তার মতামত একটু জানার চেষ্টা করি। ডক্টর তাজুল ইসলাম, কি বলার আছে?
আমরা বরাবরের মতন স্বাস্থ্যবিধি অনুষ্ঠানে যেরকম কাহিনী শুনি, তার ধারাবাহিকতায় সেলিমের কাহিনী ওপরটাই একই রকম। আমরা ইদানিং কিন্তু একটু অন্য ধরনের অপরাধের কাহিনী বেশি শুনতে পাচ্ছি, যেটা হচ্ছে যে নারীদের প্রতি বা যৌন বিষয়ে অপরাধের যে ব্যাপারটা চলে আসছে। আমরা এর আগেও কয়েকটা অনুষ্ঠানে একই হয়তো দেখেছিলাম যে প্রথম বিয়েতে বা প্রথম প্রেমে ব্যস্ত হয়ে বা প্রথম বিয়ের একটা অঘটন ঘটে মেয়েদের প্রতি একটা আক্রোশ তৈরি করে, তারপর তারা এই শুরু করে মেয়েদের উপর প্রতারণা করা, তাদের উপর যৌন নির্যাতন করা বা অন্যভাবে তাদের সঙ্গে খারাপ আচরণ করা। এটা আসলে এক ধরনের আমরা বলি রেশনালাইজেশন অথবা নিজেকে প্রবোধ দেওয়া যে আমি এই কারণে করেছি। এই সমাজে এই যে সেলিমের মা বাবা বা তার যে আত্মীয় স্বজন অথবা ওই গ্রামে যেখানকার সেখানকার একটা সমাজ আছে, সেখানে তো ধর্মীয় লোক আছে, তারা কি এই লক্ষ্যগুলি করে নাই যে সেলিম এইভাবে বিভিন্নভাবে নারীদেরকে নিয়ে এইভাবে ব্যবসা করতেছে অথবা এই ধরনের একটা খেলা খেলতেছে? এর থেকে কি কেউ কি তাকে কোন রকমের শাসনে অথবা কোন রকমের শাস্তির ব্যবস্থা অথবা কোন সামাজিক বৈঠকের কোন ব্যবস্থা করেছে? সবচেয়ে বড় কথা আছে বাসা ভাড়া করে নিয়ে অবৈধভাবে লিপ্ত করতে, একসঙ্গে স্বামী স্ত্রীর মতন অবৈধ সম্পর্ক কত, বিয়ে ছাড়াই, এটা কত বড় ন্যাক্কাজনক কাজ। আর এটাই বা যারা করতো, এই যে আশেপাশে কি মানুষ নাই? আমাদের সমাজ কি একেবারে চোখ বন্ধ করে থাকে? আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কি চোখ বন্ধ করে থাকে? পাশের মানুষগুলি কি একেবারে চোখ বন্ধ করে থাকে? কারণ সবাইকে ফাঁকি দিয়ে করা সম্ভব কেন হচ্ছে? আমাদের সমাজটা কি এইভাবে অপরাধের জন্য একটা অবরাহ্য হয়ে দাঁড়াচ্ছে? আর আরেকটা কথা হচ্ছে যে মেয়েগুলিকে এইভাবে করতে পারছে, সেই মেয়েগুলি কি বা পারছে কেমনি? তারাই বা এইভাবে কেমনি যে কোনো একটা ছেলের আহ্বানে ফোনে কথা বললো, তারপরে সে তাকে বললো যে তুমি চলে আসো, তোমাকে এক জায়গায় রাখবো বা তোমার সঙ্গে আমি অবৈধভাবে থাকবো কিছুদিন। হ্যাঁ, তাহলে আমাদেরকে সমাজের যে সংস্কৃতি, সমাজের যে অবক্ষয়, এটা যে কোন পথে চলে গেছে, আমাদেরকে কিন্তু এই এই অনুষ্ঠান যাহাগুলি সত্য বলে অনুষ্ঠানের থেকে দেখতে পাওয়া যায়। আমরা হয়তো বাহির থেকে মনে করতেছি আমরা ভালো আছি, আমাদের সমাজ অনেক ভালো আছে, হুজুরা দেখতেছেন বা আমরা সবাই দেখতেছি যে চারিদিকে তত কি আমাদের এখানে হুজুরা যা করতেছে, কিন্তু বাহিরে আমাদের মেয়েদেরকে তারা ঠিক মতন স্কুল কলেজে রেখে দিতেছে না, ঠিক মতন তারা মানে অবাধে মেলামেশা করবে, ভালোভাবে মেলামেশা করবে সেটাও করতে পার দিতে পারছে না। কিন্তু ওই যে অন্ধকারের বিপদে সেলিমরা যে কি আকাম কুকাম করে বেড়াচ্ছে, কি অপকর্ম করে বেড়াচ্ছে, সেই ব্যাপারে তো আমাদের সমাজের মুরব্বীদের কোন ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। যারা সমাজকে পূর্ণের পথে রাখতে চায়, ভালো পথে রাখতে চায়, সমাজের যে নেতৃত্ব স্থানীয় লোকেরা আছে অথবা আমাদের মাওলানা মৌলভীরা যারা আছেন, তাদেরকে আরো একটু সক্রিয় ভূমিকা নিতে হবে। যেখানে আমরা সাধারণ নর নারীদের বা ছেলে মেয়েদেরকে লেখাপড়া করতে বা একত্রে মিশতে দিচ্ছি না, আর সেখানে এখানে অবৈধভাবে অত্যন্ত মানে বিয়ে ছাড়া এই সমস্ত অনৈতিক এবং পাপ কাজ চলতেছে, অথচ আমরা কেউ তার খবর রাখতেছি না, তার প্রতিরোধ করতেছি না, এটা আমাদের দেখা দরকার আছে। তাহলে কেন হলো সে প্রতিকাল হয়ে যাইতো? এমনকি আমি যেটা সবচেয়ে বড় প্রশ্ন যে এতগুলি বউ পালন করা এবং বাসা ভাড়া করে এতগুলি পাঁচ দশটা মেয়েকে সে আলাদা লিপ্তকতার করা, প্রতিকালয়ে যাওয়া, এগুলি সবকিছু করার জন্য তার তো প্রচুর টাকা দরকার। সেই টাকার জন্য শিক্ষিত করতেছে, সেখানেও সে আরেকটা অপকর্ম করতেছে, যাও টাকা বানিয়ে অবৈধ টাকা উপার্জন করতেছিল। অর্থাৎ একজন মানুষ যখন খারাপ হয়ে যায়, পাপি হয়ে যায়, অপকর্মের লিপ্ত হয়, তখন তাকে কিন্তু সব ধরনের পাপি আস্তে আস্তে তাকে জড়িয়ে যায়, এটাই তার একটা প্রমাণ। কিন্তু সর্বশেষে যেটা হয়েছে এখন আমরা যা দেখতে পারলাম যে তাকে এখন কুড়ি কুড়ি খাচ্ছে, কিন্তু তার পরিবারই, তার পরিবারে যে বউ আছে অন্যান্যরা, তারাই তাকে তার জন্য এখন ঝামেলার কারণ হয়ে দাঁড়াচ্ছে, অশান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এবং সম্ভবত আপনার আমাদের এই যে গ্রাহগরিব সত্য বলে অনুষ্ঠানে তার মতন অন্যান্য যারা অপকর্ম করেছে, তারা এসে যখন কনফেশন করে, সত্য স্বীকার করে, ভালো হওয়ার কথা বলে, হয়তো সেলিম সেই ধরনের অনুষ্ঠান শুনেও তার মনের ভিতরে একটা পরিবর্তন এসেছে। আমরা তার এই মানসিক পরিবর্তনের জন্য তাকে ধন্যবাদ জানাই। কিন্তু একটা কথা তাকেও মনে রাখতে হবে বা আমাদের সমাজকে সবাই মনে রাখতে হবে যে আমরা পাপ করব, অন্যায় করব, অনেক কিছু করব, খারাপ কাজ করব, তারপর অনেকদিন পরে এসে আমরা বলবো যে না সরি ভুলে গেছি, আমি এখন ভালোতে চাই, এটা যেন না হতে পারে। আমরা যেন সেলিমদেরকে এত বেশি আগাকে না দিই, মাত্র 26 বছর বয়সে তিনি যতটুকু অপরাধ করেছেন, তাই তাকে বিয়ে করেছেন, আটটা মেয়ের সঙ্গে লিপ্তকতা করেছেন, প্রতিকাল হয়ে গেছেন, জাল টাকা বানিয়েছেন, এই এত অল্প বয়সে এত অপকর্ম, এত পাপ কাজ তিনি করতে পারলেন যে সমাজে, সেই সমাজটা আসলে এখন কোন পর্যায়ে আছে আমাদেরকে নতুন করে ভাবতে হবে। আমাদেরকে নতুন করে দেখতে হবে যে সমাজের মূল মূল গোড়ায় গলতটা কোথায়। যাই হোক, তবুও এই অনুষ্ঠানটা অনেকে চোখ কান করে দিয়েছে, অনেকে বিবেককে জাগিয়ে দিচ্ছে, ছেলে মেয়ের বিবেককে জাগিয়ে দিয়েছে এবং সে এখন ভালো থাকছে, এই জন্য তাকে সাধুবাদ জানাচ্ছি। তাকে ভালো হতে হলে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই আগে যে পাপগুলি কাজ করছে সেটার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং এত বেশি পুণ্য এখন তার বাকি সময় জীবনে করতে হবে যাতে তার ওই অপরাধ বা খারাপ কাজগুলি ক্ষতিপূরণ হয়ে যায় এবং সামনে জীবনে ভালো হয়ে থাকতে পারে। বিশেষ করে আমি তাকে অনুরোধ করবো তার প্রথম স্ত্রীর কাছে সে অবশ্যই যাতে ক্ষমা চেয়ে নেয় এবং অন্যান্য স্ত্রীদের প্রতিও যে আসলে এই কাজগুলিতে ভুল হয়েছে এবং এই যে প্রলোভন দিয়ে বা একের পর এক মেয়েকে বিয়ে করানো এটা যে কোনো ভালো স্বামী কাজ নয় এটা যে সে বুঝতে পারেছে এই বালত্বটুকু সে আগে প্রথমে তার স্ত্রীদের যারা বর্তমানে তার স্ত্রী আছে তাদের কাছে সে প্রমাণ করুক এবং তারপরে আল্লাহর কাছে সে কায়মনোবাইকে ক্ষমা প্রার্থনা করুক এবং সেভাবে সে একটা সুস্থ এবং ধর্মীয় জীবন যাপনে ফিরে আসুক এটি আমরা কামনা করি।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, এই পর্যায়ে ছোট্ট একটা ব্রিদিং স্পেস এবং একটু পরে আমরা আবারও ফিরছি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। Royal Tiger Drink presents Jaha Bolibo, Sotto Bolibo. Recharge yourself.
বেশ কিছু টেক্সট আমরা পেয়েছি, ফোন কল এবং SMS। অবশ্যই সেগুলো পড়ার মতো, কিন্তু আমরা অতগুলো তো পড়তে পারবো না, বেশ কিছু পড়ছি। রাকিব ঢাকা থেকে লিখেছে, ভাইয়া সেলিমের গল্পটা শুনলাম, যদিও এটা সত্যি বলার জায়গা, তবুও সেলিম সত্যি যে বলছে এরই প্রমাণ কি। যাই হোক, ধরে নিচ্ছি যে সে সত্যি বলছে, আর যদি তাই হয় তাহলে বলবো মেয়েটার বাড়ি থেকে ভাবে জোর করে সেলিমের সাথে বিয়ে দেওয়াটা ঠিক হয়নি, এরকম পরিস্থিতি খুবই দুঃখজনক। রত্না ফার্মগেট থেকে লিখেছে, সেলিম আসতে একটি ধান্দাবাজ, একটা মেয়ে তাকে জোর করে বিয়ে করেছে তাই বলে সে অন্য মেয়েদের জীবন নষ্ট করবে, এটা কেমন কথা, কোনো ভালো লোক এটা করতে পারে না, অন্তত যার মধ্যে মনুষ্যত্ব আছে। ফাহিম ঢাকা থেকে লিখেছেন, ভাইয়া সেলিম যেটা করেছে সেটা ক্ষমার অযোগ্য, চারটি বিয়ে করেছে, শুধু তাই না একাধিক মেয়ের জীবন নষ্ট করেছে, এটা কোনো সুস্থ মানুষ করতে পারে না, সেলিমের যথাযথ শাস্তি দাবি করছি। রিফাত কুমিল্লা থেকে লিখেছে, ভাইয়া ভালো লাগছে, লিভ টুগেদারের গল্প শুনতে আমার এক ধরনের ভালোই লাগে না, আপনি যেসব কমেন্টস করেছেন এগুলো আসলে পড়ার মতো নয়। বিপ্লব মিরপুর থেকে লিখেছে, মানুষের বিবেক অন্যরকম একটা জায়গা এবং সেই বিবেক যখন জাগে তখন ভুলের জন্য শাস্তি একেবারেই শিরোধার্য হয়ে পড়ে। আরো অনেক অনেক কমেন্টস আমরা পেয়েছি, যেগুলোতে বেশিরভাগই সময় সেলিমকে নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা, কিন্তু একটা জিনিস আমরা বারবারই বলি যে সেলিমকে নয়, আমাদের ভেতরে যদি কোনো সেলিমের মতো মানুষ থেকে থাকে সেটাকে মেরে ফেলার জন্য আমাদের আজকের এই যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, আমরা যাহা বলিব সত্য বলিব বাকি সেগমেন্টগুলো নিয়ে আমরা কথা বলবো, আপনাদেরকে জানাবো। তবে তার আগে এই মুহূর্তে এই টেক্সটগুলো পড়ে, সেলিম আপনি নিজেও ফেসবুকে দেখলেন কে কি ধরনের কমেন্টস লিখেছে। সেলিম, লিসনারদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে?
লিসনারদের উদ্দেশ্যে আমার এটাই বলা আছে, আপনার যেসব মেয়ে লিসনার আছে তাদেরকে আমার এটুকুই অনুরোধ যে কোনো ছেলেরাই ভালো মিষ্টি ভাষায় কথা কোক বা যেভাবেই কথা কোক, দেখা গেছে অনেক সময় ভাই বোন সম্পর্কটা রাখতে চায় ফোনে ফোনে, হ্যাঁ, কিন্তু ওই ভাই বোন সম্পর্কটার থেকে দেখা গেছে ফিজিক্যাল সম্পর্ক যাইতে চায় না। তো আপনারা কেউ কখনো এই ধরনের ভুল করবেন না যে এই ভাই বোন সম্পর্কে কাউরে পাত্তা সহজভাবে দিবেন না আর তার সম্পর্কে কিছু না জেনে কখনো এই ধরনের প্রস্তাবে রাজি হবেন না, কারণ এইভাবে আমি যেরকম ভাবে এই দশটা মেয়ের সাথে এরকম ধরনের প্রতারণা করছি, কিন্তু আমার মতন আরো দশটা ছেলে কিন্তু দশটা মেয়েদের সাথে সেম একইভাবে প্রতারণা করে যাচ্ছে, আমি নিজে চোখ দিয়ে দেখছি এবং আমি নিজে যেরকম করছি তারাও কিন্তু এরকম করতেছে, কিন্তু আমি আশা করি আপনারা কেউ এই ধরনের ভুলের শিকার কখনো হবেন না।
আপনি যে কাজগুলো করলেন এটা করার পরে শেষ পর্যন্ত কি হ্যাপি থাকা যায়, শেষ পর্যন্ত কি ভালো থাকা যায়?
আমি যে কাজটা করছি এটা করার পরে শেষ পর্যন্ত আমার দিক দিয়ে ভালো থাকা যায় না, কারণ আমি যেই সংসার করতেছি এই সংসারে একমাত্র আমার এইসব কাজের কারণেই কিন্তু চিল্লা চিল্লি বা ক্যাথাল ভাইগি গেছে। তো তারপর আমি ক্যাথাল যতই মিটাইতে চাই কিন্তু আমার ক্যাথাল মিটতে চায় না, একবার বিশ্বাস আর একবার দুইবার অবিশ্বাস। তো বিশ্বাসের জায়গাটা যদি কম থাকে অবিশ্বাসের জায়গাটা একটু বেশি থাকে। একমাত্র সম্পূর্ণ ভুলটা আমার নিজের ভুলটার জন্য কিন্তু আমার ওয়াইফ আমাকে সহজভাবে বিশ্বাস করতে পারে না।
কোনো কিছু যে কোনো স্বামী স্ত্রী সম্পর্কে দুটো জিনিস খুবই জরুরি, মানে স্বামীর জন্য সেটা হচ্ছে বিশ্বাস এবং শ্রদ্ধাবোধ। স্ত্রীর পক্ষ থেকে যদি এই দুটো জিনিস না আসে তাহলে সেই সংসার একেবারে বাস্তবতা একটা নরক ছাড়ার কিছুই না। এবং যারা এই ধরনের সম্পর্কে আছেন তারাই এটা খুব ভালো করে জানবেন, ওর জন্য প্রাশ্চিত্য হচ্ছে এটাই। প্রিয় শ্রোতা, আমরা শেষ করছি আজকের রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। তবে তার আগে গত সপ্তাহে আমাদেরকে যিনি চিঠি পাঠিয়েছেন বা মেইল করেছেন সেটা আমরা শুনবো আর্য রাজুর কাছ থেকে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি রাকিব, আমি চট্টগ্রাম থেকে লিখছি। যাহা বলিব সত্য বলিব আমার খুব প্রিয় একটি অনুষ্ঠান, বিশেষ করে এই অনুষ্ঠানের চিঠিপত্র পর্ব। এই পর্বে আমিও আজ লিখছি, তার একটাই কারণ, একটাই উদ্দেশ্য, সেটি হচ্ছে সবার সঙ্গে আমার ছোট্ট একটি অপরাধ শেয়ার করা এবং যার কাছে আমি অপরাধ করেছিলাম তার কাছে ক্ষমা চাওয়া। এটি আমার ছোটবেলার ঘটনা। স্কুলে যাচ্ছিলাম বন্ধুদের সাথে, তখন সবাই আমরা ছোট। স্কুলে যাওয়ার পথে একটি কলা খেয়ে কলার খোসা রাস্তার পাশে ফেলে দিই এবং সেই খোসায় একটু পরে আমার এক বন্ধু পড়ে যায় এবং সে ভীষণভাবে আঘাত পায়। সে অনেক কান্না করেছিল, এই কারণে তার একটি পায়ের হাড় ভেঙে যায়। তখন আমার খুব বেশি কষ্ট হয়নি, হয়তো মজায় পেয়েছিলাম, কিন্তু এখন মনে হয় যে সামান্য একটি ভুলের কারণে আমার সেই বন্ধুটির অনেক বড় রকমের ক্ষতি হয়ে গেছে। আর তাই আমি আজ ভীষণভাবে অনুতপ্ত, আমি ভীষণভাবে লজ্জিত। আমি আমার সেই বন্ধুটির কাছে সত্যি লজ্জিত, সত্যি ক্ষমা প্রার্থী। আমি চাইব ছোটখাটো এরকম ভুল আর কেউ যেন না করেন, কেননা ছোট্ট একটি ভুলের কারণে অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ রাজু এবং একই সাথে এই বন্ধুটিকে। আজকের মতো পর্দা নেমে গেল রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। আগামী সপ্তাহে রাত 11:20 আমি আরজে কিবরিয়া আবারও ফিরে আসবো আরো একজন বন্ধুকে সাথে করে নিয়ে, যার জীবনের অপরাধগুলো আমাদেরকে ভাবতে শেখাবে সুন্দর জীবনের জন্য। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন, শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।